Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রমজান মাসে আমরা আবারও ফিরে আসলাম স্টুডিও সেশন নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে অংশ নিয়েছেন সব অতিথিবৃন্দ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, শহরে এবং শহরের বাইরে থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবং তারা সরাসরি আজকে স্টুডিওতে তাদের ঘটনা শেয়ার করবেন। আপনাদের অনুরোধেই আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি, আপনারা বলেছিলেন সেই পুরনো ফরম্যাটে আবারও গেস্টকে স্টুডিওতে নিয়ে এসে তার সাথে ঘটনা শেয়ার করা, বা মানে তার সাথে কথা বলা এবং তার ঘটনা শোনা বা তার শেয়ার করা ঘটনা সবাইকে শোনানো যায় কিনা, এরকম একটা কথা আপনারাই বলেছিলেন। আর সেই জায়গা থেকে আমরা আবারও এটা শুরু করেছি এবং খুব রিসেন্টলি শুরু করেছি, কয়েকটা এপিসোড গিয়েছে। আজকেও সেইরকমই একটা এপিসোড, আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। তবে তার আগে গেস্টদের ঘটনায় যাওয়ার আগে একটা ইমেল পড়ে শোনাই আপনাদেরকে, আশা করছি ইমেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি প্রায় 10 বছর ধরে আপনাদের প্রোগ্রাম শুনে আসছি, প্রথমে ভূত FM, তারপর ভূত.com। আমি আপনার অনেক বড় একজন ফ্যান, দীর্ঘদিন ধরে শুধু আপনার প্রোগ্রাম শুনেই আসছি, কখনো কোনো ঘটনা লিখব সেই সাহস হয়ে ওঠেনি। আজ সাহস করে লিখেই ফেললাম, জানি না কেমন হবে আমার ঘটনা, জীবনে প্রথম তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ঘটনাটি আমার জীবনে প্রথম ঘটনা হিসেবে ভূত.com এ শেয়ার করতে চাইছিলাম না। আমার কাছে এর থেকেও অনেক লোমহর্ষক, ভয়ানক, লম্বা সত্য ঘটনা আছে। আমার ইচ্ছে ছিল সেটাই প্রথম ঘটনা হিসেবে ভূত.com এর সাথে শেয়ার করব। একটা 1000 বছরের পুরনো ভেটুল গাছ কেন্দ্রিক, যার চারপাশে শুধু মাঠ, একটু পাশে পদ্মা নদী। ভেটুল গাছ কি আমি জানি না, কি তেঁতুল গাছ লিখতে গিয়ে ভেটুল গাছ লিখেছে নাকি ভেটুল গাছ বলে আসলে সত্যি কিছু আছে আমার জানা নেই, আগেই বলে লিখছি। এরপর তিনি লিখছেন, আর একটু পাশে 70-80টা বাড়ি নিয়ে একটা ছোট্ট গ্রাম। শুনিনি, এই গ্যারেন্টি আমি দিতে পারব, ঘটনার কিছু সত্যতা বা প্রমাণ দেব, তাই আজ ঘটনাটি লিখতে পারলাম না। ইনশাল্লাহ সামনে কোনো এক ছুটিতে গ্রামে গিয়ে কিছু সত্য প্রমাণ ভিডিও সহ ঘটনাটি লিসনারদের সাথে শেয়ার করব। আমি মোহাম্মদ আবু হুরায়রা, আমি ঢাকার একটি ইউনিভার্সিটিতে BSc করছি, সঙ্গত কারণে প্রকাশ করতে পারলাম না। বর্তমান ঠিকানা মিরপুর, পীরেরবাগ, 60 ফিট, ঢাকা। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহিরমাদি সদরঘাট গ্রামে। আজ আমি একটি ঘটনা শেয়ার করব, এটি 100% সত্য ঘটনা, কারণ আমি যার কাছ থেকে এই ঘটনাটি শুনেছি তিনি একজন ভদ্রলোক, প্লাস আমাদের পুরো গ্রামেরই অভিভাবক এবং অনেক প্রভাবশালী একজন মানুষ। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিসনারদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার সম্পর্কে দাদা হয়। আমি কিছু বিশেষ কারণে দাদার নাম বা পরিচয় দিচ্ছি না, কারণ দাদা আমাদের দৌলতপুর উপজেলার একজন সুপরিচিত মানুষ। সে বাংলাদেশের কি জনপ্রিয় রাজনৈতিক দলের, আমাদের ইউনিয়নের লিডার, যার কারণে আমি তার নাম বা পরিচয় প্রকাশ করতে পারছি না। ঘটনায় আসি, আমার দাদার বর্তমান বয়স 60 বছরের বেশি। দাদা এখন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর এবং স্মার্ট, এখনও দাদার স্মার্টনেস দেখলে বোঝাই যায় না দাদার বয়স 60-এর ঘরে। ঘটনাটি ঘটে যখন দাদা অনেক ইয়াং ছিলেন, অর্থাৎ কলেজের স্টুডেন্ট ছিলেন। তখন আমার দাদাদের একটা গ্রামে গ্রুপ ছিল, দাদা সেই গ্রুপের লিডার ছিলেন। সারাদিন কলেজ, ঘোরাঘুরি, খেলাধুলা ইত্যাদি শেষে রাত 9টা থেকে 12টা বা 1টা পর্যন্ত বন্ধুদের সাথে কার্ড খেলা এক নিত্যদিনের রুটিন ছিল তার। একজন বাবার একজনই ছেলে, অনেক আদরের ছিলেন তিনি, তাই কেউ কড়াভাবে শাসন করত না, সবাই দাদাকে অনেক ভালোবাসতেন। দাদা খুব স্মার্ট এবং পরোপকারী, তাই গ্রামবাসীরাও দাদাকে অনেক ভালোবাসতেন। আমি ছোট্ট করে আমার গ্রামের বর্ণনা দেই। এখন বর্তমানে আমাদের গ্রামটা বেশ উন্নত, পাকা রাস্তা, ইলেকট্রিসিটি, গাড়ি ঘোড়া, যানবাহন ইত্যাদি প্রায় আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রামে লেগে আছে। যখন ঘটনাটি ঘটে তখনকার সময় 1988 সাল, তখন গ্রামের অবস্থা ছিল অন্যরকম। এত পাকা রাস্তা, এত ঘন বসতি, ইলেকট্রিসিটি, আধুনিক যানবাহন এসব ছিল না। গ্রামে অনেক বন জঙ্গল ছিল। একটু বলে রাখি, তখন দাদার বাড়ি ছিল একদম গ্রামের শেষ সীমানায়, পদ্মা নদীর পাশে। তখন দাদার খেলাধুলা, আড্ডা সবকিছুই হতো গ্রাম থেকে হাঁটা 40 মিনিট দূরে পাশের একটি পাড়া বা গ্রামে। তো যথারীতি দাদা প্রতিদিনের মতো ঘটনার দিনেও রাত 9টার সময় কার্ড খেলতে বের হয়। প্রতিদিনই আমার দাদার সাথে দাদার গ্রামের এক বন্ধু রাফেজ মিয়া, এটা ছদ্মনাম, তিনি থাকতেন এবং তার সাথে খেলাধুলা আড্ডা সবসময় পাশে পাওয়া যেত তাকে। তো সেদিন দাদা ও রাফেজ মিয়া বাড়ি থেকে বের হন পাশের গ্রামে কার্ড খেলার উদ্দেশ্যে এবং গিয়ে বেশি জমিয়ে আড্ডা আর কার্ড খেলা শুরু হয়। আনুমানিক রাত 11টার দিকে রাফিজ মিয়া বলে, বন্ধু একটা ভুল করে চলে এসেছি, আমাকে বাড়ি যেতে হবে এখন। আমার বাড়ির গরু ছাগলগুলো ঘরে তোলা হয়নি, সবই বাইরে শুয়ে আছে। তো দাদার সেই বন্ধুটা অনেক টেনশনে পড়ে যায়। আব্বা মা এরা সবাই গরু ছাগল তুলতে বলেছিল, আমি নাতুরেই চলে আসলাম। তারা হয়তো ঘুমিয়ে গেছে, গরু ছাগলগুলো হয়তো বাইরেই আছে। তাই সেই কথা ভেবে আমার দাদাকে অনেকবার বলতে থাকে তার বন্ধুটি, আমাদের গরু ছাগলগুলো বাইরে পড়ে আছে। তো দাদা ওই গরু ছাগলের কথা ভেবে তাকে বলেন চলে যেতে। দাদা খেলায় এতই মজে যান যে রাত কত হলো সেদিকে তার কোনো হুঁশ নেই। একটা সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 2টা বাজে। তখন দাদার হুঁশ হয় যে তাকে বাড়ি ফিরতে হবে, না হলে তার বাবা সকালে যদি তাকে না দেখে অনেক বকাঝকা করবে। তখন তিনি বললেন যে আজকের খেলব না, আজকের মতো থাক, বাড়ি যেতে হবে। তো দাদার বন্ধুরা বলে যে আজ তো রাফেজ নাই, তুই থেকে যা, যাওয়া লাগবে না, তোর বিপদ হতে পারে। দাদা বলেন, ধুর কি বলিস, রাস্তায় যদি ভয় পায় তাহলে মান সম্মান কিছু থাকে, এটা তো নিজেদেরই গ্রাম, কোনো সমস্যা হবে না, টেনশন করিস না। তখন দাদার বন্ধুরা বলে যে তোকে আমরা ওই জঙ্গলটা পার করে দেই। দাদা সেটাতেও রাজি হন না, তিনি বলেন যে আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বলে রাখি, দাদারা যেই পথ দিয়ে আসা যাওয়া করত সেই 40 মিনিটের মেঠো পথ মাটির রাস্তা। তো রাস্তার এক জায়গায় ঝোপঝাড় বা জঙ্গলও পড়ে, সেখানে গ্রামের বিয়ের অনুষ্ঠানে বা হাটের দিনে গরু ছাগল জবাই করা হতো। দাদা সবাইকে বলে বেরিয়ে পড়ে, আপন মনে ভয় ডরহীনভাবে হাঁটতে শুরু করে। দাদার ভয় পাওয়ার কথাও না, কারণ এই রাস্তা দিয়ে তিনি প্রতিদিনই যাওয়া আসা করেন, এটা তার নিজের গ্রাম, এই রাস্তা তাকে চোখ বেঁধে দিলেও তিনি চলে যেতে পারবেন। দাদা এটাও জানত যে রাস্তার মাঝখানে যেখানে ঝোপঝাড় আছে সেখানে মানুষের সাথে টুকটাকে ঝামেলা হয়, তবে দাদা ওগুলোকে পাত্তা দেননি। দাদার সাথে তেমন কোনো কিছু ঘটেওনি কোনোদিন। হাঁটতে হাঁটতে তিনি যেই ঝোপঝাড়টার কাছে আসলেন, ঠিক তখন ওই ঝোপের মধ্য থেকে একটা বেশ বড় সড়ো কালো কুঁচকুঁচে বেড়াল বেরিয়ে আসে। তো দাদা বিড়ালটাকে নর্মাল ভাবেই নেন। দাদা ভেবেছেন এই গরু ছাগল জবাই হয় এখানে, তাই হয়তো বিড়ালটা চামড়া টামড়া খাচ্ছিল। দাদা তার আপন মনে হেঁটে যেতে থাকেন, হাঁটছেন আর দেখেন বিড়ালটার আকৃতি পরিবর্তন হচ্ছে। বিড়ালের এই পরিবর্তন আর তার নিজের গতিতে হেঁটে যাওয়া দেখে দাদার মনে একটু ভয় ঢুকে যায়। তখন দাদা হাঁটার গতি বাড়িয়ে দেন, বিড়ালটাও গতি বাড়িয়ে দেয়। তখন দাদার একটা কথা মনে পড়ে মুরব্বীদের কাছ থেকে শোনা, যে গভীর রাতে পথ চলার সময় যদি কোনো অস্বাভাবিক বিড়াল সামনে আসে বা রাস্তা ক্রস করতে চায় তাহলে নাকি বিপদ, এমনকি মৃত্যুও হতে পারে। এটা তখনকার সময়ে বেশ প্রচলিত একটা কথা। তখন দাদা খুব ভালোভাবেই বুঝতে পারে এই বিড়াল এটা কোনো সাধারণ কিছু না। দাদা তখন চিন্তা করে যে এই বিড়াল রূপী জিনটা তার সামনে দিয়ে যদি ক্রস করে তবে তার বিপদ হতে পারে। তাই কিছুটা ভয় পেয়ে দাদা ডিসিশন নেয় দৌড়াতে হবে। দাদা দৌড়াতে থাকেন, বিড়ালটা একটা বড় কুকুর আকৃতির হয়ে গেছে, এর মধ্যেই তাকে বেশ হিংস্র দেখাচ্ছে আর তার চোখগুলো বেশ অস্বাভাবিক। কি বিপদে পড়তে যাচ্ছেন দাদু, আজই হয়তো জীবনের শেষ দিন ভাবছেন তিনি। জোরে জোরে দোয়া পড়তে পড়তে তিনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে দাদা সদরঘাট বাজারের কাছে চলে এসেছেন যখন, তখন একজন লোক লাইট মারতে মারতে এগিয়ে আসে দাদার দৌড়ানো দেখে। দাদা দেখেন বিড়ালটাও অদৃশ্য হয়ে গেছে। ওই লোকের কাছে গিয়ে দাদা দাঁড়ান, লোকটা তার প্রতিবেশীর মতোই, তার নাম আব্দুল। দাদা যেন প্রাণ ফিরে পান, আব্দুল তখন মাছ ধরার বৃত্তি দেখতে এসেছিল। বলে রাখি, সদরঘাট বাজারের একদম কোল ঘেঁষে পদ্মা নদীর একটা শাখা রয়েছে, আব্দুল সেই নদীতেই বৃত্তি পেতে রাখতেন মাছ শিকার করতে। তখন নাকি কিছু ছুঁচকো চোর ছিল, তারা বৃত্তি চুরি করত, তাই সে রাত জেগে পাহারা দিত। দাদা মাটিতে বসে পড়েন আর বলেন, ভাই আমাকে বাঁচা, আমি বিপদে পড়েছি। হাঁপাতে হাঁপাতে তিনি আব্দুলকে সব খুলে বলেন। আব্দুল বলেন, তুই এত রাতে একা একা এসছিস কেন এই রাস্তা দিয়ে? তখন দাদা বলেন যে, আমাকে বাড়িতে পৌঁছে দে ভাই, আমার শক্তি নেই, আমি আর পারছি না। আরেকটু বলে রাখি, দাদার বাড়ি একদম সদরঘাট বাজারের পাশেই, 30 সেকেন্ড হাঁটলেই পাওয়া যায়। তো আব্দুল দাদার বাড়িতে দাদাকে নিয়ে যায় এবং দাদার বাবা মাকে ডেকে সব খুলে বলে এবং কি হয়েছে সেগুলো শোনার পর তারা বকাবকি করেন, গোসল করে নিতে বলেন, খেতে দেন আর ঘুম পাড়িয়ে দেন। এখন এই ঘটনার মর্মান্তিক আর লোমহর্ষক কাহিনীটা এইখানেই ঘটে। আব্দুল দাদাকে তার বাড়ি পৌঁছে দিয়ে বাইরে বের হন, ঠিক 20 থেকে 30 সেকেন্ড পর আব্দুলের কণ্ঠে একটা বিকট চিৎকার শুনতে পান দাদা ও তার পরিবার। তখন এই বিকট চিৎকার শুনে দাদা এবং গ্রামের আশেপাশের লোকজন সবাই ছুটে বের হয়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে বাইরে কাউকে দেখা যায় না। এখন পাড়া প্রতিবেশীরা তো কেউ জানে না দাদার সাথে এই সমস্ত ঘটনা ঘটেছিল আর আব্দুল এসেছিল দাদাকে রাখতে। এই ঘটনা শুধু দাদার পরিবারই জানত, আর জানার কথাও না, কারণ গভীর রাত, সবাই সারাদিনের ব্যস্ততা শেষে ঘুমোতে গেছে। এখন দাদার বাবা মা এবং দাদার মাথায় একটা চিন্তা ঢোকে যে এই 20-30 সেকেন্ডের মধ্যে আব্দুল কোথায় গেল? এত কম সময় তো গায়েব হয়ে যাওয়ার কথা না। বাড়ির সামনে বেশ ফাঁকা একটা জায়গা, এখান থেকে তো এত কম সময়ে চোখের আড়াল হওয়া অসম্ভব। আর আব্দুলের কণ্ঠে এত জোরে চিৎকার আসলো কোথা থেকে? এখন গ্রামের সবাই এরকম করে ভাবছে আর দাদা আর দাদার পরিবার অন্যরকম করে ভাবছে। সবাই কিন্তু বিকট চিৎকার শুনতে পেয়েছে। তখন দাদার বাবা মা সবাইকে সব কথা খুলে বলে কি ঘটনা ঘটেছে। আব্দুলের বাড়ি দাদার বাড়ি থেকে একটু দূরেই ছিল, পায়ে হাঁটা 10 মিনিটের পথ। তখন সবার মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আব্দুলের পরিবারকেও বলা হয়, তারাও বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো গ্রামের সবাই ডিসিশন নেয় যে ওই ঝোপের দিকে যে একটু খুঁজবে। আসলে এত কম সময়ে ঝোপের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনাও নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় একটু খুঁজে দেখবে। হঠাৎ সবাই একটা দৃশ্য দেখে চমকে ওঠে। যতজন ছিল সেখানে, দাদা আর আব্দুলের পরিবার কয়েকজন, একটা ভয়ঙ্কর হৃদয় বিদারক দৃশ্য দেখে। আব্দুল পড়ে আছে একদম ঝোপের মাঝে, তার পাশে একটা বিশাল দেহি বেড়াল, রক্তাক্ত মুখ। একটু সাহস সঞ্চয় করে কয়েকজন যুবক হুঙ্কার দেয় লাঠি শোটা নিয়ে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, সবার সামনেই, প্রায় 50-60 জন মানুষের সামনেই অবয়ব আর বিশাল দেহি বেড়ালটা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ সেখানে একটা অবয়ব ছিল এবং একটা বিশাল দেহি বেড়াল ছিল। তখন সবাই দেখে আব্দুলের বুক ছেঁড়া এবং তার কলিজাটা খাওয়া অবস্থায়। সবাই আব্দুলের লাশ বাড়িতে নিয়ে আসে। আব্দুলের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আব্দুল অবিবাহিত ছিল। আব্দুলের বড় ভাই, বাবা মা সবাই এই দৃশ্য দেখে কান্নাকাটি করে। আব্দুল মিয়ার পরিবারের লোকজন কাকে কি বলবে, কি করবে, দোষ কাকে দেবে? কিচ্ছু করার নেই। এদিকে আমার অজ্ঞান হয়ে যাওয়া দাদার জ্ঞান ফেরে পরের দিন সকালে। জ্ঞান ফিরে দাদার শরীরে অনেক জ্বর চলে আসে। দাদা ওই জ্বর নিয়েই আব্দুলের জানাজায় অংশগ্রহণ করে। দাদা আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। তখন দাদার পরিবারের লোকজন সবকিছু বিবেচনা করে দাদাকে নিয়ে পাশের গ্রামের একজন বড় কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে কবিরাজ সব কথা শুনে বলেন, ওই খোপে দুইটা খুবই শক্তিশালী পিশাচ জিনের বাস, ওরা অনেক আগে থেকেই বসবাস করছে ওইখানে। ওদের প্রধান খাদ্যই হল রক্ত মাংস। ওইখানে নিয়মিত গরুর মহিষের জবাই হয় এবং অনেক দিন ওইখানে গরু ছাগল জবাই করা হয়নি দেখে ওরা হয়তো ক্ষুধার্ত, কারণ গরু ছাগলের যে সমস্ত বর্জ্য সেগুলোই তারা খেত, হয়তো ওই চামড়া বা ওই সমস্ত কিছু, এবং সেই জন্য তারা হিংস্র হয়ে উঠেছিল। তবে অদৃশ্য হয়েছিল পিশাচটা, আব্দুল যখন ওকে বাড়ি পৌঁছে দেয় তখন পর্যন্ত তার সাথে ছিল। তারপর পরে আব্দুল ওকে বাড়িতে রেখে চলে যখন আসে তখন আব্দুল একা এবং তখনই তাকে আক্রমণ করে বসে। তারপর হুজুর দাদাকে ঝাড়ফুঁক করে পানি খাওয়ায়, দাদার বাড়ি বন্ধ করে যায় এবং দাদা আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না, সুস্থ হয়ে যাবেন বলে বলেন। আরো বলেন, আপনারা একটা কাজ করেন, দাদার জানের সদকা হিসেবে একটা খাসি বা ছাগল কিনে রান্নাবান্না করে ফকিরদের দিয়ে খাইয়ে দেন। ঘটনাটি 100% সত্য রাসেল ভাই। দাদা এখনও যদি এই ঘটনাটি মনে করেন তবে তাঁর চোখে পানি চলে আসে। আমাদের উপজেলার একজন খুবই রিনাউন্ড পার্সন তিনি। দাদা এই ঘটনাটি আমাদের বলেন এবং আমি খেয়াল করে দেখেছি দাদাকে অনেক সময় ভারাক্রান্ত দেখেছি, চোখ জল জল করতে দেখেছি। এই ঘটনা আমার জীবনে ঘটা একটা ঘটনা, এবং তারপরে তিনি তার ঠিকানা এবং সবকিছু বলেছেন। আবু হুরাইরা জয় আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের স্টুডিও সেশনে, যেখানে অপেক্ষা করছেন আজকের অতিথিরা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেদিকেই যাই।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। সবচেয়ে ভালো লাগে যখন স্টুডিওতে এসে হাজির হন আমাদের অতিথিরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অনিন্দ, এবং তিনি এসেছেন অস্ট্রেলিয়া থেকে। আজ ভয়ঙ্কর একটি ঘটনা তিনি শোনাবেন। তিনি অস্ট্রেলিয়া যান, একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন মাত্র এক মাসের মাথায়, যার জন্য ফিরে আসতে হয় দেশে। কি সেই ঘটনা? চলুন আমরা শুনি অনিন্দর কাছ থেকে। অনিন্দ, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনি ভালো আছেন এবং আজকে স্টুডিওতে এসে আপনার ভালো লাগছে। আমরা কথা না বাড়িয়ে আপনার ঘটনায় যাব, এবং এই যে অল্প সময়ের জন্য দেশে আসা, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, তার মাঝখানে একটু সময় বের করে আমাদের সাথে সময় দেয়া, এটা বিরাট একটা ব্যাপার আমার জন্য, এবং এই ভালোবাসার জন্যই হয়তো সামনে এগিয়ে যাবার সাহস পাই। অনিন্দ, আপনি ভবিষ্যতেও যখন আসবেন তখন ঠিক এভাবেই সময় দিবেন আশা করি। স্বার্থপরের মতো বলছি, কিন্তু আশা করি আপনি মাইন্ড করবেন না। অনিন্দ, শুরুতে জানতে চাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ধন্যবাদ। আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। চলুন তাহলে শুরু করা যাক।
জি ভাইয়া, আমি আজকে দুটো ঘটনা বলবো, যার মধ্যে একটা আমার সাথেই ঘটে যাওয়া, যেটা আমার অস্ট্রেলিয়ার জার্নির সূত্রপাত বলতে পারি। আমার জীবনের অস্ট্রেলিয়ার জার্নিটা শুরুই হয়েছে ওই ঘটনা দিয়ে, যার কারণে আমি এক মাস পরে চলে আসছিলাম। কিন্তু তারপরে আমি আবার ব্যাক করেছি। বাট এটা ছাড়াও যে আরেকটা স্টোরি বলবো, ওটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ওটাও মোটামুটি আমি বলতে পারি যে আমি বিশ্বাস করেছি এতটুকুই সত্য, কারণ সিমিলার ঘটনা আমারও ছিল এবং এটা সচরাচরই হয় অস্ট্রেলিয়াতে। ওকে, তো আমরা অস্ট্রেলিয়াতে আমরা এভরি উইক আমাদের রেন্ট দিই আমরা। সো যেমন সিটির কাছে যারা থাকে তাদের রেন্ট একটু বেশি, যারা একটু দূরে থাকে তাদের রেন্ট একটু কম। যেমন আমি যদি আমার কথা বলি, আমি এভরি উইক $750 মতো আমি পে করি দুই রুমের বাসা। কিন্তু যখন একটু দূরে হয় সেটা চলে যায় $550 বা $600 দুই রুমের বাসার জন্য। তো আমার যেই ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেছে, ওরা তিনজন একই সাথে একটা বাসায় থাকতো, তো হুট করে তাদেরকে এভিকশনের নোটিস দেওয়া হয়। তো তাই তারা নতুন বাসা খুঁজবে। এখন যেহেতু এক সপ্তাহের এভিকশনের নোটিস দিয়েছে, তখন তারা খুবই ডেসপারেট বাসা খোঁজার জন্য। তো আমাদের বিভিন্ন ওয়ে থাকে বাসা খোঁজার, আমরা রিয়েল স্টেটেও খুঁজতে পারি, ফেসবুক মার্কেট প্লেসেও খুঁজতে পারি। তো ওরা এখন সব জায়গায় চেষ্টা করতে করতে ফেসবুক মার্কেট প্লেসে একটা বাসার অ্যাডভার্টাইজমেন্ট পেল, যেখানে দুই রুমের বাসা। বাসাটা হচ্ছে ব্যাংকস্টন। ব্যাংকস্টন তো অনেক দূরে, এটা একটা লেবানিজ এরিয়া, কিন্তু ব্যাংকস্টন অনেক বড়। তো ওখানে অনেক দূরে, স্টেশন থেকে অনেক দূরে একটা বাসা তারা নোটিশ পেল ওই অ্যাডভার্টাইজমেন্টে, দুই রুমের বাসা $450, যেটা নিজে থেকে অবিশ্বাস্য। এবং তার থেকে মজার কথা হচ্ছে $450 দুই রুমের বাসা, ইউটিলিটি বিলস ইনক্লুডেড, এবং সেটা ফার্নিশড বাসা। আমরা ফার্নিশড বাসা এতটা ইজিলি পাই না। সো তারা যখন এটা দেখল, তারা অপরচুনিটি মনে করে এটাকে ছয় মাসের কন্ট্রাক্টে তারা গেল, যে আমরা ছয় মাসে বাসা থাকবো। এখন তাদের একটু আমি কনটেক্সটটা দিয়ে নিই, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। তিনজনই কাজ করে, তিনজনই স্টুডেন্ট। এখন যেহেতু আমরা দিনের বেলা কাজ করলে আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেটা একটু কম, বাট রাতে সেটা $35-37 হয়ে যায় আওয়ারলি। তো সবাই আমরা চেষ্টা করি দুটো টাকা ইনকাম করার জন্য, যে রাতের বেলা কাজ করি। তো এই তিনজনের মধ্যে একজন সপ্তাহে সাত দিনই রাতে কাজ করে, আর একজন ছয় দিন কাজ করে, একদিন পাঁচ দিন কাজ করে। সো ওই তিনজনের মধ্যে একজন দুই দিন বাসা রাতে থাকবে, দুই দিন বাসায় রাতে থাকবে, একজন একদিন রাতে বাসায় থাকবে, আরেকজন কোনো দিনই রাতে থাকে না, তার পুরো শিফটই রাতের। সো এইভাবে তাদের মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট। এর মধ্যে দুই ফ্রেন্ড মিলে একটা রুম নিয়েছে, আরেকজন একটু সিনিয়র দেখে সে একাই রুম নিয়েছে। তো প্রথম তিন দিন তারা শিফট করার পরে প্রথম তিন দিন তাদের সাথে তারা কেউই বাসায় ছিল না রাতের বেলা। এর মধ্যে একজন ছিল, সরি, বড় ভাইটা থার্ড দিন ছিল। চতুর্থ দিনের দিন আমার ওই ফ্রেন্ডটা ওই বাসায় রাতে একা। তো যখন একা সে ঘুমাচ্ছে, মাঝরাতে তার হুট করে ঘুমটা ভাঙে। তো যখন ঘুমটা ভাঙে, তো তারা একই রুমে দুইটা বেড, তো একটা বেডে সে ঘুমানো তার ফ্রেন্ড কাজে। তো সে চোখ খুলেই দেখে যে সে নিজেই তার ঠিক অপোজিট সাইডের বেডে শুয়ে আছে। এবং যখন সে এটা দেখে সে এতটাই সারপ্রাইজড হয়ে যায় যে সে এটাকে মানতে পারে না, এটা কি হলো। সে মনে করছে সে ঘুমের মধ্যে আছে। তো ঘুমের কারণে সে লাফ দিয়ে উঠে, উঠে একটু করে তাকায়, দেখে যে না, ওখানে কেউ নাই। সো সে ওই রাতের ওই জিনিসটাকে সে অ্যাভয়েড করে যায়, আচ্ছা যা হয়েছে হয়তো বা ঘুমের ঘরে কিছু একটা দেখছেন। সেদিন গেল, পরের দিন রাত্রেবেলা সে এভাবেই আবার একাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে মানে তার ঘুমের মধ্যে মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে, কেউ একটা হয়তো বা রুমে আসছে। তো যখন ঘুম থেকে উঠে যখন দেখলো যে সে ঘুম থেকে উঠলো, উঠে দেখলো যে রুমে কিছু নেই, তো সে একটু পানি খাওয়ার জন্য রুম থেকে বের হইল। তো সে পানি খেয়ে যখন আসবে, ও সে যখন ঘুম থেকে উঠছে, উঠে দেখে তার ওই বেডে কে জানি শুয়ে আছে। সে মনে করছে তার ফ্রেন্ড চলে আসছে, এইটা হিসেবে সে আর ডাক না দিয়ে সে নিজে পানি খেতে গেল। পানি খেয়ে একটু যখন ফেরত আসলো, এসে দেখে রুমের বাইরে থেকে তার ফ্রেন্ড খাটে নাই। তো তার মাঝখানে অনেক মানে কিউরিয়াসিটি কাজ করলো, আচ্ছা একটু আগে আমি আমার ফ্রেন্ডটাকে দেখলাম, এবং তার ব্যাক অফ দ্য মাইন্ডে ওটাই চলতেছে গতকাল তার সাথে কি ঘটলো। সো এটার জন্য সে তার ফ্রেন্ডকে রুমের বাইরে থেকেই ফোন দিছে যে তুই কোথায়। ফ্রেন্ড বললো আমি তো কাজে। তো এটা যখন সে শুনলো তখন সে হি ওয়াজ ভেরি সারপ্রাইজ যে আসলে তাহলে আমি কি দেখলাম। এটা চিন্তা করে সে রুমের মধ্যে একটু করে উঁকি মারে। উঁকি মেরে দেখে যে ঠিক তার খাটের উপরই দুটো বাচ্চা খেলা করতেছে, মানে লাফাচ্ছে, একদম কনস্ট্যান্টলি লাফাচ্ছে। হি ওয়াজ সো সারপ্রাইজ ভাই। সে কিছু চিন্তা করার আগে একই জায়গায় সে দাঁড়ায় আছে। ঠিক তার পরের মুহূর্তেই আমার বলতে বলতে গায়ের পশম দাঁড়া যাচ্ছে ভাই, পরের মুহূর্তেই দেখে একটা মহিলা ঠিক তার মুখের সামনে তার রুমের দরজাটা তার মুখের উপরে লাগায় দিল। এরকম ঘটনা যখন হয় আমার সাথে যখন হয়েছিল, তখন আমিও আসলে চিন্তা করতে পারিনি এটা ছাড়া যে কিভাবে দৌড়ায় বাঁচা যায়। সেও মোটামুটি সেম কাজই করছে, সে দরজা খুলে দরজা না লাগাই সে চলে গেল। বাসার পাশেই একটা 7-Eleven নামে একটা পেট্রোল স্টেশন আছে, ওখানে সে সারা রাত কাটাইল। তো কাটানোর পরে সে পরের দিন সকালে দুজনকে ফোন দিছে যা এরা কোথায়। যখন তারা আসছে তিনজন মিলে বসছে আসলে কি ঘটলো ওর সাথে এটা বর্ণনা করার জন্য, তো ওই দুই রাতের কাহিনীও বলল। তো বলার পরে যে বড় ভাইয়াটা ছিল ওর দুই রাত থাকার ঠিক আগের রাতে, তো সে বলছে তার সাথেও একটা ঘটনা ঘটছে। তো সে ওটা বিশ্বাস করতে পারেনি। তো তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে রুমের মধ্যে একা, আর ওটা শীতকাল চলতেছে আমাদের সিডনিতে অস্ট্রেলিয়াতে কম্পারেটিভলি শীতের সময় যেটা হয় টেম্পারেচার রাতের বেলা 6-7 নেমে যায়, তখন ভালো ঠান্ডা, আর বাসার ইনসুলেশন খারাপ হওয়ার কারণে ঠান্ডাটা বাসার মধ্যেই থেকে যায়। সো মোটামুটি আমরা সবাই যারা আমরা এফোর্ড করতে পারি আমরা একটা হিটার নিয়ে চলি, এবং মাঝে মাঝে হিটারেও হয় না, কজ হিটারে তো ইলেকট্রিসিটি বিল বেশি আসে, তাই আমরা একটা হিটিং ব্ল্যাঙ্কেটও ইউজ করি। সো সেই হিটিং ব্ল্যাঙ্কেটও তার অন, তার হিটারও অন, কিন্তু তার ঠান্ডা লাগছে। সে ঘুমাচ্ছিল ঠান্ডা লাগছে, সে একটু পরপর উঠে উঠে ওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। শেষমেশ সে ওটাকে ফুল পাওয়ারে দিয়ে সে ঘুমানোর চেষ্টা করছে, এবং হিটিং ব্ল্যাঙ্কেটের একটা নাম্বার থাকে 1-9 র্যাঙ্কের মধ্যে যে আপনি কতটুকু গরম চান, সেটাকেও সে ম্যাক্স করল, 9 দিয়ে সে শুয়ে আছে। কিন্তু তাও তার ঠান্ডা লাগছে। এরপরে তখন সে আর উঠতে পারে, মানে সে একদম পুরোপুরিভাবে উঠে গেল। উঠে গিয়ে তখন যেহেতু আর ই হচ্ছে না কি হচ্ছে এত ঠান্ডা কেন, হিটার কাজ করতেছে না, হিটিং ব্ল্যাঙ্কেট কাজ করতেছে না, হচ্ছেটা কি। তো হিটারের সামনে গেল, সে হাত দিয়ে দেখল না এটা গরম, ভালো গরম, হাত পুড়ে যায় অবস্থা। সে চেক করে এবার হিটিং ব্ল্যাঙ্কেটটা চেক করবে, সে দেখে ঘুরল। ভাইয়া, সে নিজে ঘুরে দেখে তার ওই হিটিং ব্ল্যাঙ্কেটটা মাটিতে পড়ে আছে এবং তার খাটে ঠিক মানুষের দেহের, মানুষের মতোই কেউ শুয়ে আছে। এবং যেহেতু বাসায় কেউ ছিল না, সেহেতু সে সাথে সাথে বাসা ছেড়ে বের হয়ে যায়। তাদের সাথে যখন এই ঘটনাটা ঘটে, তখন তারা আসলে একে একে দুই মিলাল। কেন এই বাসার ভাড়া এত কম, কেন ইউটিলিটিও ফ্রি, কেন আপনার ফার্নিশ বাসা এত ভালো, বাসা দুই রুমের বাসা কেন অত দাম কম? কারণ এগুলো সচরাচরই হয়ে থাকে, এরকম মাঝে মাঝে অনেক কাহিনী শোনা যায়। অস্ট্রেলিয়ার সিডনির কথা বলি আমি। সিডনিতে এরকম অনেক অনেক জায়গা আছে, যেমন এরকম ঘটনা আছে, ম্যাকোয়ারি ফিল্ডস নামে একটা স্টেশন আছে, যেটা সিডনি সিটি থেকে একটু দূরে, এক ঘন্টা দূরে। সেই স্টেশনটাকে হন্টেড বলা হয়। ওখানে মাঝে মাঝে মানে মানুষের আওয়াজ পাওয়া যায়, চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া যায়। তারপরে এপিং নামে একটা জায়গা রয়েছে, যেটা আমি আসলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে জানতাম না, ওখানেই আমি প্রথম আমার বাসা নেই। এপিং জায়গাটা ওরকম হন্টেড, বিকাল পাঁচটার পরে ভাইয়া রাস্তায় একটা মানুষ পাবেন না, কি যে অবস্থা সেটা বলার বাইরে। এরকম আরো কিছু কিছু জায়গা আছে অস্ট্রেলিয়াতে। এরকম একটা মেন্টাল অ্যাসাইলামও আছে যেখানে মানুষ হত্যা করা হতো, ওটা এখনো গভর্নমেন্ট থেকে বন্ধ করা, বিকজ দ্যাটস পিওরলি হন্টেড, মেলবোর্নের কাছাকাছি জায়গাটা। তো এরকম অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গায় এরকম একটা ট্রেন স্টেশন আছে যেটা সিবিডি নিচ থেকে যায়, ওটা ফুললি ক্লোজ করে দিয়েছে, কারণ ওখানে এরকম একটা টানেলের মধ্যে ঢুকলে সম্পূর্ণ ট্রেনের লাইট অফ হয়ে যেত। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু দূরের দূরের জায়গায় একটু লোকালয় যেখানে কম, ওখানে এরকম হন্টেড হাউসেস পাওয়া যায়।
তো এই ছিল অনিন্দর প্রথম ঘটনা, এবং প্রথম ঘটনাটা আমরা শুনলাম। এখন আমরা দ্বিতীয় ঘটনায় যাব, এবং এই দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ঙ্কর। এই দ্বিতীয় ঘটনার পরেই অনিন্দকে দেশে ফিরে আসতে হয়। কি ঘটেছিল আসলে, চলুন শুনি সরাসরি অনিন্দর মুখ থেকে। অনিন্দ, দ্বিতীয় ঘটনাটা শুনি।
তো ভাইয়া, এখন অস্ট্রেলিয়াতে আসলে যখন বাসা খোঁজার কথা বলি আমরা স্টুডেন্ট হিসেবে, যাদের কাছে মোটামুটি একটু রিচ আছে, রিচ অ্যাজ ইন কিছু ফ্রেন্ডস আছে, কিছু রিলেটিভস আছে, তখন আমরা চিন্তা করি যে আচ্ছা আমরা আগে থেকেই একটা বাসা আলাদা করে নিয়ে নিই বা তাদের সাথে উঠি। এখন আমার চয়েস ছিল যে না, আমি যেহেতু যাচ্ছি আমি একাই থাকব, আমি কোনো রিলেটিভের সাথে থাকব না, তো আমি আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি। তো আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ, আমি কিছু অনলাইনে অপশনস দেখছি, আমার হয়ে তুই একটু ইন্সপেক্ট করে আয়, যদি হয়ে যায় তাহলে টাকাটা দিয়ে দে, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো আমার কাছে বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে, কিরকম বাসা থাকবে, এখন যেহেতু প্রথমবার অস্ট্রেলিয়ার মতো জায়গায় যাচ্ছি, তো নিজের কিছু একটা চাহিদা ছিল যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই। যেহেতু শুরু করতেই হবে, শুরুটা এমনই হোক যেটাকে আমি বলতে পারবো ব্যাঙ্গার। সো তখন আমি বললাম যে না, আমি অস্ট্রেলিয়া যাব, আমি আসলে মডার্ন হাউসেস আমি চাই না, আই ওয়ান্ট টু লিভ ইন আ ভিক্টোরিয়া হাউস, একটু পাহাড়ি সাইডে হবে, আমার ইউনির কাছাকাছি হবে, কারণ আমার ইউনিটা আমি ম্যাকোয়ারিতে পড়ি, তো আমার ইউনিটা হচ্ছে একটু পাহাড়ি এরিয়ার দিকে। তো আমি ভাবলাম ওখানে হবে, একটু লোকালয় কম, ভালো মানে থাকার মতো মনে হবে যে না আমি বিদেশে আছি, যদি দুষ্টু কথায় বলি। তো এই হিসাবে আমি বললাম যে আর যদি কোনো এক্সট্রা কিছু থাকে তাহলে তো আরও ভালো, আর আমি কোনোভাবে রুম শেয়ার করতে চাই না। তো আমার ফ্রেন্ড ওইভাবে কিছু বাসা দেখে, আমিও কিছু অনলাইনে বাসা দেখি, এবং এভাবে একদম সব রিকোয়ারমেন্টস ফুলফিল করে এরকম একটা বাসা আমি পাইছি। এবং আমি মনে করছিলাম যে আই ওয়াজ ভেরি লাকি, বাসাটা এপিক, আমার ঠিক ইউনিভার্সিটি থেকে 5 মিনিটের দূরে বাসায়, বাসাটা একটু পাহাড়ের পিকে, আমার ঠিক বাসার পিছেই হচ্ছিল বসে স্টার্ট করা, ওরকম একটা ক্রিকের উপরে বাসা। তো ক্রিক মানে হচ্ছে ছোট টিলার মতো, ওরকম আমার বাসার পিছেই দেখি জঙ্গলের মতো হালকা, কারণ যাক বাসাটা তো ভালো। রুমে আমার ভিউ নেই, কিন্তু যখন আমি বাসার দরজা খুলি, দরজা খুললে চোখের সামনে খালি ছোট ছোট পাহাড় দেখি, যেটা দেখতেও খুব ভালো লাগে। বাসার পিছে একটা সুইমিং পুল আছে, একটা ফাউন্টেন আছে, যেখানে বসে বারবিকিউ এর কর্নার আছে, যে আচ্ছা হাউসমেটদের সাথে তাহলে এখানে চিলও করা যাবে, সুন্দর। বাসার ভাড়া রিজনেবল আছে, তার পাশাপাশি মেইডও আছে। বিদেশে মেইড পাওয়া আসলে অনেক কপালের বিষয়, এবং সেটা যদি হয় রেন্টের মধ্যে তাহলে তো সোনায় সোহাগা। তো প্রত্যেক সপ্তাহে সে দুই দিন এসে সবকিছু ই করে যেতে হবে, শুধু আমাদের কাজ কি নিজের রুম গোছানো, খাবার দাবার রান্না করা এবং খাবার দাবার ডিশেসগুলো ক্লিন করা। তো আমি তো খুবই খুবই এক্সাইটেড যে যাব। তো আমি যখন ল্যান্ড করি, ল্যান্ড করতে করতে একটু দেরি হয়ে যায় ভাইয়া। তো দেরি হয়ে যাওয়ার কারণে আসলে আমার এয়ারপোর্ট থেকে আমার বাসার ডিস্টেন্সটাও অনেক। তো আমার বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে একটা বেজে গেছে রাতে। তো আমি তখনও জানি না আসলে আমার হাউসমেটস কারা। আমার ফ্রেন্ডরা বললো যে, আমার ফ্রেন্ডটা বলছিল যে হাউসমেটস গুলা নাকি আমি, আই ওয়াজ দি অনলি ব্রাউন পার্সন, এছাড়া এরকম মিক্সড একটা কালচার, সো সবাই কি, কিছু মানুষ এখানে কিছু মানুষ ওখানে, এভাবে আমরা ছয়জনে বাসায় থাকি। তো আমি গেলাম, যাওয়ার পরে যে দরজাটা খুললো ওর ডান হাতটা দেখি পিছে, আমি দেখে ভয় পেয়ে গেছি যে আল্লাহ। আমি একদম হাতটা উঠে সারেন্ডারের মুডে নিয়ে, ভাই আম দ্য নিউ ট্যালেন্ট, সো হি ইজ আ পার্সিয়ান গাই, সো পার্সিয়া বেসিক্যালি হি ইজ অ্যান ইরানিয়ান গাই, বাট হি ইজ নট মুসলিম, হিজ নেম ইজ ইয়াশা। তো যখন এটা হলো তখন আমি ভয় পাইলাম যে কি ওর হাতের পিছে কি। তারপরে ও বলে যে ও আচ্ছা তুমি নতুন ট্যালেন্ট। তো তারপরে দেখলাম সে হাতটা যখন সামনে নিল তখন দেখি হাতে একটা ড্যাগার। আমার ফার্স্ট ইন্ট্রোডাকশনই ছিল লাইক আমার হাউসমেট উইথ আ ড্যাগার। যাই হোক, বাসায় তো আসছি, একটু ঘুমায় নেই। তো আমি আমার জিনিসপত্র আমার রুমে নিলাম। এবার আমি বাসাটার মানে এবার বাসার ইন্টেরিয়ারের আমি একটু এক্সপ্লেনেশন মানে এক্সপ্লেইন করি যে আসলে কেন, সেটা পরে বুঝতে পারবো। তো আমার বাসাটা নিচতলায়, এটা দুই ফ্লোরের বাসা, নিচতলা একদম ঠিক কিচেনের সাথে লাগানো। বাসার মেইন সুইচ বোর্ডটা নিচতলার, সেটা হচ্ছিল ঠিক আমার দরজার বাইরের দাসার উপরে। সব সুইচ বোর্ডটা হচ্ছিল খুব পুরানো আমলের যে সুইচ বোর্ড, চাপ দিলে টাক করে আওয়াজ হবে এরকম। তো এরকম একটা বাসার সিনারিওতে আমি আমার রুমে গেলাম, জিনিসপত্র রাখলাম। এখন যেহেতু রাত্রেবেলা আসছি, মানে খাবার তো আর ওটা তখন অ্যাভেলেবল না, আমি জানিও না কোথা থেকে পাবো। আমি খিদা পেটে ঘুমানোর জন্য রেডি হচ্ছি, তখনই হুট করে টের পাইলাম কে জানি আমার জানালাতে তিনটা নকের আওয়াজে টক 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 করে আওয়াজ করে। আমার রুম শুধু একটাই জানালা এবং রুমটা অনেক ঠান্ডা, আমি শীতকালে যাইনি, আমি গেছি ঠিক সামারের ঠিক আগ মুহূর্তে। সো টক টক করে আওয়াজ এবং একদম তীক্ষ্ণ একটা বাতাসের আওয়াজ। আমি মোটামুটি ওটাকে অ্যাভয়েড করে শুয়ে পড়ছি, এর পরের দিন সকালে দেখা যাবে, হয়তো বা আমি একটু ডিজি বা আসছি, অনেক কিছু হতে পারে। সকালে উঠছি, পুরো বাসার এরিয়াটা আমি ঘুরলাম। এখন ঘুরার সময় আমার রাতের কথা মনে পড়ছে, দেখে আমি সকালে দরজাটা খুলে গেছি যে আচ্ছা আমার জানালার বাইরেটা কি। তো এবার ওই জায়গাটাকে আমি এক্সপ্লেইন করি, জানালার বাইরে আর ক্রিকের আগে একটা দেয়াল এবং মাঝখানে একটা বয়ের জায়গা, এবং এটা ভালো উঁচু যেহেতু দুইতলা বাসা এবং একটু ক্রিকের উপরে, সো নিচ থেকে দেয়ালটা শুরু, মাঝখান থেকে হেঁটে যাওয়ার মতো মানুষের তো সম্ভব মানে সম্ভাবনা নাই। কোনো পশু পাখিও যদি যায় সেটাও একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত হাইট পাবে জানালাটা একটু উপরেই, সো ওইটাও সম্ভব না। এবং দেখলাম ওখানে গাছের ডালপালাও নাই, তাহলে এটা কোথেকে নকটা আসলো? তখন আই ওয়াজ লাইক ভেরি সারপ্রাইজ, আচ্ছা এটা কিভাবে হলো, কেমনে হলো, হয়তো বা এটা আমার মনের ধারণা। তো প্রথম রাত কাটলো, সেকেন্ড রাতে এখন যেহেতু প্রথমবার আসছি, আমার ওখানে কিছু পরিচিত মানুষ আছে, তো আমি ওখান থেকে একটা বড় ভাইকে বললাম ভাইয়া আসেন। তো সে আমার বাসায় আসলো, তো সে আসলো তার সুবাদে আমি রান্না করার জন্য রাতের বেলা। পুরো বাসা নিচে অন্ধকার, কারণ সবাই ওখানে দশটায় ঘুমায় যায়, আমি ওখানে রাত বারোটা একটা দিকে জেগে আছি। না এই ভাইকে আপনারা চিনবেন না, এটা আমার স্কুলের সিনিয়র ছিল। তো ভাইয়া আমার সাথে আসলো, ভাইয়া বল, আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি রান্না টান্না করি। তো আমি রান্না শুরু করলাম, কিছু আমার মশলার দরকার যেটা আমার ব্যাগের মধ্যে, সো আমি রুমে ঢুকলাম, সেও আমার সাথে সাথে রুমে ঢুকলো। একদম উইদিন 10 সেকেন্ডস আমি রুমে ঢুকে বের হয়ে গেছি। যখন আমি রুমে ঢুকছি তখন শুধু কিচেনের লাইট জ্বলতেছে, পুরো বাসার লাইট কিন্তু বন্ধ। এবং আমি আগেই বলেছি ও তখন রাতের একটার মতো বাজে, তো সবাই ঘুম, দশটার দিকে সবাই ঘুমায় যায় অস্ট্রেলিয়াতে, মানে ওইসব সাইডের মানুষজন। তো রাতের একটা বাজে, আমরা দুজন ছাড়া আর কেউ সজাগ নেই। তো আমি যখন রুমে ঢুকলাম তখন শুধু কিচেনের লাইট জ্বলতেছে, পুরো বাসার লাইট বন্ধ, আর পুরো বাসার লাইটের সুইচ বোর্ডটা আমার দরজার সামনে। তো যদি ওটা কেউ অফ করে বা অন করে আমি আওয়াজ পাবো, কারণ এটা অনেক শব্দ হয়, অনেক পুরানো সুইচ বোর্ড। আমি 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে আসলাম, আমি বের হয়ে দেখি বাসার সব কটা লাইট অন, এবং এটার আমি যুক্তিটা মিলাইতে পারিনি। ভাইয়া এটা এটা সে আমি যেমন নোটিস করছি ভাইয়াও নোটিস করছে, এন্ড হি পয়েন্টেড ইট আউট যে কিরে একটু আগে তো লাইটগুলো সব অফই ছিল, অন করলো কে, লাইটের সুইচ তো এখানে। আমি বললাম ভাইয়া হয়তো বা ওইদিকেও কোনো সুইচ আছে, আমরা হয়তো বা জানি না, আমি তো নতুন এসছি। এটা বলে আমি মোটামুটি কাহিনীটাকে ধামা চাপা দিয়ে দিই। খাবার টাবার খেয়ে রুমে যখন যাই তখন আবার এরকম শুধু নখের আওয়াজ। তো আমি এবার ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কি কোনো আওয়াজ পাইতেছেন? ভাইয়া বলে, না তো আমি কোনো আওয়াজ পাইতেছি না। এটাও আমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন মানে রাইজ করে যে আচ্ছা কি হইলো, আওয়াজ তো আমি ঠিকই পাচ্ছি কিন্তু আমি স্বীকার করছি না, কারণ আমার হয়তো এটা আমার মনের ভুল ধারণা হতে পারে বা কিছু একটা হতে পারে, একটা মানুষ আসছে তাকে আমি ভয় দিতে চাই না। থার্ড দিন রাত্রেবেলা এবার আমি আর আমার এই কলিগ, সে আমার পুরনো কলিগ, ভাইয়া আপনি একে চিনেন তো, ভাইয়া আর আমি আমরা একই সাথে অস্ট্রেলিয়া গিয়েছি, তো ভাইয়া আবার রান্না টান্না পারে না। তো আমি বললাম যে ভাইয়া আপনি বাসায় আসেন আমি রান্না করব। বলে এবারও ওই দিন ওই যে ভাইয়াটা ছিল ওই ভাইয়াটাও আমার সাথে রয়ে গেছে। তো আমরা তিনজন আমি রান্না করলাম, রান্না করার পরে আমি খাবার টাবার খেয়ে ব্যাকইয়ার্ডে সুইমিং পুলের পাশে বসে আসি। বসে থাকা অবস্থায় আমরা তিনজন তিন দিকে মানে সামনের দিকে তাকানোই বসা, হুট করে আমি আর আমার সাথে তার আগের দিন রাতের বেলা যে ভাইয়াটা ছিল আমরা দুজন হুট করে তাকিয়ে দেখি ভাইয়া ঠিক কিচেনের উপরে একটা জানালা আছে, ওই জানালার ওখান থেকে একটা সাদা আনইউজুয়ালি বিশাল বড় একটা বিড়াল, যেটা আসলে বিড়ালের সাইজই হয় না, আমরা জানি বিড়ালের একটা মিনিমাম সাইজ আছে বাট বিড়ালের সাইজের থেকে অনেক বড় এবং ধবধবে সাদা একটা কি জানি একটা মানে একটা ফুল সেকেন্ডেরও কম এত স্পিডে উড়ে গেছে। আমরা দুজন এটা খেয়াল করি এবং আমরা দুজন দেখার পর আমরা দুজনই উই রিয়্যাক্টেড যে কি দেখলাম এটা হুট করে। তো আমার সাথে যে আমার পুরনো কলিগটা ছিল ভাইয়া জিনিসটা দেখে নেই, সো ভাইয়া আসলে রিয়্যাক্টও করে নাই, কিন্তু হি কুড সেন্স যে আসলে সামথিং ইজ অফ। তো ভাইয়া জিজ্ঞেস করছে এই কি হয়েছে, আমরা বলছি ভাইয়া কিছু হয় না চলো রুমে যাই, কারণ আমরা আসলে তখন খুব ভয় পাইছি কারণ আমরা দুজনই দেখছি আমরা এবং আমরা দুজনই কনফার্ম করছি যে আমরা কিছু একটা দেখছি। আমরা যখন রুমে গেছি, রুমে যাওয়ার পর ভাইয়া জিজ্ঞেস করছে কি হয়েছে এবং কাকতালীয় ভাবে ঠিক ওই সময় আবার সে নখের আওয়াজ করতেছে। এবং মজার জিনিস, এই দিন আমি আর আমার সাথে ঠিক তার আগের দিন যে ভাইয়াটা ছিল সে আওয়াজটা পাচ্ছে, কিন্তু থার্ড পার্সন রাফিদ ভাই যে প্রথম দিন আসছে সে আওয়াজটা পাচ্ছে না। এটা আমাদের ভয়টাকে অতিরিক্ত বাড়াতে হ্যাঁ আমরা তখন জানি না, এটাও 12:15 দিকের কাহিনী রাত্রেবেলা। আমার বাসা থেকে ট্রেন স্টেশনও 20 মিনিটসের ওয়াক। আমরা এত ভয় পাই যে আমরা চিন্তা করি যে না এখানে থাকা যাবে না, কি হইতেছে, কজ এটা আমার কয় নাম্বার 4 নাম্বার, এর মধ্যে আমি আসলে অস্ট্রেলিয়া কিছুই চিনি না, আমার এখানে 2-3 ফ্রেন্ড আছে এবং ওরা অনেক দূরে দূরে। সো আমরা ডিসাইড করলাম যে না সামথিং ইজ অফ, একটা আওয়াজ এবার কনস্ট্যান্টলি পাচ্ছে এবং আওয়াজটা এবার আরো ডিপ আরো জোরে হচ্ছে। আমরা ডিসাইড করছি যে উই আর গোনা লিভ দিস প্লেস, এখন যাই সকালে আসবো, সকালে বোঝা যাবে, এখন উই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং। সো আমরা সাথে সাথে বের হয়ে আমরা ট্রেন স্টেশনে যেতে যেতে উই মিসড আওয়ার লাস্ট ট্রেন, ট্রেনটা চলে যায়। সো এখন আসলে আমাদের এখান থেকে বের হয়ে সিটির দিকে যাওয়ার কোনো অপশন নেই এবং আমরা এই অংশটুকু এই অংশের জায়গাটা চিনিও না। তো আমরা তিনজনই রাস্তার মধ্যে বসে আছি, এখন যেহেতু শুরুর দিকে গিয়েছি তখন আমার চিনিও না, তো আমি জাস্ট আমার একটা ব্যাগ নিয়ে বের হয়ে যাই যে ব্যাগের মধ্যে আমার টাকা এবং আমার পাসপোর্ট, মাঝ রাস্তায় বসে আছি। আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম, আমরা মোটামুটি ডিসকাস করতেছিলাম যে আসলে কি করা যায়, এখন উবার কল করব। আমরা দেখি উবার কল করার জন্য আমাদের ব্যাংকের কার্ড লাগবে, যেহেতু মাত্র আসছি আমাদের কারোই ব্যাংক কার্ড নেই, সো আমরা উবারও কল করতে পারিনি। আমরা বসে থেকে হাফ অ্যান আওয়ার পরে উই ডিসাইডেড যে না লেটস গো হোম, আয়তাল কুরসি পড়ি, ছোটবেলা থেকে যেটা শেখানো হয়েছে আয়তাল কুরসি পড়ে আমরা ঘুমাই যাই, সকালে উই উইল ডিল উইথ ইট। তো আমরা এটা ডিসাইড করে আমরা বাসার দিকে আগে আবার হাঁটতে হাঁটতে। তো এই কয়দিনের মধ্যে আমি ওই প্রথম দিন শুধু ওই ইয়াশাকে দেখছি, আর এই কয়দিনের মধ্যে আমি আমার কোনো হাউসমেটদের সাথে আমার দেখা হয়নি। তো এবার যখন ব্যাক করছি ঠিক বাসার সামনে যায় দেখি ইয়াশা গাড়ি নিয়ে বাসার সামনে দাঁড়ানো, ও কাজ থেকে আসছে বা কোথা থেকে একটা আসছে। তো ও আমাকে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে, না তোরা বা তোরা তিনজন কই যাস? আমরা বললাম যে না আসলে কই যাই না, আমরা আসলাম। তো আমার ওই কলিগটা যে ছিল ওই কলিগটা একটু সাহস করে জিজ্ঞেস করছে আচ্ছা এখানে কি কোনো প্যারানর্মাল কিছু আছে নাকি? তো ইয়াশা একদম স্ট্রেট আপ বলছে, না নাই, কেমন তুই কিছু দেখছিস? তো এইটা যখন কোয়েশ্চেন করছে তখন আমরা বলছি যে আমরা আসলে কিছু সেন্স করছি, আমরা একটা জিনিসে উড়ে যেতে দেখছি। এইটা যখন বলছি তখন ও নিজে থেকে ডেসক্রাইব করলো, ওয়াজ ইট অ্যান আনইউজুয়াল সাইজড হোয়াইট র্যাট। তো আমরা যেটাকে বিড়াল মনে করছি ও সেটাকে একটা ইঁদুর মনে করছে, কিন্তু ও যেই হাতের ইঙ্গিতে যে সাইজটা দেখাইছে আমাদের সাইজটা ওয়াজ সিমিলার, দ্য কালার ওয়াজ সিমিলার। সো একে একে আবার দুই মিলানোর পর আমরা এই সময় একটু ভয় পেয়েছি, আচ্ছা ঠিক আছে, কিন্তু মাথায় এটাও চিন্তা করছে হয়তো বা আমাদের দেখার ভুল বা কিছু একটা হইতে পারে। আমাদের কথা শুনে আমার ঠিক রুমের উপরের তালায় ইসমাইল থাকে, হি ইজ আ চিলিয়ান গাই। সো সে আমাদের বলে কি হইতেছে তোদের এখানে, পরে ওকে আমরা ডিসক্রাইব করলাম যে আমরা এরকম একটা দেখছি, এরকম আওয়াজ পাই। তো ও বলতেছে আচ্ছা এই আওয়াজটা আমিও পাই, আমি কখনো কিছু দেখি নাই কিন্তু এই আওয়াজটা আমিও পাই। তো আমি এইটা খোঁজার জন্য কয়েকবার চেষ্টা করছি, তো আমি ওই যে বাসার পিছে ক্রিকটা, ও বলে যে আমি ক্রিকের মধ্যেও গেছি, যাচ্ছে কি আছে এখানে, বলে যে ওখানে ক্রিকে যে আমি একটা সাপ দেখছি, উইচ ইজ ভেরি নর্মাল ইন অস্ট্রেলিয়া যে সাপ হইতেই পারে। তো আমি বললাম যে আচ্ছা এটা তো নর্মাল, অস্ট্রেলিয়া তো সাপ তো থাকবেই, বলে যে না এখানে কোনো সাপ নেই, এই সাইডে কোন সিডনি সিটির মধ্যে সাপ দেখাই যায় না, ওই একটা সাপই আমি সারা জীবনে অস্ট্রেলিয়াতে দেখছি, এবং ওই সাপটাই মানে আমরা দেখি, আমরা ধরার চেষ্টা করছি, আমরা মানুষ ডাকাইছি সাপটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাপটাকে আমরা খুঁজে মানে ফিগার আউট করা যায় না, মাঝে মাঝে দেখা যায়। তো বলে আচ্ছা ঠিক আছে, তো আমরা বলি আচ্ছা ঠিক আছে, বাসায় যে বাসার ভিতরে রয়ে সারা রাত আমরা গল্প অল্প করলাম। তখন আমি কথা বলতে বলতে আমার একটা পরিচিত ভাই আছে, সে একটু হুজুর টাইপের, তাকে আমি ফোন দিলাম যে ভাইয়া আসলে বাসায় তো আসছি, এরকম একটা কাহিনী হয়ে গেছে আমার সাথে। তো ভাইয়া বলতেছে যে আচ্ছা শুন, আমি তো কাকে বলি, আসলে জিন কিন্তু দুইটা রূপেই মানুষের সামনে আসে, আয়দার এটা সাপ হবে না হলে এটা বিড়াল। আমি তাকে আমার বিড়ালের কাহিনী বলছি কিন্তু আমি তাকে সাপের কাহিনী বলি নাই। তো সে যখন বলল সাপ না হলে বিড়াল, তখন আমার আবার মাথার মধ্যে ক্যালকুলেশন, আচ্ছা ও সাপ দেখছে, আমি বিড়াল দেখছি, এবং মাঝখানে আওয়াজ আমরা সেম পাই, কি হইতেছে কাহিনী। তো আমি তখন একটু ভয় পেয়েছি, এখন আমার তখন দরকার হচ্ছিল লজিক্যালি চিন্তা করলে ইনফরমেশন গ্যাদার করা। তো তখন আমি ওদের দুজন সাথে বসে ইনফরমেশন গ্যাদার করছি, আচ্ছা এখানে কে ছিল আগে, তুই কতদিন ধরে আসিস। তো আমাদের আমরা ছয়জনের বাসায় থাকি, ওই ছয়জনের মধ্যে শুধু ইয়াশা গত দুই বছর ধরে ওই বাসায় থাকে, এত ভালো ফ্যাসিলিটি, কিন্তু ও ছাড়া বাদ বাকি পাঁচজন দুই মাস তিন মাসের পরপরই সুইচ হয়। এবং আমার আগে যে ছেলেটা রুমে ছিল, হি ইজ এন ইন্ডিয়ান গাই, গণেশ ছিল ওর নাম, ও এক মাসের মাথায় বাসা ছেড়ে দেয় কোনো রিজন না বলেই। তো যখন আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, বলে কি হ্যাঁ আমি মাত্র দুই মাস হয়েছে, তখন আমার আরেকটা হাউসমেটের সাথে দেখালো রায়ান। তো রায়ান আমাকে বলতেছে ও আসছে দুই মাস হয়েছে, ও আর ইসমাইল মোটামুটি কাছাকাছি টাইমে আসছে। তো এখানে সবাই নতুন শুধু ইয়াশা ছাড়া। বললাম আচ্ছা ঠিক আছে, ইয়াশা বল, এবং ইয়াশার ভাষ্য মতে যে আমি এরকম আওয়াজ পাই, আমি এরকম দেখছি কিন্তু আমি এটা পাত্তা দিই না, তুমি যদি পাত্তা দাও তাহলেই তোমাকে ধরবে, না হলে ধরবে না। সো ও পাত্তা দেয় না। সো এটা যখন শুনলাম আচ্ছা ঠিক আছে, রাতটা মোটামুটি কাটাইলাম, পরের দিন আমি ছিলাম না, এখন আমার বাসায় তো আসতে হবে। তো আমি বাসায় আসলাম এবং আমি ইন্দামিটে আমার ওই কলিগকে বললাম যে ভাইয়া আপনি যদি পারেন আমার বাসায় একটু আসেন। তো সে বলল আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, কিন্তু আসতে দেরি হবে কারণ সে আমার থেকে প্রায় দেড় ঘন্টা দূরে থাকে। তখন আমাদের গাড়িও নেই যে গাড়ি নিয়ে চান্দে চলে আসবে, তো ট্রেনে আসতে হবে। তো আমি তার অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে আমি আমার ল্যাপটপে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, বসে আছি, বসে বসে কথা বলতেছি বাসার মধ্যে, আমি জানি যে কেউ নাই, শুধু আমি একা বাসায় বসে কথা বলতেছি, এবং ওর সাথে কথা বলতেছি পিছনে আমার ইউটিউবে রুকায়াও ছাড়া। সন্ধ্যাটা হইল ভাইয়া, সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরই রুকায়া চলতেছে, হুট করে আমার সামনে একটা স্টিলের একদম শক্ত একটা স্ট্যান্ড ফ্যান, আমার রুমে একটা স্ট্যান্ড ফ্যান ছিল ভালো স্ট্রং, আমি ওটা বানিংস থেকে কিনছি, মানে বানিংস হচ্ছিল যেখানে একদম প্রপার জিনিস পাওয়া যায়, শক্ত মানে টিকসই জিনিস, তো আমি টিকসই জিনিসটা কিনছি। ওটা আনপ্লাগ ছিল, এমন না যে কানেক্টেড ইলেকট্রিসিটির সাথে, বা আমার হাতের পায়ের কাছে যে একটা ধাক্কা লাগবে। রুকায়া শুনতে শুনতে যখন রুকায়াটা প্রায় শেষের দিকে, তখন আমি দেখলাম ধাম করে আমার ফ্যানটা পড়ে যায়। যখন এই ফ্যানটা পড়ে যায় আমি তখন আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ এটা লজিক্যালি আমার মাথায় আসেই না, এটা ফ্যানটা কিভাবে পড়লো। কোন তো একটা রিজন থাকবে যে পড়ার, আমার গায়ে ধাক্কা লাগছে বা তারে টান লাগছে, কিছুই না, থাম করে পড়ে গেল। যখন পড়ে গেছে আমি ল্যাপটপ ফালায় জাস্ট বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি দেখলাম ইয়াশা নিচে দাঁড়ানো। তো ইয়াশা যখন নিচে দাঁড়ানো ওটা দেখে আমি বললাম, কি ইয়াশা আমি তোকে হেল্প করছি, ও কোথা থেকে জানি গাছ টাছ নিয়ে আসছে ও রুমে রাখবে। তো আমি ওকে হেল্প করতে যেয়ে আমি টপগুলো নিলাম, নিয়ে আমি ওর পিছে পিছে ওর রুমে ঢুকলাম। আসলে স্টোরির মেইন কাহিনী এখানেই যে আসলে কেন হচ্ছে আমার সাথে, এটা আমি ওই রুমে ঢুকার পর রিয়েলাইজ করি। সো হি ওয়াজ আ স্যাটানিস্ট। আমি যখন ওর রুমে ঢুকি ওর দেয়ালের মধ্যে দেখি একটা ছাগলের কঙ্কাল উইথ হর্নস দেয়ালে টাঙানো, একটা দেয়ালে পেন্টাগনের পোস্টার, আর চারপাশে মোমবাতি, আরো দুইটা আপনার শয়তানের পোস্টার দেওয়া, পুরো রুম ভর্তি আপনার হচ্ছিল গাছ, এবং রুম বিশাল বড়, কর্নারে কর্নারে মোমবাতি, ঠিক আছে, কিছু বই আছে, বইও আসলে নর্মাল বই না। আমি তখন দেখে আসলে বুঝলাম যে আচ্ছা, যেহেতু আমি বাসায় নামাজ পড়তেছি, যেহেতু আমি নতুন আসছি, এবং এই জিনিসটা কারণ আমাকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না, কি হইতেছে আমি এখনো মিলায় পারতেছি না, যে আচ্ছা কে হচ্ছে কি হচ্ছে আমি কি করব, আর আমি অনেক ভয় পাইছি এই সময়। আমি ওইগুলো দেখে জাস্ট গাছটা দেখে আমি ভাইয়া আসলো, আমি ভাইয়াকে নিয়ে আর বাসায় ছিলাম না, আমি না থেকে ভাইয়াকে নিয়ে বের হয়ে গেছি। যে আমি আরেকটা ভাইয়ার বাসায় ছিলাম ওই দিন রাত্রেবেলা, তাকে তার বাসা পাঠাতে আরেকটা ভাইয়ার বাসায় ছিলাম, থেকে তার পরের দিন আসছি, এবং আমি ইন দ্য মিন টাইম আই হ্যাভ ডিসাইডেড যে আমি বাসায় আসলে থাকবো না, এখানে থাকা সম্ভব না, আমার যত আমার বন্ডের টাকা মায় খেয়ে যাবে, আমার রেন্টের টাকা দেওয়া সেটাও আমি লস করব, বাট নিজে বাঁচলে বাপের না, সো আমি আসলে এগুলো পুরাটাই ফালাই দিয়ে চলে আসব। তো তার পরের দিন গেছি, এই পর্যন্ত আমি একটু নর্মাল, আমি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমার অরুচি কাজ করছে, আমি খাচ্ছি না, আমি লুজিং ওয়েট। আমি ওই সময় 10 দিনে আমি 12 কেজি ওজন লস করছি, এরকম অবস্থা আমার। তো আমি ওই দিনের পরের দিন আমার আরেকটা ভাইয়ার বাসায় ছিলাম, থেকে তার পরের দিন আসছি, যে এবার জিনিসপত্র গুছানোর জন্য, এবার আসছি আসলে আমার জিনিসপত্র টুকটাক গুছাবো। তো আমি যখন আসছি আইসে দেখি যে আমার অনেক জামা কাপড় মিসিং, উইচ ইজ নট পসিবল, বিকজ আমি যখন গেছি আমার দরজা লক করে গেছি, চাবি আমার কাছে, ওই দরজা খুলে ঢুকে কেউ জামা কাপড় চুরি করবে আসলে এরকম অবস্থা না। সো আমার জামা কাপড় অনেক কিছু মিসিং, আমার কিছু প্রোডাক্টস মিসিং, আমার কিছু জিনিসপত্র আমি পাচ্ছি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার জমজম কূপের পানি ছিল, আমি জাস্ট পানিটা ছিটায় ব্যাগটা প্যাক করে রেখে আসছি, যে আমি যখন বের হয়ে যাবো আমি এখান থেকে আর কিচ্ছু নিব না, আমি শুধু আমার ব্যাগগুলো নিয়ে চলে যাবো। আমি এটা ডিসাইড করে আমি জাস্ট ব্যাগগুলোকে গুছাইছি, গুছাই আমি বাইরে বসে আসি। তো বসে আসি, ভাবছি ওই দিন রাতে থাকবো, তারপরের দিন জিনিসপত্র নিয়ে চলে যাবো। তো বসে আসি, তখন বাসায় রায়ান ছিল, তো আমি আর রায়ান বারান্দায় বসা, মানে ব্যাকইয়ার্ডে বসা, ব্যাকইয়ার্ডে বসে থাকে আমরা গল্প করতেছি। হুট করে ঠিক সন্ধ্যা যখন হচ্ছে, তখন শীতকাল, তো শীতকালের ঠিক আগে আগে, তো এই টাইমে জানুয়ারির দিকে সামার টাইমই চলতেছে, তো তখন ওই ঠিক ওই সময় আসলে অনেক সন্ধ্যা, 8টার দিকে সন্ধ্যা হয়। তো ওই টাইমে সন্ধ্যা হচ্ছে হচ্ছে, ওই সময় হুট করে আমি দেখলাম আমার সামনেই রায়ান্স বসা, রায়ানের পিছ থেকে কি জানি একটা, মানে উইথ আ ফ্রিকশন অফ আ সেকেন্ড ইট প্যাসড অ্যাওয়ে। হ্যাঁ, অ্যান্ড রায়ান লিটারালি ওই সময় নড়ে চড়ে বসছে যে কিছু একটা হয়েছে, এবং আমাকে জিজ্ঞেস করছে ডিড ইউ সি সামথিং, আমি বলছি হ্যাঁ রায়ান আমি দেখছি কিছু একটা। ও আমাকে বলছে আমি রুমে যাচ্ছি, তুমি আমার সাথে রুমে চলো, তুমি আজকে আমার সাথে থাকো বাসা যতক্ষণ না মানুষ আসে। বাট আই ডিসাইডেড যে না, আমি থাকবো না এখানে, আমি সাথে সাথে বের হয়ে আমার একটা ফ্রেন্ডের বাসা চলে যাই, ওর বাসায় থাকি। আমি আমার কাজিনের সাথে আসলে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি এখন, কারণ আমি চিন্তা করছি থাকতে হবে কোথাও। তো আমার কাজিন আনফর্চুনেটলি ওই সময় সিডনিতে ছিল না, ও তখন বাইরে ছিল, ঘুরতে গেছিল, যেহেতু শাটডাউন পিরিয়ড চলতেছে ওই সময়, তো যার কারণে যাইতেও পারতেছি না। আমার আসলে এখন আমার জায়গা নাই কোথাও যাওয়ার, তো এক ফ্রেন্ডের বাসায় করে থাকতেছি। তো তারপরে আমার আরেকটা বড় ভাইয়ের সাথে দেখা, তো ওই বড় ভাইয়ের বাসায় আমি তখন টানা 2 দিন ছিলাম। এই 2 দিন ওয়াজ বেসিক্যালি দ্য ব্রেকিং পয়েন্ট। তাই ফার্স্ট দিন রাত্রেবেলা যখন আসি আমি এত ভয় পাইতেছি, এবং আপুটা হচ্ছে ডাক্তার, সো শি কুড সেন্স যে আমি মেন্টালি ডিস্টার্বড। মেন্টালি ডিস্টার্বড হওয়ার কারণে ভাইয়াকে বলছে তুমি ওর সাথে ঘুমাও আজকে রাতে। তো রাতের বেলা এরকম ঘুমাচ্ছি, ঠিক মাঝরাতের দিকে ভ্যান, মনে হলো কে জানে আমার বুকের উপর বসে আছে এবং আমার হাত দুটো চাপ দিয়ে ধরছে। তো যখন হাতটা চাপ দিয়ে ধরছে আমার লিটারেলি আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি আমার হাতটা লিটারেলি উল্টানো ভ্যা, ঠিক অপোজিট ডিরেকশনে, যেদিকে আমরা নর্মালি হাত ঘুরে তার ঠিক অপোজিট ডিরেকশনে আমার হাত দুটা মোড়ানো। এবং হাড় উঠে আমি জাস্ট টু চেক যে আমাকে কি বোবায় ধরছে, ছোটবেলা থেকে শুনছি বোবায় ধরে মানুষকে। আমি পাশে ভাইয়াকে ডাক দিছি, ভাইয়াকে ডাক দিছি। তো ভাইয়াকে যখন ডাক দিছি ভাইয়া উঠছে, উঠার সাথে সাথে আমার হাতটা ছেড়ে দিল এবং ব্লাইন্ডে একটা আওয়াজ করলো, বের হয়ে গেল মনে হলো আমার কাছে। তো আমি আর ঘুমাইতে পারিনি, আমি সারা রাত মোটামুটি সজাগই ছিলাম। তারপরের দিন ভাইয়ার শিফট ছিল, তো আমি রাতে একা বাসায়, ভাবি আছে আমি এদিকে ঘুমাচ্ছি আর ভাইয়া ছিল এখানে। তো আমি এখানে ঘুমানোর সময় আমার হুট করে রাতের বেলা মনে হলো যে কে জানি আমাকে বাম হাত চাপ দিয়ে ধরছে। আমি আবার লাফ দিয়ে উঠি, যখন লাফ দিয়ে উঠছি উঠে দেখি কেউ নাই এবং আমার হাতের দিকে তাকিয়ে দেখি না কোনো কিছু ইটি না, আমি না ঘুমাই গেছি ভ্যা। ওই দিন আই ওয়াজ সো টায়ার্ড এবং আমি মোটামুটি স্লিপ ডেপ্রাইভড, যার কারণে আমি ওই দিন আসলে আর জাগতেও পারিনি, যে ভয়ের ঠেলা জেগে থাকবো এরকম না, আল্লাহর নাম নিতে 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 ঘুমাই গেছি। সকালে উঠে দেখি আমার বাম হাতে যেখানে মনে হয়েছিল আমার হাত কেউ চাপ দিয়ে ধরছে ঠিক ওইখানে একদম একটা স্ক্র্যাচের দাগ, এবং সেটা উল্টা হাত, মানে আমি নিজের হাত যে ঘুমের মধ্যে চাপ দিয়ে ধরবো ওরকম, আঙ্গুলগুলা উল্টা দিকে এবং হাতের মুঠির জায়গাটা থাম ফিঙ্গারটা অন্যদিকে। এইটা দেখে আই কুডেন্ট হোল্ড মাইসেলফ, আমি আমার বাসায় ফোন দিয়েছি যে আব্বু এই অবস্থা। আব্বু বললো তুমি চলে আসো, এখন বললে বাংলাদেশে বাংলাদেশে আব্বু বললো তুমি চলে আসো, এরকম যদি কাহিনী হয়ে থাকে তুমি আসো, তারপর একটা পরে দেখা যাবে। সো আই ডিসাইডেড যে না আমি আর থাকবো না। অ্যান্ড ফরচুনেটলি ওই দিন আমার কাজিন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে তুই বাসায়। সো আমি আমার জিনিসপত্র ওই দিনের পরের দিন উঠায় ওই বাসা থেকে নিয়েছি, নিয়ে আমি জাস্ট কোনো মতে আসছি। আসার পরে আমার কাজিনের বাসায় ছিলাম, সি কুড অলসো সেন্স যে আমি আসলেও সামথিং ইজ অফ, কিছু একটা হইতেছে, মানে কিছু একটা হয়েছে আমার সাথে, যার কারণে আমি এরকম ভাবে উইয়ার্ডলি বিহেভ করতেছি। আম নট ইটিং, আম নট স্লিপিং, আম নট বিহেভিং ওয়েল, যেখানে আমি ভেরি টকেটিভ, আমি অনেক কথা বলি, আমি একটা ছোট্ট গল্পকে বড় বানায় ফেলি, আমি ওখানে কথাই বলতেছি না। অ্যান্ড আমি বললাম না 10 দিনে 12 কেজি ওজন লুজ করছি। তো ও বললো তুই রাতে ঘুমা, দরজাটা খুলে ঘুমেস, রিজন বিং যদি কিছু একটা হয় ওরাও জানতে পারবে। আর আমার কাজিনের বাসায় 3টা বিড়াল আছে, বিড়াল কুকুর দে কুড সেন্স যে আচ্ছা ইফ দেয়ার সামথিং অর নট। তো আমি দরজাটা খুলে ঘুমেছি, আমরা সবাই জানি মোটামুটি যে বিড়াল মানুষ দেখলে কাছে আসে না, আর যেটা যদি বাসার মানে পালা বিড়ালও হয় অপরিচিতদের কাছে তো একদমই ঘেসে না, আনলেস ওই মানুষটা বিড়াল ফ্রেন্ডলি, তো তখন বিড়ালরা মাঝে মাঝে যায়। আমি সারা জীবন বিড়াল হেট করছি, এরকম আমার অবস্থা গেছে, আমি কখনোই পছন্দ করতাম না, আমি কাছেও ভিড়তাম না, চেষ্টাও করতাম না। আমার কাজিনের একটা বিড়াল আছে, ওর নাম মেইজি। তো মেইজি রাতের বেলা কেন জানি রুমের মধ্যে আসতে ঢুকছে, ঢুকে ঠিক আমার পায়ের উপর উঠে মাঝখানে বসে আছে, পায়ের মাঝখানে বসে জানালার দিকে তাকায় কনস্ট্যান্টলি হিস করতেছে। এখন বিড়াল যখন খেপে যায় কিছুর উপর তখন ওরা হিস করে, ও জানালার দিকে তাকে কনস্ট্যান্টলি হিস করতেছে, হাত দিয়ে ইশারা করতেছে, এরকম অবস্থা, বারবার পা দিয়ে লাফায় উঠে এরকম। কিন্তু ও সারা রাত আমার সাথে আমাকে মোটামুটি পাহারা দিছে। এইভাবে আমার 3 রাত কাটলো। আমি তখন হয়তো বা মেজির কারণে একটু টুকটাক ঘুমাইতে পারছি, মেজি মোটামুটি ওই সময় বিড়ালটা এসে বসে থাকে এবং কেন জানি শুধু জানালার দিকে তাকায় রাতের বেলা হিস করা শুরু করে, কেন করে আমি জানি না, এখনো আমার কাছে ওটা রিজলভ না কি হলো না হলো। ইন দ্য মিন টাইম আমি টিকিট কাটলাম, আমি তো ডাক্তারও দেখালাম, যে মাঝখানে তখন বলছিলাম ভাই যে আসলে কাহিনী কিরকম। তো আমি যখন ডাক্তার দেখাতে যাই, আমরা অস্ট্রেলিয়াতে ফার্স্টে জিপি দেখাই, জেনারেল প্র্যাকটিশনার্স, তো জিপি যখন দেখাইছি জিপিকে আমি ফুল কাহিনীটা বলছি যে দ্য রিজন বিং দিস দিস দিস, আমি এরকম অ্যাংশাস। তো জিপিটা শোনার পরে জিপির ফার্স্ট কমেন্ট ছিল, আসলে এটা তুই প্রথম না, এরকম অনেক মানুষই আমার কাছে আসছে, এবং এরকম না যে অনলি দ্য ব্রাউন পিপল অর দ্য এশিয়ান পিপল দে কাম অ্যান্ড দে টেল আস স্টোরিজ, তারা লাইক ওয়াইজ, যারা নিজেরাই এরকম কিছু ইনসিডেন্টের গুলা তাদের সাথে শেয়ার করে এবং তার সাথে এটা নাকি হয়েছে। তো যেহেতু সে ডাক্তার, সে এটাকে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা তো দিতে পারে না, সে যেটা করে আমাকে তখন বললো যে আমি আসলে এটা ব্যাখ্যা দিতে পারবো না, হোয়াট ইউ ক্যান ডু ইজ তুমি তোমার অ্যাংজাইটি কমানোর জন্য আই ক্যান প্রেসক্রাইব ইউ সাম মেডিসিন, তুমি মেডিসিন খাও, মানুষের মধ্যে থাকো, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ, তোমার নার্ভ সিস্টেমকে আস্তে আস্তে কাম করে দিবে। কিন্তু আমার মাথায় ওটা রয়ে গেছে যে এখন আমি ভুলি নেই যে যখন একটা ডাক্তার বলে তুই একা না তোর মতো আরো মানুষ আমাকে এসে এরকম কাহিনী বলছে, তাহলে সামথিং ইজ অফ। আমি আসলে তখন এটা যে ইন্টারনেটে খুঁজবো অস্ট্রেলিয়াতে কি হয় না হয় এগুলো আমি তখন আই ওয়াজন্ট বদার্ড, মানে বদার্ড ছিলাম বাট আমার মাথায় আসেনি, আমি সাহসে কুলায় পারিনি যে কিভাবে দেখব, কেন দেখব আমি জানি না। সো আমি টিকিট কেটে বাংলাদেশে চলে আসি এবং আসলে বাংলাদেশে আসার পরও মোটামুটি প্রথম তিন চার রাত আমার মনে হইতো যে ঘুমের মধ্যে আমি কিছু একটা দেখতেছি, ঘুমের মধ্যে আমাকে কেউ একটা স্বপ্ন দেখায়, না হলে আমি ইমাজিন করতেছি জিনিসপত্র, কেন করতেছি জানি না, এগুলো আমার কাছে এখনো এগুলোর উত্তর নাই। আমি ঘুমের মধ্যে দেখতাম একটা চেহারা এবং এই চেহারাটার সাথে আমি অন্য একটা জিনিস মেলাতাম, যখন ওই যে আমার একটা ভাইয়া আমাকে বলছিল যে জিনরা কিভাবে আসে, আয়দার সাপ না হলে বিড়াল, আর যদি ও তোমাকে অ্যাকচুয়ালি ভয় দিতে চায় তাহলে একটা বিভৎস চেহারা নিয়ে তোমার সামনে আসে। এবং এবার স্বপ্নে আমি আসলে বিভৎস চেহারা দেখতেছি, তিন চার দিন দেখছি, আস্তে 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 জিনিসটা নর্মালাইজ হয়েছে। হ্যাঁ, এটা বাংলাদেশে আসার পরে এবং আমি হাতে স্ক্র্যাচটাও যেটা পাইছি ওই স্ক্র্যাচও কিন্তু আসলে ওই বাসায় না, ওইখান থেকে অন্য বাসায়, অন্য বাসায়। সো আই থিঙ্ক ইট ফলোড মি, এটা চেস করছে, মানে এমন না যে তুমি বাসা থেকে বের হয়ে গেছি দেখেছে এরকম না, আমার আমার মনে হয় ওটা আমাকে চেস করছে। এবং ওই সময় আরো টুকটাক কিছু ইনসিডেন্ট হয়েছে যে এইসব ইনসিডেন্ট আসলে আমি প্রপারলি মনে করতেও চাই না। একবার হেঁটে যাচ্ছে একটা চার্চের সামনে থেকে মনে হচ্ছে কে জানি বুশের মাঝখান থেকে আমার প্যান্ট টান দিছে, আমি ওগুলোকে ধরে নিই হয়তো বা আই ওয়াজ হ্যালুসিনেটিং অর আই ওয়াজ থিঙ্কিং আলট। যেসব ইনসিডেন্ট আমার একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে আছে এবং যেসব ইনসিডেন্টের আসলে কিছু বলতে পারি যে এইসব কারণে হয়েছে সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম ভাইয়া, বাট ওই সময় আমি আই ওয়াজ ভেরি ডিস্টার্ব এবং এটা হয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে এরপরে তো আপনি ঢাকায় চলে আসলেন, তারপরে এই যে স্বপ্ন যা কিছু ঘটল এইগুলো কিভাবে সামলে উঠতে পারলেন বা কিভাবে সবকিছুর সমাধান এলো, নাকি এখনো কোনো সমাধান আসেনি, শুনতে চাই আপনার মুখ থেকে।
আমি আসলে যেহেতু বললাম ভাই আমি আমার বাবাকে শেয়ার করছিলাম, এখন মুসলিম ফ্যামিলি আমরা, আমাদের কান্ট্রির কালচারও একটা ইয়ে আছে হুজুর দেখানো, তো আমাকে হুজুর দেখানো হয়েছে, তাবিজ দেওয়া হয়েছে। এখন আল্লাহ কিভাবে সাহায্য করছে সেটা তো জানি না, কিন্তু এইটুকু আমি বলতে পারি প্রথম তিন দিন আমি খুব দেখছি। ওই সময় আমার সাথে আমি অনেক কিছু লজিক এখনো পাই না, আমি মাথার মধ্যে কারণ এন্ড অব দ্য ডে সবাই চিন্তা করে আচ্ছা এই কারণে হয়েছে, একটা জাস্টিফিকেশন খুঁজে টু স্যাটিসফাই হিমসেলফ অর হারসেলফ। সো আমার মাথার মধ্যে এখনো মনে হয় ওই ইয়াশার ওখানে ব্ল্যাক ম্যাজিক হোক বা ভিজা, বিকজ অস্ট্রেলিয়া হ্যাজ বেসিক্যালি অ্যান এথিস কালচার, মানে ভীষণ অনেক নাম্বার অফ পিপল দে আর এইথেস্ট, দেয়ার আর রেস্টুরেন্টস ফর এইথেস্ট, দেন তাজমেনিয়াতে এই এইথিসদের লিটারেলি একটা ফেস্টিভ্যাল হয় এভরি মে মান্থে, এভরি ইয়ারের মে মান্থে। সো এরকম একটা কালচার আছে। সো আমি ধরে নিছি যে দ্যাট ওয়াজ দি ওনলি রিজন অ্যান্ড আই ওয়াজ অ্যাজ আই ওয়াজ প্রেয়িং ইন দ্যাট প্লেস ইট চেঞ্জ মি আউট, যে বের হয়ে যাও। কিন্তু এখনও আমি বুঝি না আমি বের হয়ে যাওয়ার পরও কেন ওগুলো হয়, এখন আমি আসলে আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট অ্যাজ অ্যাজ আ স্টোরি অ্যাজ আ পার্ট অফ মাই জার্নি, ইট মেড মি স্ট্রং আই উড সে, বাট স্টিল এখনও মাঝে মাঝে ভয় লাগে একা থাকলে, এখনো মাঝে মাঝে মনে হয়তো বা ইটস স্টিল দেয়ার, বাট যেহেতু আমি স্ট্রংলি জিনিসটাকে ডিফেন্ড করতেছি ওইটা আমি পাই না। বাট আমার সাথে আর এরপরে আর কখনো কোনো ওরকম ইনসিডেন্ট হয়নি, বাট আমি অস্ট্রেলিয়াতে যেমন আমার ফ্রেন্ডের কাহিনী শেয়ার করলাম এরকম টুকটাক ছোটোখাটো কাহিনী অনেক জায়গায় শোনা যায় এবং এটা সচরাচর শোনা যায়। আমি আমার স্টোরির থেকে একটা জিনিস খুব ভালোভাবে মানে ভালোভাবেই শিক্ষা পাইছি, সেটা হচ্ছিল যে সব থেকে বড় সাপোর্টার বাবা মা। আমি এক মাসের মাথায় চলে আসা এবং তাদের আসলে আমি চলে আসছি তাদের পিছন থেকে, তাদের অনেক কিছু ফেস করতে হয়েছে যেইটার ঘটনা আমি টুকটাক নিজের কাজিনদের কাছ থেকে শুনতে পারছি, কিন্তু আমার বাবা মা কখনো আমাকে বলে নাই। এবং আমি এখনো মনে করি আজকে আমি অস্ট্রেলিয়াতে আবার ওই কাহিনীর পরে যে দুই বছর কাটায় এরকম মেন্টালি ডিস্টার্ব থাকা অবস্থায় এরকম অ্যাংশিয়াস থাকা, বিকজ ইট স্টেড ফর মান্থস, লাইক লেজিট ইট স্টেড ফর মান্থস। ওই সময় আমার বাবা আমাকে মেন্টালি যে সাপোর্টটা দিছে, আমার মা আমাকে মেন্টালি যে সাপোর্টটা দিছে, সেটা আসলে আমি কোথা থেকে পাইনি। আমাদের আশেপাশে অনেক কিছুই হয়, আমাদের আশেপাশে ঘটনা ঘটতেই থাকে। আপনি জাস্ট ডান পাশের মানুষটাকে আমরা জিজ্ঞেস করি না যে আসলে তোমার সাথে তুমি কি ঠিক আছো নাকি। হয়তোবা যদি সময় পাই, আমি নিজে থেকে চেষ্টা করি এখন জানার যে আমার পাশের মানুষটার সাথে কিছু হচ্ছে নাকি, বিকজ আমার ওই স্টোরির মধ্যে কিছু মানুষ ছিল যারা আমাকে হেল্প করছে, আমার কাজিন সব থেকে বড় হেল্প। ও যদি না হইতো হয়তোবা আমি অস্ট্রেলিয়া যাওয়ার পরে আমার ডিস্টার্ব থাকার কথা ছিল এবং আমি হয়তো আবার নাও থাকতে পারতাম, হয়তোবা চলেও আসতাম। আমার কাজিন হেল্পটা লড়, এই যে বিড়াল, হয়তোবা এটা একটা মাধ্যম, আল্লাহর মাধ্যম, কিন্তু ইট হেল্প মি আউট। আমার ওই যে বড় ভাই স্কুলের বা সিনিয়রটা যে ছিল, সে আমাকে দুই দিন তার সাথে থাকতে দিছে, ওই দুই দিন আসলে আমার যাওয়ার জায়গা ছিল না ভাইয়া। এই ছোট্টখাটো হেল্প আমাদেরকে লাইফের এক কর্নার থেকে আরেক কর্নারে নিয়ে আসে। আমি এখন আবার সেই কনফিডেন্স ফেরত পাইছি, আমি খালি রাস্তায় হেঁটে যেতে পারি, আমি দুই ঘন্টা তিন ঘন্টা একা গাড়ি চালাই, আমি অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, এটা হয়েছে এই মানুষগুলোর জন্য। সো আমরা যদি পারি তাহলে কেন না পাশের মানুষের কেমন আছে সেটা জানতে চাই। হয়তো আমাদের ছোট্ট একটা কেমন আছো এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা তাদেরকে ভালো লাগালেও লাগাতে পারে।
অনিন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই চমৎকার ঘটনাটি, এই লম্বা ঘটনাটি শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি, এবং আপনি যেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গিয়েছেন, যেই স্বপ্নকে সঙ্গী করে আপনি সেখানে থাকেন, সেই স্বপ্ন পূরণ হোক সেই প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসেছেন বা উপস্থিত হয়েছেন আমাদের খুব কাছের মানুষ, আপনাদের সবার পছন্দের মানুষ, হাফেজ মাইনুদ্দিন সাহেব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে শুনে নেব আজকের ঘটনাটি। আশা করছি দারুণ একটা ঘটনা তিনি উপহার দেবেন। আর এই রমজান মাস, রমজান মাসে তারপরেও সময় বের করে স্টুডিওতে কষ্ট করে এসে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করছেন, এই জন্য মাইনুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি এভাবেই পাশে থাকবেন, খুবই স্বার্থপরের মতো কথা তারপরেও বলতেই হচ্ছে, কারণ আমাদের যারা শ্রোতা আছেন তারা আপনাকে চান, তারা আপনাকে ভালোবাসেন। আশা করছি এভাবেই ভূত ডট কমকে আগলে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলুন আপনার ঘটনায় যাওয়া যাক।
জি ভাইয়া, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা সত্যিকার অর্থেই খুব ভয়াবহ এবং জিনগ্রস্ত। আর এটা আমাদের সাধন জগতে এই বিষয়টাকে বলা হয় আতসী রোগ, যা সচরাচর মানুষের হয় না, এটা খুব কম সংখ্যকের লোকের হয়ে থাকে। তারপর আমি যে ঘটনাটা শেয়ার করতেছি সেটা পুরো বলি। এটা বেশ শোভাবরাতের পরে আমার সাথে এই ঘটনাটা আবার আসে, শেয়ার হয় গাজীপুর কাপাসিয়ার থেকে। একটি লোক আসে যে ভাইয়ার নাম হচ্ছে নোমান ভাইয়া। উনি ওনার ছোট্ট শিশু বাচ্চাটা অসুস্থ এবং অস্বাভাবিকের মতো, মাথাটা বেশ বড় আর কোনোভাবেই আর কি সবাই বলতে সেটা প্রতিবন্ধীর মতো করি, কিন্তু ডাক্তারি চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে, বহু চিকিৎসা, বহু কবিরাজ, অনেক কিছুই করা হয়েছিল। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড, এরকম অনেক প্রাইভেট হাসপাতালে নিয়ে আসার পরে অনেকে বলেছে যে তুমি এমন একটি ভালো কাউকে দেখাও, তোমার ওই সন্তানটার পেছনে হয়তো কোনো অশরীরী বা যে কোনো একটা কিছু রয়েছে, এটাও তার ভিতরে আর কি প্রভাব ছিল যে হতে পারে। তো উনি যখন তার গাজীপুর, তার ছোট বাচ্চা দুই বছর বা এরকম আড়াই বছরে হবে, ওনার বাচ্চাটাকে যখন ঢাকা মেডিকেলের বা ঢাকার চিকিৎসা নেওয়ার জন্য আসে, তখন আমাদের খোঁজে আমার কাছে আসে। এসে ওনার বাচ্চার এই রোগ পেছনে, জন্মের পেছনে, এবং যিনি আসছেন যে নুমান, ওনার জীবনী ইতিহাসটা আমাদেরকে তুলে ধরেছিল, যেটা আমরা শুনেছি এবং খুব ভয়াবহতা। তো নুমান ভাইয়া ওনার বিশেষ বলেছে যে ওনার বিবাহর আগে দিয়ে অনেক দিন যাবত উনি অনেক চাকরি, অনেক জায়গাতেই চাকরি করেছেন, যেখানে চাকরি করতে গিয়ে বিফল হয়েছে, দু মাস তিন মাস এর বেশি উনি চাকরি কোথাও করতে পারেন না, এবং ব্যবসাতে করেছেন যা ব্যবসা কোনোদিন সে সফলতাও করতে পারে না। তো ব্যবসায় সব কিছুতে ধস নামে, চাকরিতেও যেখানে যাবে দু মাস তিন মাস স্যালারি পাওয়া যায় না, অথবা মানুষ তার সাথে দুশ্মনী করে, সে কোনোভাবে শান্তি পায় না, তো পরিবার থেকে তাকে দোষারোপ করা হয় যে দোষগুলো তোমার, আর উনি ভাবতে পারেন আসলে দোষটা কিভাবে কি হয়, উনি সব দিক লক্ষ্য করে এই কাজ করে, তারপরেও দোষ চলেই আসে, ওনার ওপর অপরাধ চলেই আসে। উনি অনেক দিন ধরে এই সমস্যা নিয়ে ভুগতেছিল, অবশেষে পারিবারিকভাবে তার প্রতিবেশী কাছেই, যে চাচা বলা হয় বা জেঠা বলা হয় গ্রামে, তারা সবাই মিলে সম্মতি দিয়ে, তারও সম্মতি দিয়েই তাকে বিবাহ করানো হয়, এবং তাকে বলা হয় যে বিবাহ করানো হয়েছে শ্বশুর বাড়ির থেকে, তাকে একটা ব্যবস্থা দেওয়া হবে, ধান ভাঙার জন্য একটা যে কল বলে বা মেশিন বলে, কিছু দোকানপাট এরকম কিছু করে দেওয়া হয়েছে, যেটা উনি চলতে পারবে ভালো করে। তো সম্মতিভাবে বিবাহ সাদিও করেছে, এবং তাকে যে ব্যবসাটা করার কথা ছিল সে ব্যবসা শ্বশুর বাড়ির থেকেও সেই মেশিন দেওয়া বা একটা দোকানপাট করে দেওয়া করে দিয়েছে, সেটা কিছুদিন চলেছিল। উনি বলতেছিল যখন উনি ধান ভাঙার জন্য যে ফ্যাক্টরিতে যাওয়া হয়, যে কলে এবং যে দোকানটা দেওয়া হয়েছে সেই দোকানটাতে যখন যাওয়া হয়, তখন তার মাথা ব্যথা শুরু হয় এবং তার খারাপ লাগতে থাকে, সে করতে পারে না, সে অনেক সময় বাসায় বসে থাকে, ওই জায়গায় তার যাওয়ার কোনো ইচ্ছেই আসে না, ওইটাও নষ্ট বা শেষ হয়ে গেছে, ওই ব্যবসাটাও ধস নেমে পড়েছে, এখন কি করবে। সে অনেক ভেবে চিন্তে, অনেক তার মাথায় সমস্যা হচ্ছে যে কি করা যাবে, কোনো কিছুই তো সে সফল বা ভালো কিছুই হচ্ছে না, অনেক ভেবে চিন্তে করতেছে। তো হঠাৎ করে তার তো পুঁজি কিছু নিজস্ব নেই, কিছু টাকা নিয়ে সে মাছের ব্যবসাটা শুরু করেছিল, পাইকারি বাজার থেকে নিয়ে এনে সে এরকম ফেরিওয়ালার মতো করে, ফেরিওয়ালার মতন করে মাছগুলো বিক্রি করে। তো এইখানে একটা জিনিস তার সমস্যা হলো, উনি মাছ যেখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে আসে, ওজন ঠিক আছে এবং ভালো তাজা মাছ আনে, কিন্তু বাসায় যখন আনে মাপবে বা বাজারে বিক্রি করবে, এনে দেখে মাছের ওজন অনেক কমে গেছে এবং দু ঘন্টার কম সময়ের মধ্যে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও পারতেছে না, এবং কোনো গ্রাহকও পাচ্ছে না যে মাছগুলো বিক্রি করবে, সে যে ভালো ভালো অল্প সময়ের মধ্যে যে মালটা মাছটা বিক্রি করে যে চলবে, সেটাও হচ্ছে না, অর্থাৎ আরো হতাশ। এত হতাশার ভিতরে তার পারিবারিক সবাই সবাই মিলেই তাকে দোষারোপ করেই যাচ্ছে যে ভুলগুলো বা তোমার কোনো কিছুতেই, অলসতা বা নিজের কোনো কিছু অজান্তে তোমার ভুল রয়েছে, কোনো মন থেকে কিছু করছো না, তুমি করতে চাচ্ছ না, তার উপরে বারবার দোষারোপ করে যাচ্ছে। আর উনি বারবার বলতেছে আমার ইচ্ছা আছে, আমি করব, চাকরি হোক ব্যবসা হোক যে যে কোনো কাজ দেওয়া হোক আমি করব, কিন্তু যদি সফল না আসে, আমি যদি না করতে পারি, আমার ইচ্ছা নয়, আমার অনিচ্ছা, অনেক কিছু তো শেষ হয়ে যাচ্ছে, সেটা কাকে বুঝাবে। এমনি অনেক তান্ত্রিক বা অন্যদের অনেক কবিরাজ হুজুরকে দেখা হয়েছিল, সবাইও তাকে আমল দেওয়া হয়েছে, কিছু তাবিজ কবচ অনেক কিছুই করা হয়েছে, কিন্তু কিছুই কাজে হাঁটছে না। অবশেষে যখন পারিবারিক একটি কলহ শুরু হলো, যখন সব ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই, মাছ ব্যবসা করেও সেখানেও ধস নেমে পড়লো, বাকি পড়ে গেল বা নষ্ট হয়ে যাচ্ছে, সে কিছুই করতে পারতেছে না, তার মনে ভিতরে একটি ক্ষোভ, এখন কি করবে। তো একটা সময়তে উনি কাউকে কোনো কিছু না বলে বরিশাল সেই ঝালকাঠি আর কি এলাকাতে তার একটা অনেক পুরাতন বন্ধু ছিল, ওনার মনের ইচ্ছিল আমি ওইখানে চলে যাব, কাউকে কিছু বলবো না, হয়তো নিজেকে শেষ করে দেব, না হয় বন্ধুর কাছ থেকে কিছু পরামর্শ করে কিভাবে নতুন একটা জীবন শুরু করা যায় আমি একটা পথ দেখব, হয়তো আমি ওইখানে, আমি আমার এলাকাতে নয় গাজীপুরে নয়, আমি বরিশালে গিয়ে কিছু কাজ কিছু করব, আর নতুবা এই জীবনকে আমি রাখবো না। এই ভেবে নিয়ে বাড়ির কারোর কোনো কিছু না বলে সে বাসা ত্যাগ করে এবং সে বরিশাল চলে যায়, এবং সেইখানে গিয়ে তার খুব মনের অবস্থা খারাপ, ভালো লাগছে না, কি করবে ভেবেও পাচ্ছে না, তার বন্ধুও তাকে বলতে পারতেছে না এগুলোর পেছনে রহস্যটা কি, চাকরিও হয় না, ব্যবসাও হয় না, কেন হয় না, কি হয়েছে, এগুলো সে কেউ কিছু বলতে পারছে না। তান্ত্রিক বা ওরা যা বা কবিরা যাকে যা বলুক, এক একজন এক এক মতামত দিচ্ছে তাকে, অবশেষে সে তার নিজের একটা একান্ত মতবেদ যেসব ঘুমাক রাত্রিবেলায় দেখি আমি বাহির হব এবং কি করা যায় আমি এটা ব্যবস্থাটা নিয়ে নেব। তো এটা বলতে বলতেই ওনার ভিতরটা খুব অচেতন মনে হচ্ছে যে কি করা যায়। উনি চলে গেল রাত্রিতে, দশটা এগারোটা বাজবে হয়তো, উনি বলছে যেটা আমাকে যে এরকম একটু রাত্রিতেই আমি নদী পাড়ে গিয়ে চুপচাপ করে বসে থাকি এবং ভাবতে থাকি কি করব। ভাইয়া সেখানে আমি একটা বিষয় বলি, ওইখানে বরিশালে যেখানে গিয়েছে নৌকাতে করে যে লোকগুলো থাকে যাদেরকে বেদে বলে, বেদের লোকেরা যারা নৌকাতে বসবাস করে তাদের সাথে দেখা হয়েছে এবং দুটা তিনটা মেয়ে ছিল এবং একটা পুরুষ ছিল যিনি সর্দার বলে, উনি ওনাকে দেখেই ওনার কাছে অগ্রসর হয়, গিয়ে বলে তোমার অনেক বিপদ মুসিবত দেখা যাচ্ছে, তোমার চেহারাতে বোঝা যাচ্ছে তুমি খুব পরেশান, অনেক মুসিবত নিয়ে থাকো, কিন্তু একটা ব্যবস্থা আমি দিতে পারবো, এখানে একটা শর্ত আছে, আমি তোমাকে কিছু শামুক বা কিছু একটা দেব, কিন্তু শর্ত হলো তোমার এক দুই বছর পরে, বছর দুই একখানে পরে তোমার প্রথম যে সন্তানটা আসবে এই সন্তানটা আমাকে দিয়ে দিতে হবে। তখন তো উনি তো মানসিক মতন পাগলের মতো এত কথাগুলো মনে নেয় নাই বা কিছু গ্রহণ করেনি, উনি সাই দিয়েছে, বলছে ঠিক আছে আমি আবারও আমার যদি কোনো কিছু হয়েই থাকে, কোনো সমস্যা যদি সফলতা আমি একটু করতে পারি, সমাধান যদি চলে আসে আপনি যাহা বলবেন আমি করে দেব। কিন্তু এতটুকু তার মাথায় আসেনি যে প্রথম সন্তানটা তাকে দিয়ে দেবে, এর মধ্যে কোনো রহস্য বা কোনো কিছু আছে কিনা সেটা তখন মাথায় নেয় নেই। সে এমনিতেই খামখেয়ালি ভাবে যে জীবনে কত কষ্ট কত কিছু হয়েছে, কত অপদস্থ লাঞ্ছিত হয়েছে সেটা কোনো বিষয় না, পরে হইলুক যদি কোনো কিছু হয় পরে ব্যবস্থা নেওয়া যাবে, সে তখন কোনো গ্রাহ্য না করে সে মেনে নিয়েছে। তখন সে যে বেদে থাকে বেদের লোকেরা তাকে কিছু শামুক যেটাকে কুড়ি বলে বা আবিজাবি অনেক কিছু রকমের তাকে নাকি দেওয়া হয়েছে, তখন সেটা এই এগুলো নিয়ে উনি গাজীপুর চলে আসে। আর সবচেয়ে বড় আশ্চর্য যেটা হয়, উনি বলেছিল ওই বেদের লোকটা বলেছিল আমি যখন এইগুলো তোমাকে দিয়ে দেব আর যখন তুমি আমাকে প্রতিশ্রুতি আমাকে যখন বলেছ যে তোমার প্রথম সন্তানটা আমাকে দিবে, তখন থেকেই কিন্তু তুমি অবশ্যই তোমার তকদির যে তোমার ভাগ্য পথ চলাটা সহজ হয়ে গেল, তুমি দেখো বাসা যাওয়ার পরপরই তোমার সব কিছু বাধা বিপত্তি সব শেষ, তুমি সব কিছু ফিরে পাবে। এবং বাস্তব সেটাই নাকি হয়েছিল, উনি যখন গাজীপুর আসলো আসার সাথে সাথে নাকি একটি বিবাহের বড় একটি প্রোগ্রামে মাছের অর্ডার আসে, এইভাবে এক একে এক একটা প্রোগ্রামে তার কাছ থেকে মাছ অনেক মানুষ অর্ডার করে নেয় এবং সে আর কত ব্যস্ততায় এখন সে অনেক কিছুই মাছ এবং আরও যেগুলো ব্যবসা, তার যে ধান ভাঙার কল ছিল সে নতুন করে চালু করেছে, এমন করতে করতে তার সময় দিয়ে কিছু জায়গা জমি করেছে, পানির পানির ভের বলে যেটা পানির ক্ষেত বলে আর কি, পান চাষ হয় ওইটা করেছে, সে করতেছে, করতে করতে তার কিন্তু ওইটা মনে নেই যে দুই বছর খানিক পরে তোমার সন্তান যেটা হবে প্রথম সন্তানটা আমাকে দিয়ে দেবে, এটা তার কিন্তু খেয়াল নেই। উনি খুব ব্যস্ততার সাথে খুব আনন্দের সাথে তার সংসার তার সব কিছু বাবা মাকে নিয়ে তার অগ্রসর হতে যাচ্ছে এবং দিন দিন করে সে সফলতা পাচ্ছে। ঘটনাক্রমে তার সন্তান সম্ভাবনা তার ওয়াইফের উনি বাবা হবে এই সংবাদটা পেয়েছে, তখন তার একটু ভেতরে একটা ভাব জমেছিল যে আমার সন্তান হবে এবং একজন আমাকে বলেছিল যে প্রথম সন্তান হলে তাকে দিতে হবে, তারপর উনি কাউকে কিছু কিন্তু বলে নেই। জি ভাইয়া, এরপরে যখন ওনার সন্তান আসলো একটি অস্বাভাবিক সন্তান নাকি হয়েছিল যার মাথাটা অনেক বড় এবং সন্তান জন্ম হওয়ার পর থেকে তারা ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক কিছু দেখেছে আর এই সুস্থ হয়নি, তার সন্তানটা জন্ম হওয়ার পর থেকে অসুস্থ, ডাক্তার দেখাচ্ছে কবিরাজ দেখাচ্ছে আর যেগুলো সমস্যা হচ্ছে সে আমাকে এইগুলো সে বলল, যেটা যে তার সন্তান যখন ঘরে মাথাটা বড় হয় জন্ম হয় সেইখান থেকে তাকে স্বপ্ন তার ওয়াইফকে তাকে স্বপ্নে দেখানো হয়, প্রতিশ্রুতি ওয়াদা করেছ একটা ঝুড়ি দেখানো হয় একটা হাড়ি দেখানো হয় এটা দিয়ে বলে এই পাত্রে তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও। তো ওনার ওয়াইফ তার বুঝিনি, উনি বারবার বলছে ওনাকে যে আমি স্বপ্ন দেখেছি আমার সন্তানটা চায় হয়তো আমার বাচ্চা বা আমাদের ঘরে কোনো বদ্ধিন এসেছে অনেক আমল করে, আর ওই লোক চুপ হয়ে থাকে কারণ উনি বুঝে গেছে যে আমি তো ওয়াদা করেছিলাম কিন্তু এটা কতটুকু সত্য হবে উনি এটাকে এখনো মনে থেকে মেনে নেয়নি। এবং তাকে বারবার দেখানো হচ্ছে যে আমি তোমাকে দিয়েছি আর এবং তুমি প্রতিশ্রুতি ওয়াদা করেছ, এখন আমাকে সন্তানটা তুমি দিয়ে দাও। সবচেয়ে বড় বিষয় হলো যখন বাবা মা, উনি তো এখন ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে, আসে একটু দেরি করে, ওনার ওয়াইফ যখন ছোট বাচ্চাটা ঘরে, উনি দেখে এক ঝাঁক পাখি, কবুতর বা যে কোনো এরকম চড়াই পাখি, বাবুই পাখির মতো এক ঝাঁক পাখি এসে পাখা দিয়ে ঝাপটা দিয়ে শব্দ অনেক করতে করতে অনেকগুলো পাক পড়ে যায়, এরপরে পাখিগুলো আবার বের হয়ে যায়। এটা সন্ধ্যার সময় হয়ে থাকে আর মাথার সামনে অনেক লাল পিঁপড়া, অনেক পিপলিকা ভরে থাকে, অনেক পরিষ্কার করা হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু তারপরেও পিঁপড়া ঝুমে যায়। এবং আরও যেগুলো হয় প্রায় সময় তো উনি দেখে, ওনার স্বামী মানে নোমান ভাইয়া যখন আসতে দেরি হয় তখন ওনার ওয়াইফ তো জেগে থাকে, দেখে যে একজন বয়স্ক লোক ওই বাবুর সামনে বসে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, উনি কোলে নিচ্ছে এবং হাসতেছে, ওনার ওয়াইফ চিৎকার করে যে কি হচ্ছে, বারবার কান্না করে, সবাইকে বলা হয়, অনেক হুজুর দেখানো, অনেক কিছু করেছে, সমাধানটা আসেনি। অবশেষে বাচ্চাটা খুবই অসুস্থ, প্রতিবন্ধীর মতো করে মাথাটা খুব পিছন দিকে টান দিয়ে নিয়ে যায়, মানে অচেতন অবস্থার মতন থাকে এবং কোনো কিছু খাওয়া বা কান্না করা এরকম কোনো কিছুই নেই, শুধু এলোমেলোর মতন, যেটাকে আমরা বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, পুরো অঙ্গ প্রত্যঙ্গগুলোই প্রতিবন্ধীদের মতো করতে থাকে। ওনারা ডাক্তারের কাছে নিয়ে আসে, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়, কোথা থেকে কোথাও কোনো কাজ হচ্ছে না, কিন্তু বারবার একই কথা বলে, একটা বিষয় ওই স্বপ্ন, ওই বারবার একটাই দেখানো হয় যে আমি প্রতিশ্রুতি, আমি তোমাকে দিয়েছি, তুমি ওয়াদা আমার সাথে করেছ। আমি বছর খানিক পরে বলেছিলাম যে দুই বছর খানিক পরে আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার সন্তান চাইব, আমি তোমার কাছ থেকে সন্তান চেয়েছি, প্রথম সন্তান আমাকে দেবে, তুমি আমাকে সন্তানটা দিয়ে দাও। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, আমি এই পর্যন্ত ওনার ঘটনা শুনেছি, ওনার সন্তানটাকেও দেখেছি, যেটার চিকিৎসা আমার কাছে বর্তমান নেই, কারণ আমি জিন দেখিনি অথবা তার কোনো কিছু এরকম সমস্যা শারীরিক দেখিনি, এটা ব্ল্যাক ম্যাজিকও নয়, আমার এটার কাছে ব্যাখ্যা নেই। কিন্তু ওরা বলতেছে যেটা গ্রাম বরিশাল থেকে, গাজীপুর থেকে, গ্রামের লোকেরা সবাই মিলে একটা এটাকে অপব্যাখ্যা বলে, ওরা সবাই বলতেছে একটা ঝুড়ি বা হাড়িতে তোমার তোমার বাচ্চাটাকে বিছানা করে পানিতে ভাসিয়ে দাও, অবশ্যই সেই সন্তানটা হয়তো একদিন এক মাস পরে ফিরে আসতে পারে অথবা নাও আসতে পারে। কিন্তু ভাই এটা হচ্ছে অপব্যাখ্যা, এটা আমাদের কাছে ব্যাখ্যা নেই, সমাধান নেই, এটা আমরা বলবো না, আমরা সমাধানের কথা বলেছি। সৎকা করুন, দোয়া করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আর যিনি ওয়াদা, আপনি যার কাছে ওয়াদা করেছেন, যদি বরিশাল আপনি অথবা তার সাথে যদি সাক্ষাৎ দেখা হয় তাকে বলে দিন যে আপনি বিনিময় অন্য কিছু নিয়ে নেন, কিন্তু আমার সন্তানটাকে আমি দিতে পারতেছি না, অথবা যদি তার বেদে তো যদি খোঁজ না পাওয়া যায় আপনি আল্লাহকে ডাকতে থাকুন। আর গ্রামের মধ্যে যে অপব্যাখ্যা যে তুমি একটি ঝুড়ি কেনো আর এই সন্তানটাকে পানিতে ভাসিয়ে দাও, এই সন্তানটা ফিরে আসবে, এটা ভাইয়া কিন্তু অপব্যাখ্যা, এটা আমরা মানি না, এই ব্যাখ্যাটা আমাদের কাছে নেই, আর এই সন্তানটা যে সুস্থ হবে সেই চিকিৎসারও ভাইয়া আমার কাছে নেই, আর আমরা বাবুটাকে দেখেছি এটা একেবারে অস্বাভাবিক, সেটা বাঁচবে কিনা সেটাও আমাদের জানা নেই, আমার দৃষ্টিতে হয়তো বাঁচবে না, কিছুদিন থাকার পরে আল্লাহ হয়তো তাকে নিয়ে যেতে পারে, তবে দোয়া করি এই বাচ্চা এবং নোমান ভাইয়ার পূর্বে যে সমস্যাগুলো ছিল কঠিন একটা মুসিবতের থেকে উনি ফিরে এসে এখন সন্তানটাকে নিয়েও আবার একটা কঠিন বিপদে পড়েছে। কেননা নোমান ভাইয়া প্রতি রাতে তাকে দেখে, একটি ঝুড়ি নিয়ে বারবার বলে এই বাচ্চাটা আমার, আমাকে দিয়ে দাও, এবং এই বিষয়টাই বারবার বলে। কাছে ওনার বাচ্চাটা সামনে এসে একজন বয়স্ক লোককে দেখে যে বাচ্চাটা নিতেই এসেছে, জি ভাইয়া এই সমস্যার সমাধান আল্লাহ সুবহান তাআলা যেন অবশ্যই প্রতিদান দেয়, প্রতিক্রাণ দেয়, এবং এই পরিবারটা যেন যেভাবে পূর্বে দুঃখ ছিল এই দুঃখগুলো সব শেষ, এই এখন সুখ বা এখন আনন্দ, এই শিশুটাও যেন আনন্দের সাথে তাদের বাবা মার কাছে বেঁচে থাকে, আমরা দোয়া করি। ভাই ঘটনা আমার এটাই ছিল, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আমি জানি মাইদিন ভাই আপনার কাছে আরো একটি ঘটনা রয়েছে, প্রথমেই প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা না বাড়িয়ে যেহেতু লম্বা একটা এপিসোড হতে যাচ্ছে দ্বিতীয় ঘটনায় যেতে চাই, চলো শুরু করা যাক।
জি ভাইয়া, আমার আরেকটা যে ঘটনা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কুফুরি নেত্রকোনার। এটা এমনিতে চিকিৎসা করা হয়নি বা বলা হয়নি আমাকে ঘটনা, শুধু যখন ওনাদের সাথে অনেক মেহমান এসেছিল, নেত্রকোনার থেকে একটি মেহমান এসেছিল, আমাকে বলেছিল, যে আমার বাড়িতে কিছু কুফুরি করা আছে, এক সময় আপনাকে যখন নিয়ে যাব আমাকে দেখতে হবে। তখন বলছি ঠিক আছে, ওনার কাছ থেকে আমরা শুনেছি, যিনি বলেছেন আমাকে খলিলুর ভাই, উনি আমাদের এখানে আসেন একটা মেহমান হিসেবে বেড়াতে, আমাদের খুব পরিচিত মানুষের কাছে। উনি আমাদেরকে যেটা বলেছিল যে তাদের জমি সংক্রান্ত ভাই ভাই এবং ভাতিজা সবাই মিলে তাদের অনেক জায়গা জমি ছিল, খলিল ভাইয়ের যে ভাইগুলো রয়েছে তারা, খলিল ভাইয়ের বাবা ছোটবেলায় ইন্তেকাল করে এবং খলিল ভাইয়ের ভাই বোনদেরকে সেই লালন পালন করিয়েছে। উনি অনেক কষ্ট করেছে, অল্প জায়গা রেখেছিল, সে অনেক বড় জায়গা করেছে, কিন্তু যখনই জায়গাগুলো করেছে এবং ভাই বোনগুলো যখন বড় হয়েছে লেখাপড়া শিখেছে, এখন খলিল ভাই বলছে যে আমার বাবার সম্পত্তি অল্প ছিল, আমাদের ভাই বোন মধ্যে ভাগ বাটোরা করলে সেটা পরিপূর্ণ আমাদের হবে না, আমি অনেক পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া করে বড় করে এবং আমার নিজের পরিশ্রমের দ্বারা আমি জায়গাটাকে অনেক বড় করেছি, এটা আমার ছেলে মেয়েদের নিজস্ব ভাবে, তোমরা এখান থেকে নিতে পারো না। কিন্তু ভাই বোনরা সেটা মানছে না, তাদের দাবি হলো এটা আমাদের বাবা রেখে গেছে, তুমি আমাদেরকে ঠিক এইভাবে ঠকাচ্ছ। এইভাবেই তার দ্বন্দ্ব চলে, কিন্তু যেটা দেখা গেল খলিলুর রহমান উনি প্রচন্ড ভাবে আঘাত পায়, হার্ট অ্যাটাক বা মানসিক ভাবে সে বিধ্বস্ত হয়ে যায়, বিছানায় পড়ে থাকে। এবং গ্রাম এটা সবাই জানে যে কিছু না কিছু কাউকে করা হয় জায়গা সম্পত্তির জন্য। তখন তারা ঘরের মধ্যে অনেক সময়তে নাকি লেবুর অর্ধেক কাটা পাওয়া যেত, বলছে ঘরের মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে বিছানার মধ্যে দেখে যে লেবুর অর্ধেকটি কাটা পড়ে আছে, আবার দিয়াশলাই পুরো একটা নতুন দিয়াশলাই ম্যাচ সেটা পাওয়া গেছে, এরপরে শিং মাছের মাথাগুলো পাওয়া গেছে, এইভাবে পুতুল পাওয়া গেছে। তো ওরাও জানে যে গ্রামে এগুলো হয়েই থাকে, কিছু না এগুলো ফেলে যায় এবং দোয়া কালাম পড়ে, তারাও নিজেরাও একটা তান্ত্রিক এনে ঘরটাকে বিভিন্ন রকমের করে। অবশেষে যে ঘটনাগুলো ঘটে, খলিলুর রহমান খুব বিপদ, বড় মুসিবত, বড় রকমের একটি অসুস্থ, এবং তার বড় ছেলে রোড অ্যাক্সিডেন্ট হয়, ছোট ছেলে কোনোভাবেই ঘরে থাকে না, দিন দিন তাদের পরিস্থিতি খারাপের দিকে যায়। এরপরে ভালো একজন তান্ত্রিক নিয়ে গেছিল, তখন বলেছিল যে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কাজ করতে হবে আমাদের সাথে, চারটা মাটির হাঁড়ি লাগবে, বাড়ি চার কোনা চারটা মাটির হাঁড়িতে পানি রাখে। এবং সেই যে তান্ত্রিক দিয়েছিলেন বা যে কবিরাজ দিয়েছিলেন উনি বলেছেন যে আপনারা ঘর থেকে বের হয়ে বারান্দায় আসুন, কি আছে বা কি করা হচ্ছে সেটা আমরা দেখব। জি ভাইয়া, সেটা নাকি খলিল ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে উনি ঘর থেকে ওই মাটির হাঁড়ি যে পাত্রগুলো রেখেছে ওই প্রত্যেকটা পাত্রের ভেতরে, বাড়ির ভিতরে যে পুঁথিয়ে রাখা চারপাশে কিছু গজাল, তারপরে তাবিজ, মাদুলি, যেটা মাদুলি বিভিন্ন রকমের খারাপ কিছু ওই পাত্রের মধ্যে চলে আসে। এবং খলিল যিনি, সেই দিন তার অবস্থা খুব ভয়াবহ, আরো খুব খারাপ হয়, তার আচমকাই উনি চিৎকার করে এবং পড়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তার কোনো খাওয়া ভালো লাগে না, মারামারি করতে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে মারতে যাচ্ছে। তখন তান্ত্রিক বলে এটি সব তার উপরে করা হয়েছিল বলে এই ঝামেলা হচ্ছে। তারপরে ধীরে সুস্থে ঠিক হয়েছে, এখনো নাকি প্রায় সময়তে তারা ঘরে দেখে কিছু কিছু ছায়া, হাঁটা চলা, ডাকা, কিছু ডাকতে থাকে, কেউ হাঁটতেছে, তাদের কেউ ক্ষতি করতেছে, ওই রকম কিছু আগের মতোই ব্ল্যাক ম্যাজিকের মতোই তাদের কিছু জিনিস পাওয়া, এরকম কিছু কিছু খুব কম কম এক মাস দুই মাস পর পরে ঘটতে থাকে। কিন্তু তারা বলেছে আমরা একেবারে ভালোর জন্য আমরা আমাকে নিয়ে যাওয়া হবে, আমি যাবো ভাইয়া, ওইখানে যা কিছু আছে আরো দেখে আসবো, তবে বলছে আগের তুলনায় অনেকটা ভালো আছি, কিন্তু আমাদের ব্ল্যাক ম্যাজিক খুব ক্ষতি করে এবং আমাদের অনেক সমস্যা করে, আমাদের বিপদে ফুলে রাখছে, আর্থিক অসচ্ছলতা, কার কাউকে কোনো কিছুই ভালো লাগে না, সকলেরই মেজাজ খারাপ থাকে ভাইয়া। এটা আমার ব্ল্যাক ম্যাজিকের দ্বিতীয় ঘটনা ছিল। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম মার্টিন ভাই, অনেক সুন্দর ঘটনা বললেন। এরপরে শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, তারপরে আমরা আপনাকে বিদায় জানাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য।
জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি, bhoot.com ছটি বর্ষর এবং সকল শ্রোতা ভালোবাসাই, bhoot.com সমাধান এবং ভূত ডট কম এর একটি বিষয় রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, যেটা আমি বলবো, ভয় নয় সাহসিকতা। ভালো দলে কোনো ভয় থাকে না, ভূত সেটা সাহসিকতা। অজানা আমরা জেনেছি অনেক কিছু, আমরা অনেক কিছু শিখেছি ভূত ডট কম থেকে। আমাদের অনেক কিছু অজানা ছিল, ভূত ডট কম আমাদের অনেক কিছু জানিয়েছে। এই জন্য প্রথম শুক্রিয়া আল্লাহর কাছে এবং ভূত ডট কম কে এই জন্য ধন্যবাদ শুভেচ্ছা। ভূত ডট কম আরো সব সারা বিশ্বের সকলের ঘরে ঘরে ছড়িয়ে যাক, সমাধান হয়ে আসুক এবং অবশ্যই এটার কল্যাণ আমি কামনা করি ভাইয়া।
মানদীপ ভাই, এই রমজান মাসে কষ্ট করে এসেছেন এবং রমজান মাসের সিয়াম সাধনার পরে যেটুকু সময় আমাদের দিলেন সেটুকু সময়ের জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আশা করছি আপনি ভালো থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, আগলে রাখবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ফিরে আসলাম আরো একটা স্টুডিও সেশন নিয়ে। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আমি আরো একবার বলতে চাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। বিনম্র শ্রদ্ধা সকল ভাষা সৈনিকদের প্রতি। এখন পলাশ ফোটার কাল, এখন শিমুল ফোটার কাল। আজকে স্টুডিওতে এসেছেন অনেকেই, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আজম ভাই। আমরা আজম ভাইকে দিয়েই শুরু করতে চাই আমাদের আজকের এই স্টুডিও সেশনটি। আজম ভাই কেমন আছেন, কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে আমাকে একটু প্লিজ বলবেন।
জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আসলে খুব ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আর আজকে আসতে খুব একটা প্রবলেম হয়নি, কারণ রমজান মাস যেহেতু, সো রাস্তা ক্লিয়ার ছিল, বেশ ভালো লাগলো। নিকেতনে কখনো ঢোকা হয় নাই আপনাদের এই এরিয়াটাতে, তো ভালো লাগলো বেশ।
থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে রমজান মাসে আজকে হচ্ছে, মানে এখন তো রমজান মাসের মানে রোজার পরে, মানে ইফতারের আগে আগে রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে যায়, এবং সত্যি কথা বলতে প্রথম 15 রোজা কিন্তু বেশ আরামেই চলাফেরা করা যায় ঢাকা শহরে। তারপরে তো সবাই শপিং টপিং বা ঈদের বাড়ি ফেরা এই সমস্ত ব্যাপারে সন্ধ্যার পরটাও মানে একটু ব্যস্ত হলেও তারপরেও ইফতারের পরপর খুব একটা ব্যস্ত হয় না। তো রোজা কেমন চলছে আপনার, সেটা যদি একটু বলতেন।
খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয়নি, শারীরিকভাবে খুব ভালো আছে।
থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা ঘটনায় যাই, আপনার সুস্থতা কামনা করি, আপনি সবগুলো রোজা ঠিকভাবে পালন করতে পারেন সেই প্রার্থনা করি। আমি চলে যাই আপনার ঘটনায়। আপনি যে ঘটনাটি বলবেন, এই ঘটনাটি কোথাকার ঘটনা, কিভাবে সংগ্রহ করেছেন, কার কাছ থেকে সংগ্রহ করেছেন, কি বিষয় সেটা নিয়ে বলতে পারেন এবং তারপরে শুরু করতে পারেন। তার আগে আপনি আপনার পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারেন, আপনি আজম, আপনি কোথা থেকে এসছেন, আপনি কোথায় পড়াশোনা করেন বা চাকরি করেন, সবকিছু বলে তারপরে আপনার ঘটনা শুরু করতে পারেন।
ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আজম হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়িতে। আমি এখন ঢাকাতেই থাকি, ধানমন্ডিতে। আমি একটা জব করি, জাস কর্পোরেশনে আছি অ্যাজ এ ম্যানেজার, আর পাশাপাশি হচ্ছে আমি একটা টেলিভিশনে আছি, অনলাইন টেলিভিশনে অ্যাজ এ নিউজ প্রেজেন্টার হিসেবে, এই আর কি। আসলে ভূতে ফেমের এইটার স্মৃতি আসলে আমার ছোটবেলা থেকে, বলা যায় আপনার সাথেই। খুব ভালো লাগছে যে আমি আপনার কাছে আমার এই গল্পটাকে শেয়ার করতে পারতেছি। এটা আসলে মানে এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার, এটা আমি বলবো আর কি। ছোটবেলায় অনেক শুনতাম এই ভূতে ফেম, মানে রাতে ভূতে ফেম শোনার পরে মানে ওয়াশরুমে যাওয়াটাও যে মানে ভয় লাগতো ওয়াশরুমে যেতে। ইভেন আমি এখনো কিন্তু শুনি আপনার FM, বাট এখন হয় কি, এখন তো অনেক ব্যস্ত হয়, এই ব্যস্ততার কারণে ওইভাবে আর কি মানে শোনা হয় না।
না, এটা আসলে আমার সৌভাগ্য, কারণ দেখেন মানে আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি বেশ ছোট ছিলেন, তারপরে আপনি এখন ব্যস্ত, তারপরেও আপনি মাঝে মাঝে শুনছেন, যে কারণে আজকে আপনাকে স্টুডিওতে আমরা পেয়েছি। এবং যেই শোটাতে আপনি শুনেছেন মানে এক ছোটবেলায় বা একটা নির্দিষ্ট সময়ে, সেই শোতে এসে আজকে আপনি ঘটনা বলছেন, এটা আমার জন্য অনেক একটা বড় সৌভাগ্য। তার মানে একটা লম্বা জার্নি, একটা লম্বা পথ আমরা পাড়ি দিতে পেরেছি, এই জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, আপনাদের সবার কাছে। আমরা এখন ঘটনা চাই, এবং আপনি যেহেতু টেলিভিশনে বা আপনি যেহেতু নিউজ প্রেজেন্টার, সো আমার কাছে মনে হলো যে মনে হচ্ছে যে ক্যামেরাটা খুলে দিতে পারলে খুব ভালো হতো, বাট আমাদের সেই সুযোগ নেই। আমরা আপনার ঘটনায় চলে যাই, চলেন শুরুতেই আপনি যে ঘটনা বলবেন সেটা দিয়ে শুরু করেন।
হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমার প্রতিবেশীর সাথে, মানে আমাদের গ্রামে আর কি। তো আগে আমি একটু বর্ণনাটা দিই, সেটা হচ্ছে এটা প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তো আমাদের যে বাড়িটা আছে আমাদের গ্রামে, আমাদের বাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বড় বাড়ি, মানে ওই যে মাতব্বর বাড়ি বলে না ওরকম, গ্রামে দেখবেন যে আপনার বড় বড় বাড়ি থাকে মাতব্বর বাড়িগুলো, হ্যাঁ ওইখানে শালির বিচার হয় আর কি। এবং এতে দেখবেন যে বড় পুকুর থাকে, তারপর বাঁশঝাড় থাকে, তারপর হচ্ছে যে আপনার পুকুর পাড়ানো গাছ থাকে, দেখবেন যে পুকুরের ওই যে আপনার পাড় আছে ওখানে কবর থাকে, হ্যাঁ এরকম আর কি। তো আমাদের যেটা যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার প্রতিবেশী, ওনার নাম হচ্ছে তুলা কাকাই বলে আমরা ডাকি আর কি। তো উনি হচ্ছে দুইটা বিয়ে করেন ওনার লাইফে, তো প্রথম বউয়ের যে সন্তান, দুজন মেয়ে আর কি ওনার। তো ওই মেয়েটা, ওনার ওয়াইফটা মারা যাওয়ার পরে উনি রোগ আক্রান্ত হয়ে মারা যান আর কি। তো মারা যাওয়ার পরে যেটা হয় যে উনি তো ইয়াং, তো ওনাকে তো বিয়ে করতে হবে, তো উনি বিয়ে করে ফেলেন। এখন বিয়ে করলে নর্মালি যেটা হয় যে আপনার মানে সৎ মায়ের ঘরে কিন্তু একটা সন্তানই তারা খুব একটা সহ্য করতে পারে না, নর্মালি আমরা যেটা দেখি আর কি। তো এই জন্য ওনার দুইটা মেয়ে ছিল। তো এই যে দুইটা মেয়ে ছিল, একটা মেয়েকে উনি ওই মেয়েটার নানি বাড়ি, যেটা আর কি ওনার যে শ্বশুর বাড়ি, ওইটাতে রেখে দেয়। এটা হচ্ছে ছোট মেয়ে, এবং বড় মেয়েটাকে উনি বাড়িতে রেখে দেয়। তো বাড়িতেই ও থাকে আর কি। তো তোলা কাকার বাড়ির যে পরিবেশ সেটা আমি একটু বলি। ওনার বাড়িটা মোটামুটি বেশ বড় একটা জায়গা আর কি। তো ওনার যে বাড়ির যে জমিটা, ওই জমির পাশে হচ্ছে একটা বাঁশঝাড় আছে, একটা মেহগনি গাছের বাগান আছে, তার পাশে হচ্ছে আমাদের একটা জমি আছে, তার পাশে আমাদের একটা বাঁশঝাড় আছে, এবং তার পাশে আর একটা বড় এরিয়া আছে যেখানে আপনার অনেকগুলো কবর আছে, এবং ওই জায়গাটা হচ্ছে আপনার বাগান। নর্মালি যেটা হয় যে ওইখানে মানে একা চলাফেরা মানুষ খুবই কম করে, বাট চলাফেরা করে, একেবারে যে করে না ওরকম না, মানে আমরাও চলাফেরা করেছি। তো ঘটনাটা হয় হচ্ছে ওনার ছোট মেয়ের সাথে। তো ওনার ছোট মেয়ে একদিন ওনাদের বাড়িতে বেড়াতে আসে, এটা মোটামুটি বড় হয়ে যাওয়ার পরে, ওর বয়স যখন 13-14 বছর এরকম একটা সময় আর কি। তো ও হচ্ছে যে এই বাড়িতে বেড়াতে আসছে আর কি। তো হঠাৎ করে আমরা সন্ধ্যার সময় চিৎকার চেঁচামেচি শুনছি আর কি, মানে ওই বাড়িতে। তো পরবর্তীতে আমার চাচি, নর্মালি দেখবেন যে গ্রামে হয় কি যে একটা বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, দেখবেন যে পাশের বাড়ির লোকজন ছুটে যায়। তো নর্মালি আমার চাচি গেছে ওখানে। তো যাওয়ার পরে বলতেছি কি ব্যাপার, কি হয়েছে, মানে দেখতে গেছে। তো দেখার পরে উনি দেখেন যে ওনার যে ছোট মেয়েটা, ওই ছোট মেয়েটা হচ্ছে মানে অ্যাবনর্মাল এর মতো আর কি করতেছে, আপনার কথাবার্তা চলাফেরা সবকিছু, মানে এক কথা ভূত বা জিন বলে আমরা যেটা, ওইটা ধরলে যেরকম করে আপনার আচরণ, ওই ধরনের আচরণ করতেছে যেটা নর্মাল আচরণ না। তো তখন তার মা বলে, এবং ওই তোলা কাকা বলে যে ওর হচ্ছে ভূতে ধরছে, এরকম একটা সমস্যা হয়েছে। তো পরে যখন এটা আমরা জানতে পারলাম, তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আমি কখনো মানে ভূতে ধরছে এরকম একটা রোগী, তাকে মানে নিচ থেকে দেখবো, এবং এটা খবর পেলাম যে তাকে ছাড়ানো, ওই ভূত ছাড়ানোর জন্য আমাদের ওখানে একজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে রইস ভাই বলে, আমরা রইস ভাইকে হায়ার করছে যে ওই ওনার ভূত ছাড়ানোর জন্য। তো তখন হচ্ছে যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে, এবার আমি এটা দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটে। তো যাই হোক, সন্ধ্যার পরে মোটামুটি আপনার 7:30টার দিকে রইস ভাই আসলো ওনার বাড়িতে। তো এটা শোনার পরে আমিও গেলাম। তো যাওয়ার পরে মোটামুটি ওইখানে আমরা প্রতিবেশী সবাই মিলে 15-20 জন তো হবেই, আশেপাশের লোকজন মিলে, মানে বেশি ছাড়া কম না। তো আমরা গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে রইস ভাই উনি হচ্ছে আপনার উঠানের উপর বসে আছে, আর যে মেয়েটাকে ভূতে ধরছে বা জিনে ধরছে যেটাই বলি না কেন, সে হচ্ছে আপনার ঘরের যে বারান্দা আছে ওই বারান্দাতে বসে আছে, একদম সোজাসুজি মুখোমুখি, এবং দুজনের দূরত্ব হবে মোটামুটি দশ হাতের মতো। তো উনি যেটা করতেছে ওইখানে একটা মানে কি বলে আসন করছে, ওইখানে বসে, বসার পরে হচ্ছে আপনার পুতলের মতো কিছু একটা, ওই যে সিঁদুর দিয়ে আকু মানে পুতলের মতো আর কি মানুষ আকৃতির ছবি, এটাকে উনি আর কি চিত্রায়িত করছে। আর হচ্ছে যে আপনার একটা গোল দাগ দিছে, আর হাতে একটা লাঠি, আর হচ্ছে আপনার সামনে একটা হারিকেন, আর আর ওই যে আপনার কি বলে একটা নতুন গামছার মধ্যে হচ্ছে আপনার এক মুষ্টি চাউল, তারপর হচ্ছে বাতাসা, এগুলা তো এগুলো নিয়ে উনি বসে বসে কি যেন মন্ত্র পড়তেছে, আমরা সবাই আর কি চারপাশে ঘিরে দাঁড়ায় আছি আর কি দেখতেছি যে ঘটনাটা কি ঘটে। তো তারপর দেখা গেল যে উনি কিছু মন্ত্র পড়ে পড়ে ওই মাটির উপরে একটা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। তো এরকম মোটামুটি চার থেকে পাঁচটা বাড়ি দেওয়ার পরে ওই যে মেয়েটা বসে আছে বারান্দাতে, তো ও হঠাৎ করে আপনার মানে আওয়াজটা কি বলবো, যেটা কি কেমন ধরনের আওয়াজ, যে এরকম আওয়াজ করতেছে এবং মাথা নাড়াচ্ছে, চুল ঝাঁকাচ্ছে। তো এরকম আওয়াজ করলে মানে হয় না যে খুব বেশি রাগ হয়ে গেলে মানুষ যেরকম করে আর কি, রাগ কন্ট্রোল করতে না পারলে ওই রকম একটা আচরণ। তো কিছুক্ষণ পরে ওখান থেকে দৌড়ে এসে, মানে আমরা ভয় পেয়ে গেছি, হুট করে ওখান থেকে দৌড়ে এসে আপনার হচ্ছে ওই রোহিত ভাইয়ের সামনে যে উনি যে আসন পেতে আছে ওখানে এসে বসল। বসার পরে বলতেছে, কিরে তুই আমার ডাকলি কেন? তো আমরা তো আসলো বা কি ব্যাপার কি হচ্ছে। তো রোহিত ভাই বলতেছে যে তোরে ডাকছি কি খালি খালি, তুই খালি খালি এই ছোট মেয়ে ডারে কষ্ট দিচ্ছিস, মানে কেন কষ্ট দিচ্ছিস? তো বলতেছে যে কেন কষ্ট দিচ্ছে এটা কি তোরে বলতে হবে? তো বলতেছে হ্যাঁ আমার বলতে হবে। তো আর কি বাকবিতণ্ড চলতেছে। তো বলতেছে হ্যাঁ তোর বলতে হবে। তো বলতেছে যে না বলবো না। তো বলতেছে না বলতে হবে। তো এটা যখন বলতেছে আবার বলবো না, তখন উনি মাটির উপর আরেকটা বাড়ি দিল। তো বাড়ি দিলে ওটা আবার চিৎকার করলো, উড়ে মা এরকম করে চিৎকার করতেছে। তো চিৎকার করার পরে বলতেছে যে তুই কোথায় থাকিস, তোর নাম কি, তুই কেন আসছিস, এই ধরনের কোশ্চেন করতেছে কবিরাজ। তো প্রথম বলছে যে তুই কোথায় থাকিস ভালো করে বল, তোরে মারবো না। তো বলতেছে আমি ওই বাঁশঝাড়ে থাকি। তো কোন বাঁশঝাড়ে? তো ওখানে আমাদের ওখান থেকে দেখা যায় আর কি বাঁশঝাড়টা। তো ওই বাঁশঝাড়টা বেশ বড় একটা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে সে থাকে আর কি। তো বলতেছে ওর কাছে কিভাবে আসছিস? বলতেছে ওর কাছে আসছে, আমি তো দীর্ঘদিন ধরে ওরে আমি পছন্দ করি, তা ওরে আমি ভালোবাসি, ডাইরে বলতেছে আমি ওরে ভালোবাসি। আমরা এটা শোনার পরে মানে হেসে দিচ্ছি যে ভূত আবার ভালোবাসে। তো বলতেছে আমি ওরে ভালোবাসি, আমি দীর্ঘদিন ধরে ওর কাছে আসতেছে কিন্তু আমি আসতে পারি না, আজকে সুযোগ পাইছি আজকে আসছে। তো বলতেছে কিভাবে সুযোগ পাইছিস, কিভাবে আসলি? তো বলতেছে যে ওই মেয়েটা যখন আপনার ওই ওই বাঁশঝাড়ের কাছাকাছি আবার হয়েছে কি, যে ওই তোলা কাকার যে বড় মেয়েটা, এই বড় মেয়েটাকে বিয়ে দিয়ে উনি বাড়িতেই রাখছে, প্রতিবেশী একটা ছেলের সাথে বিয়ে দিছে। তো বিয়ে দিয়ে উনি ওই বাড়িতে ওনার ওই মানে যে বাড়ির বড় জায়গাটা, তো বললাম না যে বাড়ির পাশেই তো বাঁশঝাড়, তো ওনার যে ঘরটা করে দিছে ওই মেয়েটার, এই ঘরটা আবার বাঁশঝাড় থেকে খুব বেশি দূরে না, আপনার 100 হাত বা 200 হাত দূরে হবে, এরকম আমার একটা ধারণা আর কি। তো এখন সন্ধ্যার সময় ওই মেয়েটা, ছোট মেয়েটা, তোলা কাকার বাড়ি থেকে ওই বোনের বাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমত অবস্থায় ওই মেয়েটা দেখে যে ওই তোলা কাকার বড় মেয়ের নাম হচ্ছে তুলি। তো ওই তুলির বাড়ির ওইখানে হচ্ছে যাচ্ছে। তো ওই সময় দেখে যে আপনার ওইখানে একটা মেহগনি গাছ ছিল বাঁশঝাড়ের কাছে, ওই গাছের সাথে একজন হুজুর ঝুলে আছে, ঝুলে জাস্ট ঝুলে আছে, এবং তার হচ্ছে আপনার পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, মুখে দাড়ি, এবং ঝুলে আছে ওর দিকে তাকায় আছে। একদম সন্ধ্যার সময় জাস্ট ওর বাড়িতে যাবে, এবং পথিমধ্যে সে যখন তাকায় দেখে যে মানে আর কি ঘরের পেছনে দেখে যে এরকম একজন মানুষ ঝুলে আছে। তো আমি এটা একটু চিন্তিত হয়েছি, কি ব্যাপার এই সময় মানুষ ঝুলে আছে, কিভাবে আসলো? তো তখন ও হাঁটতে হাঁটতে আরেকটু আগে গেছে। তো যাওয়ার পর দেখা যায় ওই লোক তাকায় আছে, এবং তাকায় আছে এমন ভাবে, ভয়ঙ্কর ভাবে তাকায় আছে, ওইটা দেখে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো ওই যে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর ওর বড় বন্ধু ওরা আসছে, মানে চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর ওর বড় বন্ধু ওরা আসছে। আসার পরে ওরে যখন ধরছে, ধরার পরে পানি টানি দিয়ে সুস্থ করছে, তখন ওই যে অ্যাবনর্মাল। তো এইভাবে হচ্ছে ওই মানে জিনটা ওর কাছে আর কি আসছে। তো পরে বলতেছে যে আমি ওরে এইভাবে সুযোগ পাইছি আজকে, এই জন্য আমি আসছি। তো পরে বলতেছে সুযোগ পাইলেই কি তোর আশা লাগবে, ও ছোট মানুষ, ওর কষ্ট দিস না, তুই চলে যা। তো বলতেছে না আমি যাবো না। পরে আর একটা বাড়ি দিছে, তো যে বাড়ি দেয় আর চিৎকার দিয়ে ওঠে। তখন বলতেছে তোর নাম বল, তো নাম বলে না, না বলার পরে আর একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে তখন বলতেছে আমার নাম হচ্ছে নারায়ণ চক্র চক্রবর্তী। এখন আমাদের রোহিত ভাই হচ্ছে অশিক্ষিত লোক, তো ওনার মুখে আসতেছে না নামটা। তো বলছে কি নাম বললি? বলতেছে আমার নাম হচ্ছে নারায়ণ চক্র চক্রবর্তী, তো মানে হিন্দু আর কি, এবং হিন্দু এবং আপনার কি বলে ব্রাহ্মণের আর কি, চক্রবর্তী যেহেতু সেই হিসেবে। তো বলতেছে তুই ওখানে থাকিস তো কি খাস, তোর খাওয়া দাওয়া কি? তো বলতেছে আমি ওইখানে বড় বড় হাড় আছে, মানুষের হাড়, ওইগুলা খাই। তো যখন রাসেল ভাই এটা বলছে তখন তো মানে আমার নিজেরই শরীরটা মানে কাঁপুনি দৌড়ছে। কেন নয়, ওই যে বারঝার, ওই বারঝারে মানে আমার জানা মতে দুইটা কবর আছে, এবং দুইজনই স্বামী স্ত্রী, তাদের কবর ওইখানে আছে, এবং ওই আশেপাশে মোটামুটি বেশ কয়েকটা কবর আছে। তো তখন আমি চিন্তা করলাম যে সামথিং রং, আসলেই তো ওখানে তো কবর আছে। তো বলতেছে মানুষের বড় বড় হাড় খাই। তো তারপরে বলতেছে যে তো যাই হোক তুই যাই খাস, আর যেখানে থাকিস তোকে চলে যেতে হবে। তো বলতেছে না আমি যাবো না, আমি সুযোগ পাইছি, আমি ওরে ভালোবাসি, আমি যাবো না। তো তারপরে যেটা হয়, কোনোভাবেই তাকে তাড়ানো সম্ভব হয় না। তাকে হচ্ছে আপনার ওই যে ধূপ আছে না, ধূপ ওইটাকে ধোয়া তৈরি করে তার নাকে ধরা হয়, তারপর মরিচ, শুকনো মরিচ ওটাকে পুড়িয়ে তার নাকে ধরা হয়, সরিষার তেল চোখে দেওয়া হয়, কিন্তু কোনোভাবে যায় না। শেষ পর্যন্ত মানে যে কবিরাজ রোহিত ভাই, মানে ওনার লাস্ট অপশন আর কি যেটা, সেইটা দিয়ে উনি ট্রাই করছে যে সর্বশেষ এটাতে যদি ও যায় যাবে, না হলে যাবে না। তো পরবর্তীতে সে ওই রকম মন্ত্রতন্ত্র কি কি পড়ে পড়ে ফু দেয়। তো ফু দেওয়ার এক পর্যায়ে তখন বলতেছে, মানে এই কথাগুলো তো সম্পূর্ণ মেয়েটাই বলতেছে, বলতেছে আমার আর কষ্ট দিস না আমি যাব। তো বলতেছে যে তো কোথায় যাবি? তো বলতেছে যে কোথায় যাব তুই বল। তা এখন রাসেল ভাই আমাদের ওই এলাকা থেকে আপনার মোটামুটি 4 কিলো দূরে হবে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আপনার কালী ঘর আছে ওইখানে, একটা কালী মন্দির, এবং ওইখানে হচ্ছে আপনার অনেক বড় একটা বট গাছ আছে। তো ওই জায়গাটাতে তাকে যেতে বলতেছে যে তুই ওইখানে যাবি। তো বলতেছে না ওইখানে আমি যাইতে পারবো না। তো বলতেছে কেন? বলছে ওইখানে অনেক বড় বড় আছে, আমি ছোট, আমি গেলে ওরা আমাকে মারবে, আমি ওখানে থাকতে পারবো না। তো বলতেছে না তোর যাওয়াই লাগবে, আমি ব্যবস্থা করে দেব। তো বলতেছে তুই ব্যবস্থা করতে পারবি না, ওখানে অনেক বড় বড় শক্তি ধর আছে, আমি থাকতে পারবো না এখানে। তো রোহিত ভাই বুঝতে পারছে যে ও আসলে তাল ভাঙা করতেছে। তো পরবর্তীতে বলছে না তোর যাওয়াই লাগবে। তো শেষ পর্যন্ত মন্ত্রতন্ত্র পড়ে ফু টু দেয়, এগুলো দেওয়ার পরে শেষ পর্যন্ত সে রাজি হয়, বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো বলতেছে যে আমি যাব ঠিক আছে, কিন্তু আমার সাথে তো দেখা করা লাগবে, মানে সেই কবিরাজ যে বলতেছে আমার সাথে তো দেখা করা লাগবে। কবিরাজ বলতেছে ও আমি তোর সাথে দেখা করি ওই জায়গায় যা, আর তুই আমার ধরে মারিস, মারি ফেলিস না। তা বলতেছে না আমি তোর মারব না, কিন্তু তুই আমার সাথে দেখা করবি। তো বলতেছে যে আমি তোর সাথে দেখা করে তোর চিনবো কেমনে? তো বলে ওই জায়গায় যে আমার নাম ধরে ডাক দিবি, এই নারায়ণ, এগুলো ডাক দিবি, তাহলে দেখবি যে আমি গাছের পাতা জাগাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি যে আমি আছি। তো বলতে আচ্ছা ঠিক আছে আমি যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোর এখন যাইতে হবে। তারপর বলতেছে না যাব না, মানে ওরা এত মিথ্যা কথা বলে, মানে কি বলবো, প্রচুর মিথ্যা কথা বলে, ওরা কথা দিয়ে কথা রাখে না, নগদ বলতেছে যাবো আবার বলতেছে না যাব না। পরে রোহিত ভাই যখন তিন চারটা আপনার ভারী দিল ওই মাটির উপরে, ভারী দেওয়ার পরে সে বলতেছে আমি যাব। তো শেষ পর্যন্ত হচ্ছে কি যেন আপনার মন্ত্রতন্ত্র এগুলো, যাই হোক উনি যেটাই জানে না কেন, ওইটা পরে যখন ফু দিল, ফুট করে মেয়েটা আপনার মাটি থেকে লাভ দিয়ে মোটামুটি হাত দুয়ে উঁচু হয়ে গেল, একদম বসা অবস্থা থেকে উঁচু হয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে সে অজ্ঞান। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন রোহিত ভাই বললো যে ওরে পানি টানি দাও, পানি দিয়ে মুখে পানি ছিটা দাও, ই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন ওর মা ওর বোনের এসে মানে পানি ছিটা দিল। এখন পানি ছিটা দেওয়ার পর ওই মেয়ে বলতেছে বোনরে যে বোনু আমার কি হয়েছিল, আমার কি হয়েছিল, মানে তার কিচ্ছু মনে নাই, মানে আমরা এটা দেখে একদম মানে পুরোপুরি হতবাক যে এটা কি ঘটলো। তো শেষ পর্যন্ত যেটা হয়েছে মেয়েটা ভালো হয়ে যায় এবং তাকে এই বাড়িতে আর কখনো আনা হয় নাই। এখন আসে, মেয়েটার বিবাহ হয়েছে এবং তার বাচ্চাও আছে, এখন হঠাৎ মাঝে মধ্যে বেড়াতে আসে, এবং পরবর্তীতে যে তুলি যে ওর বড় বোন, ওর বড় বোনের বাড়িটা ওখান থেকে ভেঙে নিয়ে যায়, ভেঙে তারা তার শ্বশুর বাড়ি চলে যায়, এখন তারা ওখানে আছে। পরবর্তীতে আর কোনো সমস্যা এখানে আর হয় নাই এখন পর্যন্ত রাসেল ভাই। তো এটাই ছিল আর কি আমার ফার্স্ট স্টোরি।
ওকে, আমার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আমার জানার ইচ্ছা যে আপনার আজকে আর কোনো ঘটনা আছে কিনা, নাকি এটি একমাত্র ঘটনা ছিল?
না আছে ভাই, আছে আছে
আছে। তাহলে আমরা সেকেন্ড ঘটনাটায় চলে যাই, এবং সেকেন্ড ঘটনার পরে তারপরে আমরা হচ্ছে আবার কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ প্রথম ঘটনার জন্য। আমার মনে হয় যে আমরা দ্বিতীয় ঘটনায় যাব, এবং আপনি ভবিষ্যতে আবারও আসবেন, তখন কিছু ঘটনা লিখে দেবো। আজকে আমরা দুটো ঘটনা শুনবো আপনার কাছ থেকে। সেকেন্ড ঘটনায় যাচ্ছি। সেকেন্ড ঘটনাটা কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে পেয়েছেন সেটা জানিয়ে তারপরে আপনি শুরু করবেন প্লিজ। থ্যাংক ইউ।
সেকেন্ড ঘটনা হচ্ছে আমার দাদার সাথে। এটা আমার দাদার মুখের গল্প এবং তার সাথে ঘটেছে, এবং তিনি এখনো বেঁচে আছেন। তো যেটা হয় রাসেল ভাই, বলি গ্রামে দেখবেন যে আপনার এই যে মানে পাট চাষ, ধান চাষ, যাবতীয় চাষাবাদ তো গ্রামে হয়। তো আমার দাদা আর কি যিনি, উনি হচ্ছে মুসলিম মাতব্বর। একটু বলে রাখি, কারণ যেহেতু আমার এলাকার লোক যদি কখনো শোনে গল্পটা, আমার যিনি আপন দাদা উনি মারা গেছেন 1971 সালে। আমার যিনি মানে যাকে আমরা দাদা হিসেবে জানি, তারা দুইজন ছিলেন, একজন হচ্ছে আফাজউদ্দিন মাতব্বর আর একজন হচ্ছে মুসলিম উদ্দিন মাতব্বর। আমার দাদা ছিলেন আকেন উদ্দিন মাতব্বর। তো আকেন উদ্দিনের দুই চাচাতো ভাই, একজন মুসলিম উদ্দিন, একজন আফাজউদ্দিন। তো আমার দাদা আপন দাদা মারা যাওয়ার পরে, তো আমরা দাদা হিসেবে ওনাদের দুজনকেই চিনি আর কি, ছোটবেলা থেকে ওনাদেরকে দেখছি, এবং নাতি হিসেবে তারা আমাদেরকে ভালোবাসত, আর দাদা হিসেবে তাদেরকে চিনি। তাদের কাছে বিভিন্ন গল্প, অনেক মজার মজার ঘটনা তাদের সাথে আর কি আছে। তো এটা হচ্ছে আমার এই দুই দাদার সাথেই ঘটনাটা ঘটে, তো সেটা বলি আর কি। তো আগে তো মানে পাট চাষ, ধান চাষ এগুলো ছিল আর কি। তো ওনাদের অনেক জমি আলহামদুলিল্লাহ। তো ওই জমিতে হচ্ছে আপনার পাট চাষ করছে। তো আগে যেটা হতো, এখন এটা খুবই কম, যে ওই আপনার যখন পাট মানে কাটা হতো এবং সেটা শুকানো হতো হাটে নিয়ে বিক্রি করার জন্য, তো হাটে নিয়ে বিক্রি করলে মানুষ কি করতো, আপনার প্রথম দিনেই কোনো ভালো মাছ, তো ভালো মাছ বলতে তখন তো ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাম খুবই কম ছিল। আমি এই ঘটনাটা বলছি আপনার 90 দশকের আগে, মানে 80 থেকে 90 এর মাঝখানে হবে আর কি, এরকম একটা টাইমে। তো মানে হ্যাঁ, এরকম একটা টাইমে হবে আর কি। তো ওনারা হচ্ছে যে আপনার পাট চাষ করছে, তো ওইটাকে আপনার হাটে নিয়ে বিক্রি করবে। এখন তখন হচ্ছে যে আমাদের ওই এলাকা থেকে, আমাদের গ্রামের নাম হচ্ছে হরিণধরা, তো ওখান থেকে একটা খুবই নাম করা হাট, সেই হাটটা আছে, ওটার নাম হচ্ছে বেলগাছি, যেটা দূরত্ব হবে 4 থেকে 5 কিলোমিটার, মানে মিনিমাম 4 কিলোমিটার আর কি, যদি ভেতর দিয়ে হেঁটে যাওয়া যায় গ্রামের ভেতর দিয়ে, আর যদি রোড দিয়ে যাওয়া যায় একদম, তাহলে দেখা যায় যে 5 কিলোমিটার মতো হয় আর কি, আনুমানিক ধারণা। তো রাসেল ভাই, ওনারা দুজন হচ্ছে ওই দিন পাট নিয়ে মাথায় করে পাঠ নিয়ে হাটে গেছে। এখন যাওয়ার সময় হচ্ছে যে আমার দুজন চাচা গেছেন, একজন হচ্ছে বড় দাদার বড় ছেলে আর ছোট দাদার বড় ছেলে, দুজনই ছোট, খুব বেশি বড় না, হয়তো 10-12 বছর করে মানে বয়স হবে এরকম একটা এজের আর কি। তো ওনাদের দুজনকে নিয়ে ওনারা হাটে গেছে। তো হাটে গিয়ে বেলগাছে হাটে গেছে, বেলগাছে হাটে গিয়ে পাট বিক্রি করছে। তো পাট বিক্রি করার পরে আপনার হচ্ছে যে ওনারা খুব ভালো দেখে দুটো ইলিশ মাছ কিনছে, মানে বাজারের বড় ইলিশ, বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনছে। ওইটা হচ্ছে মানে আমার দাদার খুবই পছন্দের আর কি একটা মাছ। তো উনি কিনছে, কেনার পরে মোটামুটি হাট থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পথে যখন আপনার আজান দেবে দেবে ভাব এরকম একটা মুহূর্ত, তো এই মুহূর্তে হচ্ছে যে আমার ওই ছোট দাদা যিনি, তো ওনার আর কি আপনার প্রকৃতির ডাকে সারা, যেটাই বলি আমরা মানে প্রসাব ধরছে বাংলা কথা যেটা, তো উনি প্রসাব করবে আর কি। তো উনি তখন ওই আমার বড় দাদাকে বলতেছে যে ভাই তুই তালি হাঁটতে লাগ, আমি প্রসাব করে আসতেছি। তো রাসেল ভাই, আমাদের গ্রামের ভেতর দিয়ে গিয়ে একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে হরাই রাস্তা বলে, হরাই নদীর পাশ দিয়ে এই রাস্তাটা গেছে আর কি, অনেক বড় একটা রাস্তা যেটা দিয়ে সোজা বেলগাছি যাওয়া যায়। আর একটা হচ্ছে আপনার ওই হরার রাস্তা থেকে আমাদের গ্রামের ভেতর দিয়ে হেঁটে বাড়িতে আসা যায়। তো উনি যখন আপনার ওই রাস্তাতে মানে প্রসাব করতে বসছে, বলছে যে ঠিক আছে তাহলে তোরা যা আমি আসতেছি। তো উনি প্রসাব করতে বসছে, তো নর্মালি রাসেল ভাই প্রসাব করলে তো 1.5 থেকে 2 মিনিট সময় তো এমনিতে লাগেই আর কি। হ্যাঁ, তো উনি প্রসাব করতেছে, তো 1.5-2 মিনিটে মোটামুটি কিন্তু সামনে বেশ এগোনো যায় হাঁটলে। তো উনি ভাবছে যে আমি একটু জোরে হাঁটলে ওদেরকে ধরতে পারব। তো ওই ইলিশ মাছ কিন্তু আমার ওই বড় দাদার কাছে, উনি আর কি নিয়ে হাঁটতেছে, আমার দুই চাচা ওনার দুই পাশে, উনি মাঝখানে ওই হরার রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছে। তো ওনার সাথে কথা ছিল যে ওই হরার রাস্তা থেকে ওই যে আপনার ভেতর দিয়ে যে রাস্তাটা যায় গ্রামের মধ্য দিয়ে, ওই রাস্তা দিয়ে উনি যাবে আর কি, মানে এই রাস্তায় কোনো রিস্ক নাই। আর হরার রাস্তা দিয়ে আপনার রিস্ক আছে, ওইখানে আপনার শ্মশান আছে, কালীঘর আছে, তারপর হচ্ছে বড় বড় জঙ্গল আছে, এখনো আছে, ওখানে যারা হয়তো গল্প শুনতেছে তারা হয়তো বুঝতে পারতেছে, এটা হচ্ছে আপনার তালতলা থেকে এগিয়ে একটু সামনে, এখন ওখানে একটা ব্রিজ হয়েছে, ওইখানে আর কি উনি প্রসাব করতে বসছে, আর সামনে দাদা বড় দাদারা এগোচ্ছে। তো এই যে আসতে আপনার চৌধুরী বাড়ির একটা ঘাট আছে, ওই ঘাট থেকে রাস্তাটা ভেতর দিয়ে নেমে গেছে আর কি। তো যেটা বলছিলাম, তো উনি প্রসাব করে যখন উঠছে, ওঠার পরে দেখা যায় ওনার ভাই মানে আমার বড় দাদা এবং ওই দুই চাচা ওনারা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। তো উনি ভাবছে যে আমি একটু জোরে হাঁটি, তো জোরে হাঁটলে ওদেরকে ধরতে পারবো। তো উনি জোরে হাঁটতেছে, তো জোরে হাঁটতে হাঁটতে উনি দেখে যে আমার দুই চাচা এবং ওই দাদা ওনারা ওই হরা রাস্তা দিয়ে সোজা চলে আসতেছে, মানে চৌধুরী বাড়ির ঘাট থেকে যে রাস্তাটা নেমে গেছে আমাদের গ্রামে, ওই রাস্তা দিয়ে না গিয়ে সোজা আসতেছে। সোজাও কিন্তু আসা যায়, কিন্তু সোজা তো রিস্ক আছে। তো ওনার সাথে কথা ছিল যে সোজা যাবে না, ভেতর দিয়ে যাবে। তো উনি ভাবছে কি ব্যাপার, ভাই যাওয়ার কথা আপনার ভেতর দিয়ে, কিন্তু কেন সে সোজা যাচ্ছে, উনি কনফিউজড, মানে মনে প্রশ্ন হচ্ছে। কিন্তু উনি এত দ্রুত হাঁটতেছে কিন্তু ওনাদেরকে ধরতে পারে না। তো উনি একটু অবাকই হচ্ছে, ব্যাপার কি, ভাই এত জোরে কিভাবে হাঁটতেছে আর ওরা হাঁটতেছে এত জোরে জোরে, আমি ধরতে পারতেছে না কেন। তো পরে উনি কথা না বলে উনি হাঁটতেছে, তো উনি এত জোরে হাঁটে কিন্তু ধরতে পারে না, মানে আপনার 20-30 হাত দূরেই থাকে, কিন্তু উনি যে ডাক দিবে উনি আর ডাকও দিচ্ছে না, মানে ওনার সেন্সে নাই যে ডাক দিতে হবে আর কি। তো পরে উনি হচ্ছে হাঁটতেছে হাঁটতেছে বলতেছে যাই যাক ওরা সামনে তো আছে, যাই অসুবিধা নেই, ভয় নেই। তো উনি যখন আপনার হারুদাসের বাড়ির ওইখানে আসছে, এই রাস্তাটা আপনার হারুদাসের একটা বাড়ি আছে, তো ওইখান থেকে আপনার হাতের বামের দিকে একটা সাঁকো আছে, ওই সাঁকো দিয়ে আপনার চন্দনী গ্রামে যাওয়া যায়, আর ওখান থেকে হাতের ডানে হারুদাসের বাড়ির উপর দিয়ে আমাদের বাড়িতে আসা যায়। তো মাঝখানে যেটা হয়েছে, উনি যখন কালীবাড়ি ওই শ্মশানের ওখানে আসছে, তো উনি আর কি নামাজ কালাম পড়তো, আগের থেকে নামাজ কালাম পড়ে এবং উনি আর কি মুরিদ ছিল, তো ওখানে উনি বেশ দোয়া কালাম বা এগুলো শিখছে আর কি। তো উনি এরই মধ্যে উনি আর কি আয়াতুল কুরসি পড়ে উনি বুকে ফোন নিয়েছে এবং সূরা ফাতিহা বা সূরা ইখলাস যা যা পারে উনি এইগুলো পড়ছে আর কি, মানে ওর নিজের সেফটির জন্য, যে আর কিছু না হোক যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো যখন ওই হারুদাসের বাড়ি সোজা আসছে তো দেখে যে আমার ওই যে বড় দাদা এবং আমার ওই দুই চাচা ওনারা তিনজন হাতের বামে যাচ্ছে চন্দনের দিকে ওই সাঁকোটা পার হয়ে। তখন ওনার মনে খটকা লাগছে এবং উনি বলতেছে তখন ডাক দিয়ে, এই ভাই তোর না বাড়ি যাওয়ার কথা, তুই ওই দিক দিয়ে কোন জায়গায় যাস, কথা বলে না। তো ওরা হচ্ছে সাঁকোর মাঝখানে আর উনি হচ্ছে সাঁকোর গোড়ায়। তখন বলতেছে, কিরে ভাই তুই ওই দিক যাস কে, তুই না বাড়ি যাবি? তখন ওইখান থেকে বলতেছে মানে শব্দ আর কি বলতেছে নাকে নাকে, মানে শব্দটা যে তুই 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 যাতেছিস যা, তোর কপাল ভালো, তুই আজকে বাঁচে গেলি। এই কথা উনি যখন শুনছে উনি তখন ভয় পাইছে যে হ্যাঁ, কিন্তু উনি একটু সাহসী মানুষ, ওই যে বললাম না নামাজ কালাম পড়ে। তো উনি তখন কি করছে, ওই হারুদাসের ভাড়ির পাশ দিয়ে উনি ডান দিয়ে নেমে বাড়িতে চলে আসছে। তা আসার পরে দেখে যে আমার ওই দাদা এবং আমার ওই দুই চাচা ওনারা তিনজনই বাড়ি। তো বলতেছে, কি ব্যাপার ভাই তোরা কখন আসলি? তো বলতেছে, কে আমরা তো তোর খুঁজেই পেলাম না, তুই পোশাক করে বসলি, কতক্ষণ লাগে তোর পোশাক করতে? আমরা ভাবছি যে তুই মনে হয় পিছনে পিছনে আসতেছিস, আমরা ভিতর দিয়ে নামছি। তো বলতেছে, কে কি হয়েছে? তো পরে বলতেছে, এই ঘটনা ঘটছে। তো তখন আর কি ওই যে আমার মানে দাদার যিনি মা উনি বেঁচে ছিলেন, তো উনি আর কি ওই যে আপনার গ্রামে যেটা হয় আর কি ভয়টাই পেলে আপনার দেখবেন যে লোহা জাতীয় কোনো একটা জিনিস ওটা আগুনে শেক দিয়ে ওটা পানির মধ্যে দিয়ে ওই পানিটাকে খাওয়ায় আর কি ভয় দূর করার জন্য। তো উনি তো নামাজ কালাম পড়ে আর কি দোয়া কালাম জানে। তো তারপরে ওনার মা যিনি তো মানে আমার ওই দাদার মা, তো উনি ওনাকে আর কি পানিটা নিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে যাই হোক ওনার কোনো প্রবলেম হয় নাই। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় ঘটনা। এই এই দাদার সাথে আমার আরো অনেক ঘটনা আছে ওনার সাথে ঘটে যাওয়া, এবং আমার সাথে একটা ঘটনা আছে আর কি, সেটা আমি হয়তো পরে শেয়ার করব যদি সুযোগ হয়। তারপর হচ্ছে যে আমার বোনের সাথে একটা ঘটনা আছে, দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ ওকে একটা জিনে ধরেছিল এবং যেটা 10 বছর পরে শেষ পর্যন্ত চলে যায়। তাছাড়া আরো কিছু বেশ এলাকার ঘটনা আমার আর কি জানা আছে, তো যদি সুযোগ হয় কখনো তখন বলবো আর কি।
না অবশ্যই সুযোগ খুব দ্রুতই আসবে এবং আমরা রেগুলারই আপনাদেরকে ডাকবো এবং রেগুলার এসে আপনারা ঘটনা শেয়ার করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রমজান মাসে ইফতারের পরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আমরা আশা করব যে যারা ঘটনা শুনলেন তাদেরও ভালো লেগেছে। শেষ মুহূর্তে আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন, যদি আপনাদের আপনার কোনো মেসেজ থাকে, সামনে ঈদও আসছে তো আপনি বলতে পারেন।
লিসেনার্সদের উদ্দেশ্যে বলবো যে আসলে খুবই ভালো লাগছে আজকে স্টুডিওতে এসে, আর যেহেতু রমজান মাস, যারা আছেন মুসলিম যারা আছেন অবশ্যই রমজানে চেষ্টা করবেন যে সিয়াম পালন করার জন্য, নামাজ পড়ার জন্য। আর হচ্ছে বিশেষ বার্তা আমি দিতে চাই আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে, এই যে আপনারা যারা অসাধু চক্র আছেন বারবারই রমজানের মধ্যে আপনাদের এই যে সবজি, তারপর হচ্ছে বিশেষ করে যে এখন লেবু খেজুর যেগুলো ইফতারের জন্য খুব প্রয়োজন, তারপর হচ্ছে শশা, মানে এই যে এইগুলো দাম বাড়িয়ে দেন, তো অনুগ্রহপূর্বক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত পক্ষে রমজান মাসে সবার ভালোর জন্য আপনারা এই দামটা নিয়ন্ত্রণে রাখেন। সরকারের একার পক্ষে এটা কখনো সম্ভব না, এমনকি ম্যাজিস্ট্রেট নেমেও আপনাদেরকে দমানো যাচ্ছে না, বাট আপনাদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অন্তত পক্ষে এই দামটা এটা কমান এবং ক্রেতার সাধ্যের মধ্যে রাখেন। ধন্যবাদ।
আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তিনি অনেক দূর থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন তিনি আসলে শুধুমাত্র এখানে অংশগ্রহণ করার জন্য। সেজন্য প্রথমেই আমি তাকে ধন্যবাদ জানাই, এর একটা বিশাল পাওয়া আমাদের জন্য যে ঢাকার বাইরে থেকে যখন আসেন অনেক ধরনের হ্যাসল নিয়ে আসতে হয় আসলে, তারপরেও তিনি এসেছেন এবং তারপরেও তিনি অংশগ্রহণ করেছেন আমাদের সাথে এবং তিনি আমাদের ঘটনা শোনাবেন, এটা আমাদের জন্য অনেক আশার কথা এবং আপনারাও যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের স্টুডিওতে আসতে চান, আপনারাও চাইলে আসতে পারেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আপনি সম্ভবত নরসিংদী থেকে এসেছেন।
জি রাসেল ভাইয়া, আমি নরসিংদী জেলার রায়পুরা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ সালমান, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট।
আপনি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমি তাহলে সরাসরি দেরি না করে আপনার ঘটনায় চলে যাই। প্লিজ আপনি আপনার ঘটনা শুরু করুন।
জি জি, আমি আমার ঘটনা শুরু করতেছি। আমার ঘটনাটির সময়কাল হচ্ছে গত বছর 2025 সাল, 25 সালের মধ্যবর্তী সময়ে। এটি ঘটে আমাদের মাদ্রাসায়। তো তার আগে আমাদের মাদ্রাসার বর্ণনাটা দিয়ে নেওয়াটা একটু প্রয়োজন। আমাদের মাদ্রাসা হচ্ছে ইংরেজিতে ইউ সিস্টেমের মতো। পশ্চিম পাশে হচ্ছে মসজিদ এবং উত্তর পাশে আমাদের মাদ্রাসার পুরাতন ভবন, যেটা দুতলা বিশিষ্ট। তার নিচতলা হচ্ছে কিতাব বিভাগ এবং উপরতলা হচ্ছে হেফজ বিভাগ। আর হেফজ বিভাগের মধ্যে আপনার গ্রিলের মাধ্যমে একটা সিস্টেম করা আছে, যাতে ছাত্ররা উস্তাদের অনুমতি ব্যতীত বাহিরে না আসতে পারে। আর এই পুরাতন ভবনের পাশেই, পুরাতন ভবনের পূর্ব পাশে হচ্ছে আমাদের মাদ্রাসার নতুন ভবন, যেটা মাত্র কিছুদিন আগে করা হয়েছে। আর এই ভবন হচ্ছে নুরানি বিভাগের জন্য। আর এই নুরানি বিভাগের ভবনটাও সেম এরকম সিস্টেমই, গ্রিলের মাধ্যমে আটকানো আছে যেন ছাত্ররা বাহিরে না আসতে পারে। তাছাড়া আর উত্তর আর পূর্ব, একদম পূর্ব পাশে হচ্ছে মক্তব বিভাগ। আর পূর্ব পাশ এবং উত্তর পাশ, এই দুই জায়গার মাঝখানে হচ্ছে ছাত্রদের অ্যাসেঞ্জা করার জায়গা। তো ঘটনাটি যেই সময় ঘটে, ওই সময় আমাদের মাদ্রাসার নতুন ভবনের কাজ সম্পূর্ণ হয় না, শুধু ছাড় দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যেরকম সব মাদ্রাসায় মোবাইল চালানো নিষেধ, আমাদের মাদ্রাসাতেও মোবাইল চালানো নিষেধ। তারপরও কিছু কিছু ছাত্র উস্তাদের চোখ ফাঁকি দিয়ে আর কি বেআইনি ভাবে মোবাইল চালায়, তার মধ্যে আমিও একজন ছিলাম। আর আমার সবচেয়ে খারাপ নেশা হচ্ছে রাতের বেলা গেম খেলা। তো আমিও উস্তাদের চোখ ফাঁকি দিয়ে ওই দিন রাতের বেলা প্রায় 11:30টার দিকে ছাদের উপরে যাই, মাদ্রাসার নতুন ভবনে, যে সময় মাত্র ছাদ দেওয়া হয়েছে, ভবনটা তখনও সম্পূর্ণ করা হয় নাই। তো আমি অন্য অন্য দিনের মতো স্বাভাবিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে গেমস খেলতে থাকি। এখানে সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যতক্ষণ গেমস খেলছিলাম ততক্ষণ আমার মনে হচ্ছিল চতুর্পাশে বিভিন্ন মানুষের আনাগোনা এবং ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, তাছাড়া তারা হ্যাঁ বিভিন্ন খেলাধুলা করতেছে এরকম। যেহেতু ওই সময় আমার মনোযোগ গেমসের মধ্যে ছিল, তাই আমি আর আশেপাশে এত একটা মনোযোগ দিতে পারি নাই। পরবর্তীতে যখন আমার গেমস খেলা শেষ, তখন প্রায় 1:30 থেকে 2টা, এতটুকু সময়ের ভিতরে হইবে ওই সময়টা। তো আমি ওই সময় খেয়াল করলাম যে এতক্ষণ আমার আশেপাশে যে শব্দগুলো হয়েছে সব শব্দ একদম নিস্তব্ধ হয়ে গেছে, এমনকি এত নিস্তব্ধ যে আমি আমার নিঃশ্বাসটা এত স্পষ্টভাবে শুনতে পারতেছি, আমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ যেন আমি গুনতে পারতেছি এরকম স্পষ্ট। তো বিষয়টা আমি তখনও যে প্যারানর্মাল কোনো কিছু হইতে পারে তা বুঝতে পারি নাই। তো যখন আমি অ্যাসেঞ্জা করার জন্য ছাদ থেকে নিচে নামি, তখন দেখতে পারি আমি যে সিঁড়ি দিয়ে নিচে নামছি, ওই সিঁড়ি দিয়ে একটা বিড়াল ছাদের উপরে উঠতেছে। এবং বিড়ালের আকৃতিটা যদি স্বাভাবিকভাবে বলতে চাই, তাহলে বলা যায় যে আপনার এই বিড়ালটা প্রতি কদমে 4 সিঁড়ি করে উপরে ওঠে, এতটুকু পরিমাণ বড় একটা বিড়াল। তো এই বিড়ালটা দেখার পর আমি বুঝতে পারলাম যে না, এটা তো শুধু বিড়াল না, বরং এটা অন্য কিছু একটা হতে পারে। তো আমি ভাবলাম সে যাই হোক না কেন, সে তার মতো চলক, আমি আমার মতো চলতে থাকি। তো আমি রুমের দিকে হাঁটতে থাকি যে আমি রুমের মধ্যে ঘুমাবো এই আশায়। তো ওই সময় আমি আমার মাদ্রাসার মাঠে দেখতে পারি হেফজ বিভাগের দুইজন ছাত্র একে অপরের কাঁধে হাত রেখে হাঁটতেছে। তো আমি পূর্বে বলছিলাম যে মাদ্রাসা হেফজ বিভাগটা এরকম ভাবে সিস্টেম করা যে কোনো ছাত্র কোনোভাবেই উস্তাদের অনুমতি ব্যতীত হেফজ বিভাগ থেকে নিচে নামা একদম অসম্ভব। তারপর তাদের দুজনকে দেখার পর আমার মনে অনেক খটকা লাগে। আমি সাহস সঞ্চয় করে তাদের কাছে যাই এবং তাদের হাত ধরি। আর হাত ধরার পর আমি যেটা বুঝতে পারলাম যে তাদের হাত এত পরিমাণ ঠান্ডা, তাদের হাত ধরলাম নাকি আমি একটা ফ্রিজ থেকে বের করা বরফের পানির বোতল ধরলাম, আমি মানে মিলাইতে পারতেছি না, এত পরিমাণ ঠান্ডা। তো আমি সাহস করে বললাম যে কি ব্যাপার হুজুররা, এত রাত্রে আপনারা বাহিরে কি করেন, কেউ ভেবে নিচে নামছেন? তো এই ছাত্রর মধ্যে একজনের নাম ছিল মিজান ভাই, আর একজনের নাম ছিল ইব্রাহিম ভাই। তো মিজান ভাই যিনি, ওনার মুখের মধ্যে একটু জড়তা ছিল, ওনার কথা বলতে একটু কষ্ট হইত। তো উনি আমার দিকে ফিরে তাকায়, উভয়জনে আমার দিকে ফিরে তাকাইল। তো তাকানোর পর আমি যা অনুভব করলাম যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গা থেকে এক চুল পরিমাণ লড়তে পারতেছি না, না ডানে তাকাইতে পারতেছি না বামে তাকাইতে পারতেছি, মানে কোনো দিকে আমি মুভ করতে পারতেছি না, যেমন আমি একটা মূর্তি আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি এরকম। তখন আমি বুঝতে পারলাম যে তারা দুজন আমার উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের দুজনের মাঝখানে অন্য আর একটা জিনিস আছে যার কারণে সে আমার উপরে আক্রমণ করতে পারতেছে না, অথবা ওই জিনিসটা তাদের দুজনকে আমার উপরে আক্রমণ করা থেকে বিরত রাখতেছে। তো পরবর্তীতে আমি এই জিনিসটা ফেস করলাম। তো ওই সময় দেখলাম যে মিজান ভাই আমার এদিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এবং আমাকে বলতেছে যে তোর সাহস তো কম না দেখি, এত রাতের বেলা তুই বাহিরে একা একা এসা সময় কাটাস, এত বড় কলিজা, যদি আর কখনো কোনো সময় যদি ধরে রাতের বেলা একা একা বাইরে দেখি তাহলে কিন্তু তোর খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো এই কথা বলার পর আমি একটু ঘাবড়ে যাই, তারপর আমি সাহস সঞ্চয় করে বলি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমি যা করছি ভুল করছি, পরবর্তীতে আমার আর হবে না। আর যদি তাদের চেহারার বর্ণনাটা দিতে যাই, তাদের চেহারা ছিল যে একজন মানুষের শরীরের মধ্যে যদি একদম রক্ত শূন্য থাকে তাহলে তার মুখটা যেরকম নীলচে নীলচে ফ্যাকাশে দেখা যায় এরকম ফ্যাকাশে ছিল, আর তাদের চোখ দেখে মনে হচ্ছিল চোখের মধ্যে রক্ত জমার বেঁধে লাল টকটক হয়ে আছে, আর তাদের চোখটা যেন কোন একটা লাইটিং এর মতো চিকচিক করতেছে। তো তারা যখন এই কথা বলল আমি তাদের কাছে ক্ষমা চাইলাম যে ভাইয়া আমার ভুল হয়েছে, আপনারা আমাকে মাফ করে দেন। তো বলতেছে যে আজ যেহেতু এবার প্রথমবার তাই তোরা ক্ষমা করলাম, আর যদি কোনোদিন দেখি তাহলে কিন্তু আর ছাড় দিব না, এখন সোজা রুমে গিয়ে শুয়ে পড়বি, বলেও পিছনে তাকাবি না। তো আমি আর পিছন দিকে না তাকায় একদম রুমের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা আমি ওই দুজন ছাত্রকে গিয়ে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনারা রাতের বেলা আমাকে কেন মানে ভয় দেখাইলেন, কি দরকার ছিল এটা? তখন তারা বলে যে ভাই কি বলেন ভাই, আমরা যেমন কেন আপনার ভয় দেখাইতাম আর এত রাত্রে, বা আমরা কিভাবে উপর থেকে নিচে নামবো? তো এই কথা শোনার পর আমার অনেকটা খটকা লাগলো যে আসলেই তো ওনারা তো সত্য কথাই বলতেছে। তো আর এটা ছিল একটা ঘটনা। তো এই ঘটনার কিছুদিন পর আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে অনুমতি সাপেক্ষে মাদ্রাসার পাশে একটা মসজিদের মধ্যে ইমামতি দেওয়া হয়। তো আমি সেই মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দিই। তো ওই মসজিদটা ছিল আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে চৌরাস্তা নামক একটা স্থান বিলপার। তো ওই জায়গার মধ্যে চারদিকে চারটা রাস্তা চলে গেছে, এই চারটা রাস্তার মাঝখানে অর্থাৎ রাস্তার ডান পাশে হচ্ছে আমার এই মসজিদটা। তো মসজিদের মহল্লাটা খুব ছোট থাকার কারণে আমি প্রায় সময় ফজরের সময় একা একা গিয়ে আজান দিয়ে কোনো শরীফ তেলাওয়াত করতাম এবং একা একা নিজে নিজে নামাজ পড়ে আসা পড়তাম, কোনো মুসলিম ফাজা মাঝে আসলে আসতো না আসলে নাই, গ্রাম এলাকার মসজিদ তো তাই। তো ওই দিন সেম এরকম কাজই আমার কাছে মনে হইতেছে যে কোনো মুসলিম যেহেতু আসবেই না, তো আমি একা একা নামাজ পড়ো আর পাঁচ মিনিট দেরি করি। তো আমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম। তো আমার কোরআন শরীফ তেলাওয়াত করার মাঝখানে অনুভব করলাম যে আমার কাঁধের মধ্যে হঠাৎ কেউ একজন এই হাত রাখছে। তখন আমি একটু চমকে গেলাম যে আরে ঘটনা কি, কাউকে মসজিদে প্রবেশ করতে দেখলাম না, কোনো শব্দ পাইলাম না, একজন হঠাৎ পিছনের মধ্যে হাত রাখলো। তো আমি যখন পিছন দিকে ফিরে তাকাই দেখতে পারলাম যে আনুমানিক 6 ফিট লম্বা একজন হুজুর, যার আপনার এই মাথার মধ্যে একটা সাদা রুমাল দেওয়া আছে, চেহারায় সাদা দাড়ি, দাড়িটিও একটু লম্বা ছিল আর সাদা একটা জুব্বা পরা, আর এত সুন্দর যে এরকম মানুষ আমি আসলে রাসেল ভাইয়া কখনো দেখি নাই, এত সুন্দর দেখতে উনি, আর ওনার শরীর থেকে অনেক সুন্দর একটা আতরের গন্ধ আসতেছে। তো ওনার গ্রানটা শোনার পরে আমার যেমন মনে হচ্ছিল যে আমি দুনিয়ার মধ্যে না জান্নাতে চলে গেছি, এত সুন্দর আতনের গ্রান। তো উনি আমাকে সুন্দর করে বলতেছে যে বাবা তুমি কি এখানে ইমাম সাহ? আমি বললাম যে জি হুজুর আমি এখানে ইমাম সাহ। তিনি বলতেছে দেখো সময় তো কম, যা আমাদের সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি নামাজ পড়াও, আমার হাতে সময় কম। এই কথা বইলা উনি আমার ডান পাশে দাঁড়া একামত দেওয়া শুরু করছে, অর্থাৎ একজন ইমাম এবং একজন মুক্তাদি থাকলে যেরকম ভাবে আর কি নামাজ পড়ানো হয়, মুক্তাদি ইমামের এক গিবা পিছনে দাঁড়াবে। তো উনি দাঁড়িয়ে একামত দেওয়া শুরু করছে, আমি অবাক হয়ে গেলাম আর ঘটনাটা কি লোকটা এরকম কেন করতেছে। তো আমিও আর বেশি কিছু করি নাই, কোরআন শরীফটা সাইড করে রেখা দাঁড়ায় একামত দেওয়া শুরু করছি, এই নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিতেছি। তো উনি একামত দেওয়া শেষ করলো, আমিও নামাজ পড়াইলাম। তো যেহেতু উনি আমার কাছ থেকে এক গিবা পিছনে, তাই আমি আমার নামাজের প্রত্যেকটা রুকনেই উনি যে আমার পাশে আছে এটা অনুভব করতেছি। পরবর্তী যখন সালাম ফিরানোর সময় হইল, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, ওনাকে আমি স্পষ্ট দেখতে পারলাম যে না উনি আমার পাশে আছেন। তো বাম দিকে সালাম ফিরাইলাম, তো এর মাঝখানে আমি চিন্তা করলাম যে দেখি নামাজের পরে হুজুরে জিজ্ঞাসা করবো যে কোথা থেকে আসছে বা কিরকম। তো আমি বাম দিকে সালাম ফিরানোর পরে ডান দিকে ঘুরে দেখি যে এই হুজুরের আমার পাশে নাই। অর্থাৎ একদিকে সালাম ফিরাতে কতক্ষণই বা সময় লাগে, সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডের ভিতরে একটা মানুষ কিভাবে এই একটা মসজিদের ভিতর থেকে নিঃশব্দে কোন শব্দ করা ব্যতীত বাইর হয়ে যেতে পারে? তো এটা দেখার পর আমি মসজিদ থেকে বাইরে চারো রাস্তার চারোদিক দিয়ে তাকায় দেখি ওনারে আর দেখা যায় না, এবং ওনারে আমি আর দেখতেও পাই নাই। তো এই জিনিসটা দেখার পর আমি বুঝলাম যে না, এখানে হয়তো বা কোনো একটা গাবলা আছে, উনি হয়তো বা কোনো হুজুর ছিলেন না। পরবর্তীতে আমি আর দেরি করি নাই, সাথে সাথে ওই মসজিদ থেকে মাদ্রাসা চলে যাই এবং হুজুরের কাহিনীটা বলি। তো হুজুর বলে দেখো এখনো ভয় পাওয়ার কিছু নাই, হয়তো বা কি আসছে নামাজ পড়ার জন্য, যেহেতু তোমার পাইছে যে আমাদের সাথে নামাজ পড়ছে। তো আমিও বিষয়টা এত একটা গায়ে লাগাই না। তো এই দুইটা ঘটনা তো অন্তত ছিল যে আমার সামনে বিভিন্ন রূপে আসছে। তো পরবর্তী থেকে যে সমস্ত কাহিনী আমার সাথে ঘটতে শুরু করে, যার কারণে আমি রাসেল ভাই আসলে মোটেও প্রস্তুত না, এবং কি কোনো মানুষই চাইবে না তার সাথে এরকম কাহিনী ঘটুক। তো তার কিছুদিন পরে একদিন শুক্রবার আমি আমার মসজিদ থেকে ফজর নামাজের পর বাসায় যাই। তো বাসায় গিয়ে ভাবি যেহেতু আজকে শুক্রবার মাদ্রাসাতেও পড়া বন্ধ, একটু বিশ্রাম নিব। তাই একটু ফজরের পরে বাসায় গিয়ে আমি একটু শুয়ে প্রথমত একটু মোবাইল টিপি। তো মোবাইল টিপার সময় আমার মনে হচ্ছিল যে আমার গাড়ির পাশে অন্য আরেকজন মাথা রেখে আমার সাথে মোবাইল টিপতেছে। আর এই সময়টায় আমার নাকে এত পরিমাণ বিশ্রী একটা বাজে গন্ধ আসে যা কিনা একদম বমি করে দেওয়ার মতো অবস্থা। এত বাজে গন্ধ আমি কখনো অনুভব করি নাই। তো আমি জিনিসটা যখন বুঝতে পারলাম যে না, আমার গাড়ির কাছে কি হয়তো একজন আছে, তো আমি ওই সময় মোবাইলের ফ্ল্যাশলাইট ধরি। ফ্ল্যাশলাইট ধরিয়া যখন আমি ঘুরে দেখতে যাই যে জিনিসটা কি, ঠিক সেই সময় ওই জিনিসটা আমার মাথার মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে ধরে, আমার আমার নাক মুখ একদম বালিশের সাথে যেমন লাগিয়া একদম মিশে গেছে এরকম। আমি তখনও লড়তে পারতেছি না, আর এই মুহূর্তে আমার যে কোনো দোয়া দরুদ মাথার মধ্যে আসবে বা এরকম তেমন কিছুই হইতেছে না। শুধু আমার এতটুকু মনে হইতেছে যে যেভাবে হোক তার হাত থেকে আমার বাঁচতে হবে। তো আমি বহুত কষ্টে, অনেক কষ্ট করার পর তার কাছ থেকে নিজেকে সারাই। নিজেকে সারানোর পরও সে আমাকে ধরে রাখে। তো তার সাথে আমার অনেক দস্তাদুস্তি হয় যে আওয়াজ আমার আম্মু শোনার পরে বলে কি সালমান ব্যাপার, কি তোমার রুম থেকে এত আওয়াজ আসতেছে কেন? তখন আমি যখন আম্মুর আওয়াজ শুনতে পারলাম তখন আমি গলা ফাটিয়ে আম্মুকে চিৎকার করে ডাক দিলাম যে আম্মু তাড়াতাড়ি আমার রুমে আসো। তো আম্মুকে ডাক দেওয়ার পর যখন আম্মু উঠে আমার রুমের মধ্যে আসে, ঠিক সেই সময় এই অবহেলাটা রুম থেকে চলে যায় আর এই বাজে গন্ধটা আর রুমের মধ্যে পাওয়া যায় না। তখন আমি রুমে লাইট জ্বালাই, লাইট জ্বালাই দেখি যে আমার বিছানা এবং আমার কাপড় চাপড় সব একদম সম্পূর্ণ ভিজা নষ্ট হয়ে গেছে, এবং এই তরল কি একটা তরল পদার্থ যেন আমার কাপড় চাপড়ের মধ্যে লাগছে, আর এই কাপড় থেকে ওই বাজে গন্ধটা আর কি আসতেছে এই তরল পদার্থ থেকে। তো পরবর্তীতে এই কাপড় আর ব্যবহার করি নাই, ফালাই দিছি। তো এর কিছুদিন যাওয়ার পর এক রমজান মাস চলে আসে। তো রমজান মাসে তারাবিন নামাজ পড়া মাঝে থেকে বাড়িতে বাড়িতে একটু দেরি হয়ে যায়। তো এখানে বলে রাখা ভালো যে আমার মাদ্রাসার পাশেই ছিল আর কি বাসা, সাইকেলে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রাস্তা। তো আমি ওই দিন রাত 10টা কি 10:30 এরকম সময়, তো রমজান মাস, আমিও আল্লাহর নাম নিয়ে সাইকেল নিয়ে বাহির হয়েছি বাসায় যাবো। আর আমার বাসায় যাওয়ার রাস্তাটা হচ্ছে আপনার এই যে মসজিদটা আমি বললাম, আমি ইমামতি করছিলাম চৌরাস্তার মোড়, ওই মসজিদ থেকে উত্তর দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে শুধু আমার বাসায় যেতে হয়। আর ওই রাস্তা নিয়ে অনেকের কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, তবে ওই সময় আমি তখনও কোনো কিছু মানে আমার সাথে ঘটে নাই। তো আমি ওই রাস্তার মধ্যে ওঠার পর আমি দেখতে পারলাম যে 5 থেকে 5.5 ফিট একজন মুরব্বী, উনি আমাকে হাত সামনে বাড়ায় থামাইছে এবং বলতেছে যে বাবা আমি তো একটু সামনে যাব, তুমি যদি আমাকে একটু সামনে নিয়ে নামায় দাও তাহলে আমার জন্য উপকার হইতো। তো আমি যা খেয়াল করলাম যে উনি মুরব্বী হওয়া সত্ত্বেও ওনার গায়ে বেশ শক্তি আছিল এবং জোরও আছিল। তো আমি বললাম যে আমার তো সামনে নামায় দিয়ে আসতে কোনো সমস্যা নাই, যদি কাকা আপনি আমার সাইকেলের পিছনে বসতে পারেন। তো উনিও বলছে যে জি আমি বসতে পারবো, তুমি আমাকে একটু সামনে নিয়ে নামাজ আমার অনেক উপকার হইবে। তো আমি ওনাকে সাইকেলের পিছনে বসতে বললাম, উনি বসছে। তো আমি সাইকেল চালানো শুরু করছি। তো আমি ওই সময় আমার হাতে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালায় রাখছিলাম। তো এই রাস্তাটা, যে রাস্তাটা আমি কথা বললাম, এই রাস্তাটা আপনার এত পরিমাণ ভাঙ্গা ছিল যে এই জায়গার মধ্যে কোনো গাড়ি ঘোড়া সহজে চলাফেরা করতে পারতো না। আমরা যারা সাইকেল চালাইতে আমাদের কষ্ট করি আর কি সাইকেল চালাইতাম, তো ওই সময় এই মুরব্বী লোকটা ওঠার পর আমার সাইকেলের মধ্যে কোনো ঝাঁকুনি আমার অনুভব হইতেছে না। শুধু তাই না, বরং আমি আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়েও আমি সামনে কোনো রাস্তা যে আছে এটা দেখতেই পারতেছি না, যে সামনে কোনো একটা রাস্তা আছে। শুধু মনে হচ্ছে আমার চতুর্পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। তো কি বুঝে না কি চিন্তা ভাবনায় আমি সাইকেল চালাতে শুরু করি। তো চালাতে থাকি চালাতে থাকি, প্রায় এভাবে 7 থেকে 8 মিনিটের মধ্যে সাইকেল চালাইছি। তো তখন আমার মনে পড়ে যে আরে আমার পিছনে তো একজন আছে। তার মধ্যে একটা কথা বলে রাখা ভালো যে এই মুরব্বী হুজুর যখন আমার সাইকেলের মধ্যে উঠছিলেন, শুধু ওই সময় মনে হয়েছিল যে কেউ একজন আমার সাইকেলের মধ্যে উঠে বসছে। তো সাইকেল যে তখন আমি চালাইছি, তখন আমার মানে অনুভবই করতে পারছি না যে আমার পিছনে একজন আছে। অন্তত একটু ভারী লাগার কথা, তবে এই ভারটাও আমার লাগে নাই। তো এইটা যখন আমি বুঝতে পারলাম, তো আমি হঠাৎ চিন্তা করলাম যে এতক্ষণ সময় হয়ে গেল, হুজুরও আমাকে কিছু বললো না যে কোথায় নামবে কেমনি কি। তো আমিও আগ্রহবশত জিজ্ঞেস করলাম যে আচ্ছা কাকা আপনি কোন জায়গায় নামবেন, এখনো তো কিছু বলেন না যে কোথায় নামবেন। তখন আমার পিছন থেকে আর কোন শব্দ আমি শুনতে পাই না, আর আমি সামনে কিছু দেখতে পারতেছি না, চতুর্দিকে শুধু অন্ধকারই মনে হচ্ছে। তারপর আমি যখন একটু পিছন দিকে তাকাই যে হুজুর কি কিছু বলে না কেন, তাকানোর পরে আমি যা দেখি তা হয়তো বা দুনিয়ার কেউ চাইবে না দেখার জন্য। আর সেদিন আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমি এখন বলতে গিয়ে আমার চোখের সামনে কাহিনীটা ভাসে আসতেছে। আমি দেখলাম যে মুরব্বী সেই চাচা আমার সাইকেলের পিছনে নাই। শুধু এতটুকু না, আমার সাইকেল রাস্তা থেকে এক জায়গার মধ্যেই, রাস্তা থেকে প্রায় 5 হাত উপরে আছে। এইটা দেখার পরও তো আমি আল্লাহ আকবর বলে একটা চিৎকার দিছি, আর চিৎকার দেওয়ার সাথে সাথে আমি সাইকেল নিয়ে একদম ডাইরেক্ট রাস্তার পাশে ধান খেত ছিল, ডাইরেক্ট ধান খেতে আমাদের পড়ে গেছি। আল্লাহ তাআলার রহমত যে ওই সময় আমি বড় ধরনের কোনো ব্যথা পাই নাই। তো কোথা থেকে আরো 2-3 জন লোকজন দৌড়ে আইসা বলতেছে যে হুজুর আপনি কোন দিক দিয়ে আইলেন কেমনে কি, হঠাৎ করে আইসা রাস্তা সাইডে পড়ে গেছেন। আমি বলছি যে ভাই রাতের বেলা তো দেখতে পারি নাই, তো তাদের কাছে আমি সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি নাই। তো তারা আমাকে একটা গাড়ি ভাড়া করে দেয়, তারপর ওই গাড়ির মাধ্যমে ওইটা আমি বাসায় চলে যাই। তো বাসাতে গিয়েও আমি আমার আম্মু এবং আব্বুকে কিছু জানাই না। যখন তারা আমার শরীরের মধ্যে এই সমস্ত ময়লা দেখতে পায়, আমি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, এত কাদা কেন শরীরের মধ্যে লাগে আছে। আমি বললাম যে আমি মোবাইল টিতে টিতে সাইকেল চালাইতেছিলাম, তো হঠাৎ করে সাইকেল নিয়ে রাস্তার পাশে খেতের মধ্যে পড়ে গেছি। তো স্বাভাবিকভাবে আব্বু আম্মু একটু বকা বকা দিছে আমারে যে কেন বা মোবাইল টিতে টিতে সাইকেল চালাই। তো ওই সময় পানি গরম করে গোসল টোসল করলাম। গোসল টোসল করার পরে পরবর্তী তারপরের দিন সকালে আমি আব্বু আম্মুকে এই ব্যাপারটা বলি। তো আমার আব্বু একজন পেশায় মসজিদের ইমাম, যার কারণে তিনি টুকটাক যে সমস্ত রিচুয়াল গুলি আছে এগুলা জানেন এবং মানুষদেরকে সাধারণ তাবিজ গুলো দিয়ে থাকেন। তো তিনিও তার জন্য আমার এই বিষয়টা একটু গুরুত্ব সাথে দেখেন, তারপর আমাকে কিছু আমল দেয় যে আমল গুলি করার জন্য, যেরকম এই মঞ্জিল পরা, শরীর বন্ধ করে রাখা, তাছাড়া আরো কিছু কিছু আমল আছে। তো প্রথম কয়েকদিন এই সমস্ত আমল করি, তারপর থেকে আমার আর কিছু হয় না। তো আস্তে আস্তে আমিও এই সমস্ত কাহিনী ভুলে যাই এবং প্রায় বহুত দিন পার হয়। তা পরবর্তীতে যা হয় সেটা এই গত 2025 সালও বলা যায়, 25 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, হ্যাঁ 31 তারিখ, ওই দিন আবার আমাদের নরসিংদী জেলার একটা বড় একটা মাহফিল ছিল, যে মাহফিলে আমাদের মাদ্রাসার সমস্ত ছাত্ররাই আর কি বড় বড় ওলামায়ে কেরামদের নসিহত শোনার জন্য গেছিল। তো ওই মাহফিল থেকে আসতে আসতে রাত 12টা উপরে চলে গেছে আর কি, 12:10 থেকে 15 এরকম সময়ের ভিতরে আমরা মাদ্রাসার মধ্যে আসি। তো ওইদিকে আবার বাসায় আমার আম্মু একলা, আর আমাদের বাসায় কিছু প্যারানর্মাল সমস্যা আছে, যে সমস্ত ব্যাপারে অন্য সময় হয়তো বা বলা যাবে। সেজন্য আমার আম্মু একা তাই আমাকে কল করে বলতেছে যে বাবা যত রাত্রি হোক না কেন তুমি যেভাবে হোক কষ্ট করে আসো, আমার একা অনেক ভয় করতেছে আমার সাথে থাকতে। তো আমিও আর এত চিন্তা ভাবনা না করিয়া এই মাদ্রাসায় পৌঁছানোর পর প্রায় 12:20 আমি মাদ্রাসা থেকে সাইকেল নিয়ে বাইর হই। তো সাইকেল নিয়ে যখন আমি 10 মিনিট সাইকেল চালাই, 10 মিনিট না সম্ভবত 5 থেকে 6 মিনিট হইব সাইকেল চালাই, সাইকেল চালানোর পর ওই রাস্তাটার মধ্যে, একটু আগে যে রাস্তার কথাটা বললাম, হ্যাঁ ও রাস্তার মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা বাসার দিকে গেছে, সেই সেম রাস্তার মধ্যে যখন উঠি, ঠিক সেই সময় আমার মনে হয় ওই রাত্রের কথা, যে রাত্রে দুইজন দুইটা অবয়ব আর কি আমার ছাত্র ভাইদের রূপ ধারণ করে আমাকে নিষেধ করছিল যে আমি যেন এত রাত্রেবেলা বাইরে একা না বের হই। হ্যাঁ, এর মাধ্যমে এর ভিতরে আমি বাইরে বাইর হয়েছি, তবে কোনো সময় একা বাইর হয়নি, দুইজন বা তিনজন ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে তারপরে বাইর হয়েছি। তো এই কথাটা মনে আসতে যেন ভিতরের মধ্যে কিরকম একটা ভয় ভয় কাজ করা শুরু করে। তো আমি নিজের বই কাটানোর জন্য কিছু গজল গাইতে থাকি। তো আস্তে আস্তে আমি খেয়াল করলাম যে আমার চতুর্পাশে কুয়াশা জমাট বাইতে যাইতেছে, মানে এত কুয়াশা, আমি সাইকেলের লাইট জ্বালায়ও আমি আপনার সামনে কিছু দেখতে পারতেছি না, আর এত কুয়াশা থাকা সত্ত্বেও আমার কোনো গরম লাগতেছে না, এই কি ওই ঠান্ডা লাগতেছে না, শুধু গরম অনুভব হইতেছে। তো আমি এই জিনিসটা তখন আমার একটু খটকা লাগে যে ঘটনা কি এরকম কেন হইতেছে। তো সেই সময় আমি আবার খেয়াল করলাম আমার গজলের ধ্বনিটা প্রতিধ্বনিত হইয়া পিছন থেকে আরেকটা নাকি নাকি সুরে আমার কানের মধ্যে এসে বাজতেছে, সে কিনা আমার মতোই সেম গজলটাই আমার মতোই আমার সাথে একসাথে গাইতেছে, তবে কণ্ঠটা ছিল একটু নাকি নাকি সুর। তো আমি এই জিনিসটা যখন অনুভব করি তখন একটু ভয় লাগে, তো পুরোপুরি যে ভয় পাইছি এরকম না। তো এরকম ভাবে যখন এক মিনিট সাইকেল রাইড করি, রাইড করার পর আমি দেখতে পারি যে সামনে আমি মসজিদের মধ্যে যে হুজুরকে নামাজ পড়াইছিলাম ওই হুজুরটা দাঁড়ায় আছে। তো আমি না চাইতেও কেন জানি কি আন্তাজে কি বুঝে জানি ওই হুজুরের সামনে আমি আমার সাইকেল ব্রেক করি। হুজুর আমার বলতেছে যে বাবা এত রাত্রে একা একা বাইরে বাইর হইছ, এটা তো আসলে ঠিক না। তো হুজুর আমাকে বলতেছে যে বাবা এত রাত্রে বেলা বাইরে বাইর হইছ, এটা তো আসলে ঠিক না। তো তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাই অনুভব করো, যাই দেখো না কেন সাইকেল ভুলেও ব্রেক করবা না, এবং পিছনে ডানে বামে সামনে ব্যতীত কোনো দিকে তাকাইবা না, পিছনে তাকানো নিষেধ, ডান দিকেও তাকানো নিষেধ, বাম দিকেও তাকানো নিষেধ, এবং শত্রুর দিকে তাকানো নিষেধ, শুধু সামনে চালে দেখে আমার সাইকেল রাইড করতে হইবে। তো আমি ওনার কথা মতো আমি আমার সাইকেল রাইড করা শুরু করি। তো রাইড করতে করতে যখন আমি আরো এক মিনিট রাইড করি তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারপর যা শুরু হয়, আমার মনে হচ্ছিল যে আমার চতুর্পাশে দুইটা অবয়ব দস্তাদস্তি করতেছে, এবং এত পরিমাণ তুফান যে আশেপাশে গাছগাছালি যা আছে সব যেমন একদম ভাঙ্গে আর ফেলতেছে এরকম। আবার এই জিনিসটা যখন অনুভব করি তখন তো আর আমি মানে এরকম ভয় পাই যে আমি সাইকেলও ঠিক মতো চালাতে পারতেছিলাম না। তো আল্লাহরে ডাইখা কোন রকম বাসাতে আসি। রাস্তার মধ্যে যখন হুজুরের সামনে আমি সাইকেল ব্রেক করি, হুজুর আমাকে বলে যে তুমি কোনো দিকে না তাকায় শুধু সামনের দিকে তাকায় সাইকেল চালাইয়া যাইবা, এবং তিন দিকে ডানে বামে এবং পিছনে কোনো দিকে তাকানো যাবে না। তো আমি হুজুরের কথা মতো সাইকেল চালাইতে থাকি। এক মিনিট সাইকেল রাইড করার পর আমার মনে হচ্ছিল যে এই আমার চতুর্পাশে দুইটা অবয়ব এরকম ভাবে দস্তাদস্তি করতেছে যে গাছগাছালি যা আছে সব একদম ভাঙ্গে ফেলতেছে এরকম। তবে এখানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত কিছু হওয়ার পর আমার শরীরের মধ্যে কোন রকম বাতাস লাগতেছে না। আমি বুঝতে পারতেছি যে আমার চতুর্পাশে অনেক তুফান হইতেছে, জ্বর হইতেছে, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো বাতাস লাগতেছে না। তখন আমি এত পরিমাণের ভয় পাই যে আমি সাইকেলও ঠিক মতো চালাতে পারি না। তো কোন রকম আল্লাহর ডাকে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে নিজে নিজে গরম পানি করে গোসল করি। গোসল গোসল করার পরে ফজর নামাজ পড়ে আমি আম্মুরে নিয়ে বসি, এবং আম্মুকে বলি যে আচ্ছা আম্মু, আমার সাথে এতদিন যা কিছু হয়েছে সবকিছু বলার পরে বলতেছি আমার সাথে এরকম কেন হয়, বা যখন এরকম হয় তখন আমি খেয়াল করলাম যে আমাদের দুইজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে, যার কারণে কিনা এই দুষ্ট যে অবয়ব বলে আছে সে আমাকে কিছু করতে পারে না। তখন আমার আম্মু আমাকে একটা ভয়ঙ্কর একটা তথ্য দেয়। তথ্যটা এরকম ছিল যে আমি যখন খুব অনেক ছোট ছিলাম, মানে হাঁটতে পারি না, কথা বলতে পারি না, কিছু করতে পারি না, মার কোলে থাকতাম, তখন আমার আব্বু আর কি পরিবারের হাল ধরার জন্য একটু বিদেশ যায়, সংসারের হাল ধরার জন্য দেশের বাইরে যায়। তো দেশের বাইরে যাওয়ার পর আমার আম্মু যেখানে থাকতো বাসার, তো বাসার আশেপাশে অনেক প্রতিবেশী ছিল। তো হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কিসের জন্য অসুস্থ হয় এটা কেউ আর বলতে পারে না। এবং তার অসুস্থতা এরকম ছিল যে শুধু মনে হতো ঘরের মধ্যে কেউ আগুন লাগাই দিছে, যে ঘরের ভিতর অনেক তাপমাত্রা অনুভব করে এবং খুব বাজে একটা স্মেল অনুভব করে। আর এই গন্ধে, বাজে স্মেলের কারণে আমার আম্মুর মাথার মধ্যে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়, যার কারণে তিনি আস্তে আস্তে এরকম দুর্বল হয়ে পড়েন যে শোয়ার থেকে উঠা বসতে পারে না। তো ওনার এই হঠাৎ এরকম অসুস্থতা, যেটা আমার আব্বু বিদেশ থাকার পর জানতে পারছে যোগাযোগের মাধ্যমে, তো উনি প্রতিবেশীর মাধ্যমে আমার আম্মুকে আমার বাবা ডাক্তার দেখানোর ব্যবস্থা করে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার শুধু বলে যে এই সমস্ত কিছু ওনার ডিপ্রেশনের কারণে হইতেছে, তাছাড়া আর কোনো সমস্যা নাই, এবং কিছু ওষুধ দেয় আর কিছু পরীক্ষা দেয়। তো পরীক্ষার রেজাল্টের মধ্যে সবকিছু স্বাভাবিক আসে। তো এই অবস্থা দেখার পর আর কি আর বা করবে, ডাক্তার যেভাবে বলে এভাবে চলতে থাকে। তো একদিন রাত্রে আমার আম্মু যখন ঘুমানোর পরে স্বপ্ন দেখে যে ওনার খুব পানি তৃষ্ণা পাইছে। তো পানি খাওয়ার জন্য উনি একটা কূপের কাছে যায়। তো কূপের কাছে যাওয়ার পর দেখতে পারে যে সেই কূপের মধ্যে বোরকা পরিহিত একটা মহিলা অবয়ব একটা পলিথিনের মধ্যে একটা ময়লা কূপের মধ্যে ফেলতেছে। তো আম্মু কৌতূহল বশত ওনাকে জিজ্ঞেস করে, এই যে ভাবি, আপনি যে কূপের মধ্যে ময়লা ফেলাইতেছেন, এই কূপ থেকে যে মানুষরা পানি খায় বা তারা তাদের এই প্রয়োজন মিশায়, তো আপনি যে এই নোংরা পানির মধ্যে ফেলাইতেছেন, এর জন্য তো মানুষের কষ্ট হবে। তখন এই বোরকা পরিহিত মহিলাটা তার মুখ থেকে যখন বোরকা সরায়, তখন দেখতে পারে যে এই মহিলাটা আমার আম্মুর একটা ক্লোন বললেও চলে। অর্থাৎ আমার আম্মুর সামনে আমার আম্মু নিজে দাঁড়াইয়া আছে এবং সে নাকি নাকি সুরে হাসতেছে আর বলতেছে যে, কিরে খুব কষ্ট হয় বুঝি, তাই না, ভয় পাইছস নাকি, আর অল্প কয়টা দিন একটু কষ্ট কর, তারপর থেকে আর কষ্ট করতে হইব না, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি, আর মাত্র অল্প কয়টা দিন। এবং এই কথাটা বলে তিনি খুব উচ্চস্বরে হাসতে থাকে। তো আমার আম্মু তো এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে চিৎকার করে লাফ দিয়ে উঠে। তখন প্রতিবেশী যারা আছে তারা সবাই এসে বলতেছে যে সমস্যা কি কি হয়েছে যে আপনি চিৎকার করলেন। তখন আম্মু তার স্বপ্নের কথা বলে, তখন তারা বলে যে দুঃস্বপ্ন হইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না, একটু স্বাভাবিক। তো আমার আম্মু এটাও এত একটা আত্মা দেয় না। তো এরকম আর কিছুদিন কাটা যায়, কিন্তু আমার আম্মুর সুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না। তো একদিন আমাদের বাসায় যে কাজের বউ আছিল, এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার আম্মুর অসুস্থতার কারণে আমার আব্বু একজন কাজের বুয়া বাসার জন্য নিয়োগ করছিল, যিনি আয়সা বাসার যাবতীয় কাজগুলি করে দিয়ে যাইব। তো এই কাজের বুয়া ওই দিন আসছে বাসায় তার টাইম মতোই, আর ওনার নাম ছিল কুলসুম। তো আমার আম্মু শুয়ে আছে এবং বুঝতেছে যে এই কাজের বুয়া আসছে। তো বলতেছে যে, কুলসুম মা তুমি কি আসছো? তখন কুলসুম আন্টি বললো যে, জি বাবি আমি আসছি। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, তো আমাকে তুমি একটু এক গ্লাস পানি দাও, আমার অনেক পানির পিপাসা পাইছে। তো কুলসুম আন্টি যখন আমার আম্মুর জন্য এক গ্লাস পানি নিয়ে আম্মুর কাছে আসে, তো কাছে আসার পর দেখে যে এটা আর কুলসুম আন্টি না, বরং এটা আমার আম্মু নিজেই, মানে উনি নিজেই নিজেকে পানি দিতেছে। এবং তখন এই কুলসুম আন্টি আমার নাকি নাকি সুরে হাসে, হাসা উঠে এবং বলে যে, কিরে আবার কি বই পাইলি নাকি, আর তোর বলছি না এত কষ্ট করার দরকার নাই, আর শুধু অল্প কয়টা দিন, তারপরে সব কষ্ট সমাধান হয়ে যাইব, তো বই পাইস না। এটা দেখার পর তো আমার আম্মু চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তো আম্মুর চিৎকার শুনে প্রতিবেশী যারা আছে তারা সবাই আসে, আসার পরে জিজ্ঞেস করে যে, ভাবি আবার কি হইল? তো বলে যে, আমি এরকম কুলসুমরে দেখছি, তো সে বাসার মধ্যে আসছে, আমি তারে বলছি যে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য, তো সে আমাকে যখন পানি দিতে আসছি দেখলাম যে এটা আমি নিজেই। তো এই কথা বলার পর জানা গেল যে ওই দিন কুলসুমানটি কিনা কাজ করতেই আসছে না, আর অর্থাৎ ওনার পারিবারিক কোন একটা সমস্যার কারণে তিনি কাজ করার জন্য আর আসতে পারে নাই। তো যখন আমার আব্বুর কানে এই খবরটা পৌঁছানোর পর আমার আব্বু তখন বুঝতে পারে যে এটা তো আর তার কোনো রোগ না, এখানে কোনো ঔষধ বা কিংবা ডাক্তারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যাবে না, এটা একবারে অসম্ভব। তাই আমার আব্বু তার পরিচিত বিভিন্ন লোকজনের মাধ্যমে কবিরাজ দেখে। এর ভিতরে কয়েকজন কবিরাজই দেখা হয়েছিল, তবে তারা শুধু আসছে আইসা আবুল তাবুল আর কি, তাবিজ তুবিজ পরা পানি তেল পরা এগুলো দিয়ে চলে যায়, কিন্তু তাদের কোনো কাজে আসে না তাদের রিচুয়ালে। তো একদিন হঠাৎ আমার আম্মুর মোবাইলে আমার এক নানা, যার পরিচয়টা না দেওয়াটাই আমি ভালো মনে করি, দেখানো পরিচয়টা দিলাম না, তিনি একজন কবিরাজ ছিলেন, তাই ওনার পরিচয়টা আর আমি দিলাম না। তো ইনি যদিও এখন দুনিয়ার মধ্যে নাই, মারা গেছেন কিছুদিন আগে, তো উনি কল করে বলতেছে যে তোর এই সমস্যা, তুই আমাকে না হইলে অন্য কবিরাজের কাছে চিকিৎসা নিস। তো আমি এক কাজ করতেছি, একজন হুজুরকে পাঠামু তোর বাসায়, তো তিনি আইসা যা যা কিছু করবেন তুই তা ওনার কথা মতো মানবি। তো উনি একদিন সময় মতো দেখলাম যে একজন হুজুর আমাদের বাসায় আসেন। তো আসার পরে তিনি কিছু রিচুয়াল করেন, রিচুয়াল করার পর আমাদেরকে বলেন যে আমাদের দেশের বাড়িতে যে মেঘনা নদী আছে, হ্যাঁ, মেঘনা নদীর পারে যাওয়ার জন্য ওই সময়। তো আমরা সবাই মিলে আমার আম্মু সহ মেঘনা নদীর পারে যাই। তো ওই মেঘনা নদীর পারে যাওয়ার পর উনি নদীর মধ্যে হাত দিয়া একটু লাড়া দেওয়ার পরে দেখতে পারলাম যে ওনার হাতের মধ্যে একটি পুরাতন জঙ্গল একটা বড় ধরনের তালা আসে, তালা হঠাৎ করে কোন থেকে জানি চলে আসে। তো উনি তালাটা নেওয়ার পরে ওই তালার মধ্যে আবার পলিথিন দিয়া কিছু কাগজ পেঁচানো ছিল। অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই কাগজগুলো পানির নিচে থাকা সত্ত্বেও সামান্য পরিমাণে ভিজে নেই, পলিথিন দিয়া বান্ধা ছিল, ঠিক আছে বুঝলাম, তারপরে তো পানি ঢুকার কথা, কিন্তু কোনোভাবে পানি ঢুকে না এবং এগুলো ভিজেও নাই।
আচ্ছা, আমরা শেষের দিকে যাই, তারপরে ঘটনাটা যদি আমরা একটু আগাইতে পারতাম আর একটু আর কি।
জি 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 জি, আমার ঘটনা শেষ। তো পরবর্তীতে এই কাগজটা উনি যখন আগুনের মাধ্যমে পুড়িয়ে ফেলে, তো আমার আম্মু যা বলছিল যে মনে হচ্ছিল ওনার কাঁধ থেকে অনেক বড় ধরনের একটা বোঝা নেমে গেছে, আর তারপর থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো ওই সময় থেকে আর কি আমার আম্মুরকে যে এক ধরনের কালো জাদু করছিল মূলত এটা, তো কালো জাদু করার পরে যে জিনটা আমার আম্মুর উপর চালান করছিল ওই জিনটা আবার আমার দিকে নজর দিছে। তো আমার দিকে নজর দেওয়ার কারণে বিভিন্ন সময় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, তাই আমার ওই নানা ভাই আমাকে দেখাশোনা করার জন্য একজন জিন আমার সাথে দিয়ে দেয়, যে জিনটা কিনা আমার সাথে এতদিন যা ঘটনা ঘটছে, আমি যা বললাম তৃতীয় কোন ব্যক্তির উপস্থিতি আমি বুঝতে পারি, এই তৃতীয় ব্যক্তিটা ছিল ওই জিন যে কিনা আমার বিভিন্ন এই সমস্ত সমস্যা থেকে আমাকে আর কি বাঁচানোর চেষ্টা করে। জি রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এবং লম্বা একটা ঘটনা শেয়ার করলেন, আর মাঝখানে একটু ঝামেলাও হয়েছিল, সো আমি আর আপনাকে বিরক্ত করব না, আপনি ভালো থাকবেন। আমরা চলে যাব আরাফাতের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে এসেছেন সেজন্য। আরাফাত আমাদের সাথে রেগুলার কাজ করেন এবং আরাফাত রেগুলারই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে, মানে কি বলবো, যে ঘটনা বিভিন্ন সময় শেয়ার করেছেন এবং কোনো কোনো সময় তিনি হয়তো মানে কিছু আপনাদেরকে ভিডিওতেও কিছু জায়গা দেখিয়েছেন বা কিছু ভিডিও কন্টেন্টও আপনাদের উপহার দিয়েছেন। সেই আরাফাতের কাছে যাচ্ছি এবং আরাফাত শিমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্টুডিও সেশনে। আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন এবং আপনি এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি। তো কথা না বাড়িয়ে সরাসরি আপনার ঘটনায় যাব, আমাদের হাতে সময় খুবই কম, আমরা আপনার একটা ঘটনা শুনে আসব। আশা করছি যারা শুনছেন তাদেরও ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। শুরুতে আপনার নাম পরিচয় দেবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, সবাই জানে তারপরেও, এবং ঘটনাটি কিভাবে সংগ্রহ করলেন সেটা জানিয়ে তারপরে ঘটনা শুরু করবেন। চলুন আপনার ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আরাফাত আহমেদ শিমুল, আমি আসছি ঢাকা উত্তরা থেকে, আর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমি ঘটনাটা সংগ্রহ করেছি আমাদের ইউনিভার্সিটির ক্লাস শেষে, মানে সেমিস্টার শেষে প্রতি চার মাস পর পর আর কি বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করা হয়, ওই মাধ্যমে আর কি ঘটনাটা কালেক্ট করা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমরা হচ্ছে 2023 সালের লাস্টের দিকেই তো আমাদের একটা হয় আর কি ফ্যাক্টরি ভিজিটের ডেট হয়, আমরা যাই হচ্ছে গাজীপুরের একটা ফ্যাক্টরিতে। কিছু গোপনীয়তার জন্য আমরা হচ্ছে ফ্যাক্টরির নামটা উল্লেখ করতে চাচ্ছি না বা এরিয়ার নামটা উল্লেখ করতে চাচ্ছি না। দু ফ্যাক্টরির হচ্ছে, আচ্ছা আমি যেভাবে ঘটনাটা শুনলাম সেভাবে বলি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক পায়া ভিজিট করতেছি। পরবর্তীতে একজন মানে আমাকে চিনে ফেলছে বাই এনি চান্স, পরে বললো আপনি বুট ডট কমে আসেন না, আমরা তো হচ্ছে রেগুলার বুট ডট কম শুনি বা হচ্ছে আমাদের একজন লিসেনার বলা যায়। পরে ওনার সাথে কথাটা বলার পরে পরে বললো আমার কিছু ঘটনা আছে এই জায়গায় নিয়ে, মানে এই ফ্যাক্টরি নিয়ে, আপনি যদি সময় হয় তাহলে হচ্ছে ঘটনাটা আমি শেয়ার করবো, আপনি শুনতে পারেন, বা হচ্ছে আমার ঘটনাটা প্রচার করলে ভালো হয় আর কি। পরবর্তীতে ওই সময় ওনার সাথে বেশি কথা বলা হয় নাই। পরবর্তীতে আমরা আমাদের কাজ শেষ করলাম, পরে আবার মনে হলো ওনার কাছ থেকে ঘটনাটা শুনি। পরে আবার লাঞ্চের পরে ওনাকে ডাক দিলাম বা ওনার সাথে কথা বললাম। কথা বলার পরবর্তীতে উনি বলে এই ফ্যাক্টরি নিয়ে মোটামুটি অনেকগুলো ঘটনা আছে যা আমরা আপনাকে শেয়ার করতে চাই। পরে বললাম শুরু করেন। পরে উনি আর একজনকে নিয়ে আসলো, মানে উনি একজন মহিলা আর কি ফ্যাক্টরিতে কাজ করে। পরে মূলত হচ্ছে ওনারা ঘটনা শুরু করলো, মানে হচ্ছে ওনারা যখন হচ্ছে ঘটনা হচ্ছে এমন টাইপের, ফ্যাক্টরিটা ছিল হচ্ছে আগে এই জায়গাটা হচ্ছে একটা জিল ছিল, মানে জেলের পাশে হচ্ছে কবরস্থান ছিল। সেই কবর মানে কবরস্থানটা মোটামুটি ভালোই বড় ছিল, যার উপর হচ্ছে ফ্যাক্টরির এক অংশ পড়ে যায় আর কি, মানে চার ভাগের তিন অংশই হচ্ছে কবরস্থানের উপরে পড়ে যায় আর কি। পরবর্তী ওনারা মালিকপক্ষ আর কি এই জিনিসগুলো হচ্ছে পাত্তা না দিয়ে এই জায়গায় কোম্পানি করে বসে আর কি, ফ্যাক্টরিটা করে বসে। পরবর্তীতে চালু করার পর নাকি হচ্ছে এক দুই বছর মোটামুটি ভালোই চলে। এর পরবর্তীতে আস্তে আস্তে নাকি বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানে সন্ধ্যা হলে হচ্ছে ফ্যাক্টরিতে যখন হচ্ছে বিভিন্ন মেশিন গুলা থেকে সুতার এগুলো হচ্ছে ঢিলা ঢিলি শুরু হয়, মানে হচ্ছে অটোমেটিকলি সুতা ঘুরতেছে, মেশিন চলতেছে। যারা হচ্ছে বিশেষ করে নাইট করে তারা হচ্ছে বিভিন্নভাবে বললো আর কি, যেমন আমরা হচ্ছে মানে অনেকগুলো লাইন থাকে ফ্যাক্টরির ভিতরে মেশিনের, তিন চারটা মানে হচ্ছে রড মতো থাকে, বিভিন্ন ধরনের যখন হচ্ছে নাইট হয় এক সাইড চলে আর এক সাইড বন্ধ থাকে। পরবর্তীতে তারা দেখতে পায় মাঝে মাঝে যে সাইড বন্ধ থাকে ওই সাইডের মেশিন গুলা অটোমেটিকলি চলতে থাকে। তাছাড়া হচ্ছে যারা হচ্ছে রাত্রে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পর বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, মানে দরজা বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, ওয়াশরুমে ঢুকলে পরবর্তী বের হইতে পারে না, মানে তিন চারজন মিলে হচ্ছে বের করা লাগে এমন টাইপ। আর পরবর্তীতে নাকি একটা ঘটনাও ঘটছে, এই ওয়াশরুমে একজন গিয়েছিল, উনার মানে পা কোনোভাবে হচ্ছে ওয়াশরুমের ভিতরে আটকা গেছিল, অনেক চেষ্টার পর নাকি খুললো। পরে ওনাকে জিজ্ঞেস করলো কিভাবে এটা হইলো, পরে উনি বললো আমি ওয়াশরুমে ঢোকার পর দেখি হুট করেই কারেন্ট চলে গেছে, মানে হচ্ছে লাইটটা অফ হয়ে গেছে। পরবর্তীতে আমি মোবাইলে টর্চ জ্বালায় দেখলাম কি যেন একটা দেখা যাচ্ছে, মানে লাইটটা ধরে মানে ঘোরাচ্ছে, এর মাঝখানে লাইটটা একটু অফ হয়ে গেছে। উনি চিল্লান দিয়ে ডিরেক্ট ওয়াশরুমের ভিতরে মানে একটা পা পড়ে যায়। পরে অনেকজন হচ্ছে দেখলো অনেকক্ষণ, মানে প্রায় 10-15 মিনিট হয়ে গেল লোকটা গেল, এখনো বের হয়ে আসছে না, কেন আসছে না, সবাই তো মোটামুটি জানে কিছু না কিছু সমস্যা আছে এই জায়গায়। পরবর্তীতে সবাই গেল, যা দরজা মানে ধাক্কা ধাক্কি করার পর দরজাটা খুলে ওনাকে উদ্ধার করে নিয়ে আসলো। তাছাড়া হচ্ছে এই জায়গায় হচ্ছে যখন মানে একটা সাইড মসজিদ মানে নামাজ পড়ার জন্য রাখলো, সেই নামাজের জায়গাতেও নাকি অনেক ধরনের সমস্যা হয়। মসজিদ নামাজ পড়ানো যে ইমাম সাহেব থাকে উনি বললো আমি অনেক কিছু দেখি, মানে নামাজের আগে তো জায়গাটা খালি থাকে, মানে নামাজের সময় তো মানুষ আসা যাওয়া করে, দেখে হচ্ছে লম্বা লম্বা মানুষ ঢুকতেছে বের হচ্ছে ঢুকতেছে বের হচ্ছে এমন টাইপ আর কি, মানে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতেই থাকে। পরবর্তীতে এই বিষয়টা হচ্ছে মালিক পক্ষকে জানানো হয়, ওনারা প্রথমত মূলত এই বিষয়টা পাত্তা দেয় নাই। পরে এইভাবে হচ্ছে ফ্যাক্টরি কর্মচারীদের চাপে আর কি পরে মালিক পক্ষ একটা সিদ্ধান্ত নেয়, মানে বিভিন্ন ধরনের মানে বড় বড় কয়েকজন হুজুর নিয়ে আসে, হুজুরের মিলাদ পড়ায় ভাইয়া পড়ায় বিভিন্ন ধরনের, ও হুজুরা বাইসা সমস্যা বললো মানে এই জায়গায় অনেকগুলো জিন আছে, আপনারা কবরস্থানে এ করছেন, বিষয়টা অনেক খারাপ দেখা যায়, এই জায়গায় না করে অন্য জায়গায় ফ্যাক্টরিটা করতে পারতেন। পরবর্তীতে ওনারা হুজুরদের সাথে কথা বলে হুজুররা হচ্ছে জায়গাটা বন্ধ করে দেয়, কিন্তু যতই বন্ধ করুক কাজ হচ্ছে না, এই জায়গায় এখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতেছে। এই ছিল ভাই আমার ঘটনা।
ওকে, তো আরাফাত থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি তো কষ্ট করে এসছেন এবং কষ্ট করে ঘটনাও শেয়ার করলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আপনার লিসনারদের জন্য সামনে তো ঈদ, কিছু বলার আছে?
লিসনারদের সবাইকে ঈদ মোবারক। তার পরবর্তীতে আমি লিসনারদের আগে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ঘটনাটা শোনার আগে হচ্ছে লিসনাররা যে এক্সপ্রেশন দিয়ে আমাদের কাছে আসে, ভাই আপনাকে হচ্ছে boot.com এ দেখলাম, আপনি কি boot.com এর কিছু হন নাকি, বা আমাদেরকে এইভাবে চেনাটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে খুবই ভাগ্যের ব্যাপার। তাছাড়া হচ্ছে আমরা লিসনারদের বলবো আপনাদের এই ভালোবাসা আমাদের সবসময় থাকবে। ধন্যবাদ,
অনেক ধন্যবাদ আপনাকে। আর এই আরাফাত শিমুলের মাধ্যমে আমাদের আজকের এই এপিসোডটি শেষ হয়ে গেল। আশা করছি যারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি প্রতিটা মুহূর্ত এনজয় করেছেন আপনারা। আমরা আরাফাত শিমুল সহ আমাদের আজকের সমস্ত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সময়ে শেয়ার করার জন্য তাদের ঘটনাগুলো এবং পছন্দের ঘটনাগুলো তারা শেয়ার করলেন শুনলাম আমরা। এবং আমরা প্রত্যেক মাসে এভাবে ফিরে আসতে চাই। যদি আপনিও চান যে আপনি অংশগ্রহণ করবেন তাহলে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন অথবা সরাসরি ইনবক্স করতে পারেন ফেসবুকে। আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা আরেকবার মনে করিয়ে দিতে চাই, russell.bhoot.com@gmail.com, এখানে আপনি ইমেল করে দিন। আমি চলে যাব আজকের মতো, বিদায় নেব, আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ খুব দ্রুত, কারণ আপনারা জানেন যে আগামীকালই আরও একটা এপিসোড রয়েছে, সেই এপিসোড নিশ্চয়ই আপনারা শুনবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এ সাথে থাকুন। আল্লাহ হাফেজ।